গোলদিঘির কাছাকাছি ছোট্ট একটা গলি, একখানা বাড়ি, তার সামনের দিকে আছে একটা বইয়ের দোকান। পাশের গলিপথ দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দোতলায় উঠতেই দেখা যায় মাঝারি ঘরখানা। দরজা দিয়ে পুরু পর্দা ঠেলে ঘরের ভেতর ঢুকলেই যেন অন্য জগৎ। মেঝের ওপর পাতা এমন নরম ও পুরু কার্পেট যে তাতে দাঁড়ালে পা দুটো বসে যায় নিচের দিকে। চারিদিকে দেওয়ালে বিখ্যাত চিত্রকরদের আঁকা ছবি দামি ফ্রেমে বাঁধানো। ঠিক মাঝখানে রঙিন ইতালিয়ান মার্বেলের একটি বড় গোল টেবিল। গোল টেবিলের একধারে বসে আছে দুজন এবং আর একদিকে বসে আছে আর একজন লোক। ধরন ধারণ দেখলে মনে হয় সেই ব্যক্তিই বাড়ির কর্তা। অদ্ভুত ব্যাপার, কালো রঙের রুমাল দিয়ে তিনজনেরই মুখ ঢাকা, কেউই কথা বলছে না। যিনি কর্তা ব্যক্তি তিনি এবার একটা কাগজ এগিয়ে দিলেন বাকি দুজনের দিকে। সেই কাগজে লেখা, আপনাদের এখানে গুপ্তধন খোঁজার জন্য ডেকে এনেছি। গুপ্তধন যে কোথায় আছে তা আবিষ্কার করতে আপনাদের বেগ পেতে হবে না, তবে তার অস্তিত্ব সম্বন্ধে আমি একেবারেই নিশ্চিত। কেবল মাঝখানে আছে একটি স্ত্রীলোক, তবে তাকে নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই। আমি যা বলবো তা আপনাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনারা আমার পরিচয় জানেন না, কিন্তু আপনাদের দুজনের নারী নক্ষত্র আমার নখদর্পণে। আমার প্রস্তাবে রাজি থাকলে উঠে যান বাইরে, আপনাদের দুজনের জন্য দুখানা মোটর কার অপেক্ষা করছে, আমার ভৃত্য আপনাদের নিয়ে যাবে। তবে তার আগে আমি যা চাই সেটা রেখে যান টেবিল। দুজন মুখ ঢাকা ব্যক্তি উঠে দাঁড়াল, তাদের মধ্যে একজন একখানা ছোট পকেট বুক বের করে এগিয়ে দিল। কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে ভৃত্যের সঙ্গে বেরিয়ে গেল দুজন মুখোশধারী। লোক দুটো চলে গেলে কর্তা ব্যক্তি দাঁড়িয়ে রইল মিনিটখানে, নিজের মুখোশটা খুলে পকেট বুক থেকে বের করল একটি কার্ড। এই কার্ডই গুপ্তধন খোঁজার প্রথম চাবিকাঠি।
রাধাপুরে দেখা মিলেছে এক রহস্যজনক সাদা সওয়ারের, আর তার উপরে গুপ্তধনের হাতছানি তো আছেই। হেমেন্দ্র কুমার রায়ের এই গোয়েন্দা কাহিনীটির শেষ অবধি শুনতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গুপ্তধনের দুঃস্বপ্ন। এই কাহিনীটিতে আছে একটি নতুন জুটি, বসন্ত কুমার এবং সোহনলাল, আর আছে এক ধূর্ত প্রেমিক আর এক প্রেমিকা। গল্প পাঠে শেখর ও মুখ্য চরিত্রে মির্চি নীল এবং ঋতব্রত ও সুনয়না। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের গুপ্তধনের দুঃস্বপ্ন।
পুলিশ কমিশনার শ্রী সুধাকান্ত চৌধুরী কি একখানা কাগজ পড়তে পড়তে রেখে দিয়ে হাত বাড়িয়ে টেবিলের ওপরের ঘন্টাটা বাজিয়ে দিলে। একজন উর্দি পরা লোক ঘরের ভেতর এসে দাঁড়ান। কমিশনার বললেন,
শোনো, বসন্তবাবুকে একবার আমার ঘরে আসতে বলো তো।
বসন্ত কুমার রায় হচ্ছেন গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার। একটু পরেই তিনি ঘরের ভেতর ঢুকে আসন গ্রহণ করলেন।
বলুন, খবর কি?
সুধাকান্ত বললেন,
তোমাকে একটা কাজের ভার দিতে চাই।
কাজের ভার? আরে, এই তো ভাবছিলাম এক মাসের ছুটির জন্য দরখাস্ত করব।
আপাতত ছুটির কথাটা সব ভুলে যাও, তোমাকে একটা জরুরি সমস্যা সমাধান করতে হবে।
জরুরি সমস্যা? সেই সাদা সওয়ারের মামলাটা নয় তো?
হ্যাঁ, ঠিক তাই। এ কাজে তোমার চেয়ে যোগ্য লোক আর নেই।
সাদা সওয়ারের নিকুচি করেছে, আরে তাকে নিয়ে তো প্রেততত্ত্ববিদরা যত খুশি মাথা ঘামাতে পারে, আমি কেন?
বসন্ত, যা শুনছি এ হচ্ছে একটা নিরেট শরীরী ভূত। হাত কড়া পরাতে গেলে হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারবে না, তাকে গ্রেপ্তার করতেই হবে তোমাকে। রাধাপুর কোথায় জানো তো?
জানি, কলকাতার খুব কাছেই, অথচ বন্য জায়গা।
কিন্তু সেখান থেকে তুমি অনায়াসেই টেলিফোনে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।
এ সম্বন্ধে আপনি আরো কিছু খবর কি রাখেন?
রাখি। তুমি গোবিন্দ দাসকে বলনি তো?
গোবিন্দ দাস, তার আরো কয়েকটি ছদ্মনামের সঙ্গে পুলিশ পরিচিত। তারা বংশানুক্রমে খ্রিশ্চান। তার স্বর্গীয় পিতা ছিলেন ধর্মপ্রচারক রেভারেন্ড। কিন্তু অমন পিতার পুত্র হয়েও গোবিন্দ দাস নাম কিনেছে প্রতারক রূপে। সরকারি আবগারি বিভাগকে ফাঁকি দিয়ে সে দেশের নানান জায়গায় গোপনে কোকেন ও আফিম সরবরাহ করত। এদেশে এমন আর কেউ ছিল না যার সঙ্গে তার তুলনা চলতে পারে। প্রাণপণ চেষ্টার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে তার মৃত্যু হয়েছে গত বছর।
হ্যাঁ, সকলেই জানে গোবিন্দ দাস ছিল একজন ধনকুবের। কিন্তু তার মৃত্যুর পর খোঁজ নিয়ে জানা যায় গোবিন্দ দাসের নামে ব্যাংকে জমা আছে মাত্র কয়েক হাজার টাকা।
আশ্চর্য নয়। আসলে এই শ্রেণীর অপরাধীরা দুই হাতে টাকা রোজগার করে, আবার দুই হাতেই সেটা উড়িয়ে দিতে পারে।
হ্যাঁ, তা পারে, কিন্তু গোবিন্দ দাস এ দলের লোক ছিল না।
আচ্ছা, আপনি আমাকে রাধাপুরে যেতে বলছিলেন না? আমার মনে পড়েছে এই রাধাপুরে গোবিন্দ দাসের একখানা বাড়ি আছে যতদূর জানি আমি।
হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সেই রাধাপুরেই শুরু হয়েছে সাদা সওয়ারের উৎপাত। লোকে বলে সেখানে কোনো এক জায়গায় গোবিন্দ দাস তার গুপ্তধন লুকিয়ে রেখে দিয়েছে। তোমার কি মনে হয় না সাদা সওয়ারের এই আকস্মিক আবির্ভাবের সঙ্গে সেই গুপ্তধনের কোনো সম্পর্ক আছে?
আচ্ছা, এই গোবিন্দ দাসের একটি মেয়ে আছে না?
ঠিক, নিজের মেয়ে নয়, গোবিন্দ দাস এক বিধবাকে বিয়ে করেছিল বুঝলে। তার প্রথম পক্ষের স্বামীর ঔরসে এই মেয়ের জন্ম হয়। অবশ্য গোবিন্দ দাস তাকে নিজের মেয়ের মতোই সযত্নে লালন পালন করেছিল।
সেই মেয়েটির কথা আপনি কিছু জানেন?
বিশেষ কিছুই নয়। তোমাকে না, তোমাকে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আমার সন্দেহ হয় সেই মেয়েটি তার পিতার গুপ্তধনের কোনো না কোনো খবর ঠিক রাখে। খুব শীঘ্রই হয়তো সাদা সওয়ারের মনেও জাগবে এই সন্দেহ। তখন তার দৃষ্টি পড়বে ওই মেয়েটির দিকেই। সেই জন্যেই আমি তোমাকে ঘটনাস্থলে আগে থেকে হাজির থাকতে বলছি। তোমার কর্তব্য বুঝেছে তো?
বুঝেছি, কিন্তু এই সাদা সওয়ারকে আপনি এর সঙ্গে জড়িত করতে চাইছেন কেন?
এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আশা করি অদূর ভবিষ্যতে তোমার কাছ থেকেই আমি এই প্রশ্নের উত্তর পাব। হ্যাঁ, যদি দরকার মনে করো তাহলে তুমি সোহনলালকেও সঙ্গে করে নিয়ে যেতে পারো। সোহনলালের সঙ্গে তোমার পরিচয় হয়েছে তো?
হয়েছে। আসলে সে ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছিল। লোকটা বেশ মজার বলেই তো মনে হলো। দুদিনে আমার সঙ্গে বেশ আলাপ জমিয়ে ফেলেছে।
তাহলে তাকেও সঙ্গী রূপে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো?
না, একেবারেই না।
উত্তম, আমার দৃঢ় বিশ্বাস সাদা সওয়ারের রহস্যটা আবিষ্কার করতে তোমার বেশি দেরি লাগবে না।
হ্যাঁ, অবশ্যই। যদি তার ছায়ামূর্তির মাঝখানে কোনো কায়ার অস্তিত্ব থাকে তাহলে এইটুকু বলতে পারি যে সে আমাকে ফাঁকি দিতে পারবে না কিছুতেই।
চৌরঙ্গী অঞ্চলে একখানা লম্বা চওড়া দোকানঘর। শহরের ধনী ও শৌখিন ব্যক্তিরা দামি আসবাবপত্র কিনতে হলে সেখানে আসেন। সেই দোকানের মালিক হচ্ছে শ্রী চন্দ্রকান্ত চন্দ্র। রীতিমতো জাঁদরেলের মতো চেহারা, পরনে সাহেবি পোশাক। যদিও তার গায়ের রং দেখলে কাফরিরা তাকে স্বজাতীয় বলেই সন্দেহ করতে পারে। দোকানের পেছন দিকে আধুনিক কেতায় সাজানো তার অফিস ঘর। টেবিল চেয়ার, টেলিফোন, টাইপরাইটার এবং তার সঙ্গে একটি তরুণী সেক্রেটারি, কিছুরই অভাব নেই। কিন্তু পুলিশ তাকে সন্দেহ করে। কেন যে সন্দেহ করে সে সম্বন্ধে পুলিশেরও পরিষ্কার ধারণা নেই। কিন্তু তারা মনে মনে বিশ্বাস করে চন্দ্রকান্তের এই দোকান এবং অফিস হচ্ছে একটা লোক দেখানো ব্যাপার। এর আড়ালে বসে তলে তলে সে যে কি করে তা জানবার জন্য পুলিশের যথেষ্ট আগ্রহের অভাব নেই। সেদিন বিকেলে চন্দ্রকান্ত মুখে মুখে একখানা ব্যবসা সংক্রান্ত পত্র রচনা করে যাচ্ছিল এবং টেবিলের অপর প্রান্তে বসে তা লিখে নিচ্ছিল তার সেক্রেটারি। সে তরুণী এবং রূপসী, তার নাম রত্না। লেখা শেষ করে রত্না বলল,
আমি কি এখনই চিঠিটা টাইপ করে আনব?
হর্নের ডাঁটিওয়ালা চশমার ভেতর দিয়ে তার দিকে তাকিয়ে চন্দ্রকান্ত বলল,
বিশেষ তাড়া নেই, চিঠিখানা কাল টাইপ করলেও চলবে।
আপনি ভুলে যাচ্ছেন, কাল থেকে সাত দিন আমাকে ছুটি দিয়েছেন, আমি এখনই চিঠিটা টাইপ করে আনছি,
বলেই রত্না উঠে দাঁড়াল। আর তখনই হঠাৎ চন্দ্রকান্ত হাত বাড়িয়ে তার একখানা হাত ধরে বলল,
রত্না, একটু দাঁড়াও না। আরে তুমি যে সুন্দরী একথা নিশ্চয়ই তোমার অজানা নেই। আসলে কি জানো, আমার না ভালো লাগে না তুমি এইভাবে চাকরি করে নিজের জীবনটা কাটিয়ে দাও। সুন্দর মুখের জয় সর্বত্র, চাকরি ছেড়ে তুমি আরো অনেক কিছুই করতে পারো রত্না।
আমি যা করছি তাই আমার ভালো, এসব কথা ভেবে আপনি ব্যস্ত হবেন না।
তুমি সাত দিনের ছুটি নিয়েছো না? তুমি রাধাপুরে থাকো তো? ওখানে আমারও একখানা বাগান বাড়ি আছে, আমারও সেখানে যাওয়ার ইচ্ছে হয়, কেবল কাজের ভিড়ে যেতে পারি না।
টান মেরে চন্দ্রকান্তর মুষ্টির ভেতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রত্না বলল,
আপনার কোথায় বাগান আছে আর কোথায় যেতে ইচ্ছে হয় তা নিয়ে আমার মাথা ঘামাবার কোনো দরকার নেই।
শোনো রত্না, বসের সাথে ভালো করে কথা বলতে শেখো।
মনিবের সঙ্গে কেমন করে কথা কইতে হয় তা আমি খুব ভালো করেই জানি।
বেগতিক দেখে চন্দ্রকান্ত নিজের গলার আওয়াজ আবার নরম করে ফেলল।
আহা রত্না, রাগ করো না আমার উপর, আমি সত্যি তোমাকে ভালোবাসি।
রত্না হাতের চিঠিখানা ছিঁড়ে দুখণ্ড করে ফেলল, তারপর সেই কাগজের টুকরো দুটো দূরে ছুঁড়ে দিয়ে বলল,
আপনি নতুন কোন সেক্রেটারি নিযুক্ত করবেন, নমস্কার, আমি চললুম।
চন্দ্রকান্ত একলাফে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রত্নাকে দুহাতে জড়িয়ে ধরল, তার গালের ওপর গিয়ে পড়ল চন্দ্রকান্তর উত্তপ্ত নিঃশ্বাস। সে নিচু গলায় প্রায় গর্জে উঠে বলল,
এমন ভাবে তুমি এখান থেকে সরে পড়তে পারবে না, নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, তোমার বাবা আবগারি বিভাগকে ফাঁকি দিয়ে অনেক কাণ্ডই করেছে, আরে সেই বাপেরই তো মেয়ে তুমি। অসুর না, তুমি ঠিক তার নিজের মেয়ে নও, তোমার আপন বাপ ছিল তোমার মায়ের আগেকার স্বামী, আমি তোমাকে এখানে দয়া করে আশ্রয় দিয়েছি, তাই নইলে।
চন্দ্রকান্তকে সজোরে এক ধাক্কা মেরে তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল রত্না, তারপর তার গালে সজোরে একটা চড় মেরে ক্রুদ্ধ স্বরে বলল, বলে দ্রুত পদে সে ঘর থেকে বেরিয়ে গেল। চন্দ্রকান্ত বাস করত গঙ্গার ধারের একখানা বাড়িতে। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর সে বসে ধূমপান করছে আর মনে মনে ভাবছে,
আগামীকাল আমিও গিয়ে হাজির হব রাধাপুরে, সেখানে আমার অনেক কাজ, গোবিন্দ দাসের গুপ্তধন, সাদা সওয়ার, গোবিন্দ দাসের কন্যা রত্না। মনে হচ্ছে এসবের ভেতরেই কোনো গুরু সম্পর্ক আছে, সুতরাং ভবিষ্যতে রাধাপুরে উপস্থিত না হলে আমার চলবে না।
তার চিন্তায় বাধা পড়ল, ভৃত্য ঘরে ঢুকে তার হাতে দিল একখানা খাম। চন্দ্রকান্ত নিষ্পলক নেত্রে সেটা পড়ল।
চন্দ্রকান্ত, তুমি বোধহয় রাধাপুরে আসতে চাও, আসতে পারো, কিন্তু সাবধান, তোমার ওই অপবিত্র হাত দিয়ে আর কোনোদিন রত্নাদেবীকে স্পর্শ করো না, যদি করো তাহলে কি হবে জানো, রাধাপুরের মাটির উপরেই কি পড়ে থাকবে তোমার নিশ্চল মৃতদেহ।
সোহনলাল জাভার পুলিশ বিভাগের গোয়েন্দা এবং জাতেও সে বাঙালি নয় বটে, তবে ভারতেই তার জন্ম এবং সে ঠিক বাঙালির মতোই অনর্গল কথা বলতে পারে বাংলায়। বিশেষ কোনো অপরাধীর সন্ধানে তাকে আসতে হয়েছে কলকাতায়। এখন বসন্ত আর সোহনলাল দুজনেই চলেছে রাধাপুরে সাদা সওয়ারের খোঁজে।
আচ্ছা, তুমি এমন ভালো বাংলা শিখলে কেমন করে?
প্রথম জীবনে 20 বছর পর্যন্ত কেটে গিয়েছে আমার বাংলাদেশেই। লেখাপড়াও শিখেছিলাম আমি এখানে, কাজেই বাংলা হয়ে পড়েছে আমার দ্বিতীয় মাতৃভাষার মতো।
নিজের গাড়ি নিজের হাতেই চালাতে চালাতে সোহনলাল রাধাপুর সম্বন্ধেও অনেক প্রাচীন তথ্যের সন্ধান দিয়ে বসন্তকে রীতিমতো বিস্মিত করে তুলল। বাংলাদেশের লোক হয়েও বসন্ত নিজে এসব কথা জানত না।
আমরা যাচ্ছি সাদা সওয়ারকে গ্রেফতার করতে, কিন্তু সাদা সওয়ারের উৎপত্তি কোথায় জানেন?
না।
তাহলে শুনুন, কিংবদন্তি বলে 400 বছর আগে এই অঞ্চলে এক রাজা ছিলেন, তার নাম রাধারমন রায়। রাধাপুরের নামকরণ হয়েছে তাঁরই নামানুসারে। রাজা রাধারমন একবার তাঁর কোনো প্রতিযোগীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ছাউনি ফেলে তিনি যখন শত্রুর জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় গুপ্তচরের মুখে হঠাৎ খবর পেলেন তাঁর রানী বিশ্বাস ভঙ্গ করেছেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি তার প্রণয়ীর আলিঙ্গনে আত্মদান করেছেন। সংবাদ শুনেই রাজা রাধারমন ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। শত্রুর কথা ভুলে তিনি তৎক্ষণাৎ এক দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে রাধাপুরে ফিরে আসেন। তারপর প্রণয়ের সঙ্গে রানীকে হাতে নাতে ধরে ফেলে। অতঃপর এক রক্তাক্ত দৃশ্যের অভিনয় হয়। তরবারির আঘাতে রানী ও তার প্রণয়ীর মুণ্ডচ্ছেদ করে রাজা আবার যুদ্ধক্ষেত্রের দিকে ফিরে যান, আর সেই যুদ্ধেই তিনি পরাজিত ও নিহত হন। তারপর একে একে বছরের পর বছর কেটে যায়। সমৃদ্ধিশালী রাধাপুর ক্রমে ক্রমে একখানা ক্ষুদ্র গ্রামে পরিণত হয়। যেখানে রাজবাড়ি ছিল, আজও সেখানে গেলে দেখা যায় একটা প্রকাণ্ড ধ্বংসস্তূপ। স্থানীয় বাসিন্দারা বলে, আজও গভীর রাত্রে সেই ধ্বংসস্তূপের মধ্যে দেখা যায় অশ্বারোহী রাজা রাধারমনের ছায়ামূর্তি। রাধাপুরের এখানে ওখানে আজকাল যে সাদা সওয়ারের দেখা পাওয়া যাচ্ছে, হয়তো সে আমাদেরই মতো দেহী মানুষ। বুদ্ধিমানের মতো এই প্রাচীন কিংবদন্তিকে নিজের কাজে লাগাতে চায়। এখন সেই কাজটা যে কি, সেইটাই আমাদের স্থির করতে হবে, বুঝলেন?
আচ্ছা, এই গোবিন্দ দাসের গুপ্তধন আবিষ্কার করার জন্যই যে সাদা শহরের এখানে আবির্ভাব হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সকলেরই বিশ্বাস রাধাপুরেই কোনো এক জায়গায় গোবিন্দ দাস তার গুপ্তধন লুকিয়ে রেখেছে। কিন্তু এই গুপ্তধন তো আর বেওয়ারিশ নয়, তার মালিক হচ্ছে গোবিন্দ দাসের কন্যা রত্না।
আচ্ছা, গোবিন্দ দাস কি উইল করে রত্নাকে তার সমস্ত সম্পত্তি দান করে গেছে?
না, গোবিন্দ দাস হঠাৎ মারা পড়ে, উইল করার সুযোগই পায়নি। তার পরিবারের মধ্যে এখন একজন বেঁচে আছে কেবল, এই রত্না।
সাদা সওয়ারের সম্বন্ধে আর কিছু কি আপনি জানতে পেরেছেন?
না, বিশেষ কিছুই নয়। একদিন সকালে গাঁয়ের দুজন লোককে মাঠের উপরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান হলে পরে তারা বলে, গ্রামান্তর থেকে তারা যখন পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষের পাশ দিয়ে আসছিল, তখন একটা উঁচু জমির ওপরে অত্যন্ত উজ্জ্বল একটা আলো দেখতে পায়। ব্যাপারটা কি জানার জন্য তারা কৌতূহলী হয়ে সেই দিকে এগিয়ে যায়। কিন্তু দুজনেই অতর্কিতে মাথার উপর প্রচণ্ড আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। গাঁয়ের চৌকিদারের মুখে আবার আরেকটি কাহিনী শোনা গিয়েছে। এক রাত্রে সে বেরিয়ে মাঠের দিক থেকে ফিরছিল, হঠাৎ সে দেখতে পায় ধ্বংসস্তূপের উপরে এক অশ্বারোহীর মূর্তি। সে পায়ে পায়ে সেদিকে অগ্রসর হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই অশ্বারোহী তার দিকে বেগে ঘোড়া ছুটিয়ে আসে। চৌকিদার বলে, সেই ঘোড়সওয়ারকে গ্রেপ্তার করার জন্য সে নাকি একটা ঝোপের ভেতরে আত্মগোপন করে। কিন্তু সোহনলাল, আমি তো তার কথা বিশ্বাস করি না। খুব সম্ভব ঝোপের ভেতরে সে লুকিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছিল আর ভাবছিল যে কেউ যেন তাকে আবিষ্কার করতে না পারে। সে যাই হোক, চৌকিদার দিব্যি করে বলেছে যে ঝোপের কাছে এসেই সাদা সওয়ার নাকি চিৎকার করে বলে, দূর হতভাগা, কালকে সূর্যোদয় যদি দেখতে চাস আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকিস নি, বলেই নাকি এক চাবুক তুলে তাকে প্রচন্ড আঘাত করে। দেখো, সত্যি মিথ্যা জানি না, কিন্তু পরদিনে সকলেই দেখেছে চৌকিদারের পিঠের উপরে রয়েছে চাবুকের একটা সুদীর্ঘ রক্তাক্ত দাগ। তারপর সাদা শহরে দেখা পাওয়া গেছে অনেক রাত্রে, কিন্তু এই দুই ক্ষেত্র ভিন্ন, সে আর কোথাও নিজের হাতের চিহ্ন রেখে যায়নি।
বসন্ত ও সোহনলালের থাকবার ব্যবস্থা করা হয়েছে রাধাপুরের থানা সংলগ্ন একটা বাড়িতে। রাধাপুরে গোবিন্দ দাসের যে বাড়ি ছিল তার নাম তপোবন। বসন্ত খবর নিয়ে জানতে পারল আজ সাত দিন হল রত্না কলকাতা থেকে সেই বাড়িতে ফিরে এসেছে। পরদিন সকালে বসন্ত তপোবনে গিয়ে হাজির হল। প্রকাণ্ড জমির মাঝখানে একখানা দোতলা বাড়ি। বাড়িখানা খুব বড় না হলেও অত্যন্ত সুদৃশ্য। জমির ভেতর নানান জাতের ফলের গাছ। কিছুকাল আগেও সেখানে সাজানো ফুলের বাগান ছিল, এখনো বজায় আছে তার অল্প বিস্তর অস্তিত্ব। এবং দূর থেকেই দেখা গেল একটা বড় পুকুর, যার জল ঝলমল করে উঠছে সোনালি সূর্যের আলোয়। বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে একখানা দামি ডেমলার গাড়ি। ডেমলার গাড়ি এখানে সুলভ নয়, তাই বসন্তর মনে পড়ল গতকাল কলকাতা থেকে আসবার সময় ঠিক এই রকমই একখানা ডেমলার গাড়ি তাদের গাড়িকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল।
আচ্ছা, বাড়িতে কেউ আছেন? একটু দয়া করে আসবেন বাইরে।
বসন্ত ডাকাটাকি শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বৃত্তর মতন দেখতে একটি লোক।
আমি রত্না দেবীর সঙ্গে দেখা করতে চাই।
রত্নার সঙ্গে দেখা করতে চাই শুনে সে বলল,
দিদিমণি এখন একটি ভদ্রলোকের সঙ্গে কথা কইছেন।
বেশ, আমি অপেক্ষা করছি।
প্রায় আধ ঘন্টা পরে বাড়ির বাইরে এসে দাঁড়ালো একটি তরুণ যুবক। সে একবার নীরবে জিজ্ঞাসু চোখে বসন্তর দিকে চাইল, তারপর হনহন করে পা চালিয়ে সেই ডেমলার গাড়িতে গিয়ে উঠল। তারপরেই দরজার কাছে দেখা গেল একটি তরুণী, তাকে অপূর্ব সুন্দরী বলা চলে। বসন্ত বলল,
আচ্ছা আপনার নামে কি রত্না দেবী?
অতি মিষ্ট অতি শিষ্ট হাসি হেসে তরুণীটি বলল,
আগে হ্যাঁ।
দেখুন, নিজের পরিচয় আমাকে নিজেই দিতে হবে। আমার নাম বসন্ত কুমার রায়। দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি একজন পুলিশ কর্মচারী। আপনার সঙ্গে আমি দু চারটে কথা বলতে চাই।
রত্না হাসি মুখে তাকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসাল। তারপর জিজ্ঞেস করল,
আপনি বোধহয় সাদা সওয়ারের বিষয় তদন্ত করতে এসেছেন?
হ্যাঁ, একরকম তাই বটে। আসলে ব্যাপারটা কি জানেন, কি বলে যে আমি আরম্ভ করব কিছুতে বুঝতে পারছি না। আমার প্রশ্ন শুনলে হয়তো আপনি খুশি হবেন না। দেখুন রত্নাদেবী, আমি জানতে এসেছি
আপনি বোধহয় আমার বাবার সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করতে চান।
তার সোজাসুজি স্পষ্ট কথা বসন্তর খুব ভালো লাগলো।
হ্যাঁ, আপনার বাবা হয়তো কোনো গুপ্তধন রেখে যাননি, কিন্তু সকলের বিশ্বাস তিনি রেখে গিয়েছেন। আর আমি যতদূর জানি সেই গুপ্তধনের লোভেই এখানে সাদা সওয়ারের আবির্ভাব হয়েছে।
বাবার গুপ্তধন? সে আমি আজ পর্যন্ত তার একটি আদলাও চোখে দেখিনি। সেই জন্যই তো প্রাণ ধারণের জন্য আমায় লোকের দাসত্ব স্বীকার করতে হয়েছে।
এই তিক্ততার কারণটা কি? দাসত্ব? তার মানে আপনি কোথাও চাকরি নিয়েছেন? কোথায়?
চৌরঙ্গের চন্দ্রকান্ত চন্দ্রের কাছে। আপনি জানেন তাকে?
চন্দ্রকান্ত চন্দ্রর কোনো কোনো কথা বসন্তর নোটবুকে লেখা আছে বই কি। তাকে সে এখনো হাতে নাতে ধরতে পারেনি বটে, তবে সে যে কি চিজ তা জানতে তার আর বাকি নেই। কিন্তু সে কথা চেপে গিয়ে সে জিজ্ঞেস করল,
আচ্ছা আপনি কি সাদা সওয়ারকে কখনো দেখেছেন?
আমার বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে তাকে দুবার দেখেছি, কিন্তু ভালো করে কিছুই বুঝতে পারিনি, কারণ সে ছিল অনেক দূরে। তবে আমার ইচ্ছে আছে এক রাত্রে চুপি চুপি বাইরে বেরিয়ে আমি তার কাছে গিয়ে দেখে আসব কে সে।
তাহলে আমি আপনাকে গ্রেফতার করব। যতদিন না এই রহস্য পরিষ্কার হয় ততদিন আপনাকে থাকতে হবে এই বাড়ির ভেতরে। রাত্রে আপনি বাড়ির বাইরে বেরোলেই আমার লোক যাবে আপনার সঙ্গে।
বেশ, কিন্তু আপনি কে বসন্তবাবু? ডিটেকটিভ না সাধারণ পুলিশের লোক?
ধরে নিন আমি যা হয় একটা কিছু।
পুলিশ বোধহয় ভূতপ্রেত বিশ্বাস করে না?
পুলিশের অভিধানে ভূতপ্রেত বলে কোনো শব্দই নেই। এই সাদা সওয়ার যে কে আমাকে সেটা জানতেই হবে। দেখুন, আজ আর আপনাকে বিরক্ত করব না, কিন্তু কাল সকালে আমি আবার আসতে পারি কি? আমার সঙ্গে আমার এক বন্ধু এসেছেন, আমার জন্য অপেক্ষা করছেন তিনি। আপাতত আমাকে তাঁর কাছেই যেতে হবে।
নিশ্চয়ই আপনি কাল আসবেন। আপনি যেদিন খুশি আসতে পারেন, আপনার বন্ধুও সঙ্গে এলে আমি আপত্তি করব না। কিন্তু আমাকে দিয়ে আপনার যে কি উপকার হবে তা আমি বুঝতে পারছি না। আপনি যে কেন এখানে এসেছেন তাও আমি জানি না।
আমি জানাতে এসেছি যে রাত্রে বাড়ির বাইরে যাওয়া আপনার উচিত নয়। তার কারণ? ও, ভালো কথা। আচ্ছা, আপনার বাবার গুপ্তধনের কথা আপনি কিছু জানেন কি? ইচ্ছা যদি করেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর আপনি অবশ্য নাও দিতে পারেন।
দেখুন, আমি তার একটা আধলাও কখনো স্পর্শ করিনি। তা করবার আগে আমার যেন অনাহারে মৃত্যু হয়। আমি জানি বাবা কি উপায়ে সেই অর্থ উপার্জন করেছিলেন। সে অর্থ অস্পৃশ্য। যার ধর্মজ্ঞান আছে সে তার দিকে ফিরেও তাকাবে না। আমি যে বাবার সম্পত্তির একমাত্র অধিকারী এ কথা আমার অজানা নেই, কিন্তু সেই টাকা আমি চাই না। যদিও মাঝে মাঝে আমার লোভ হয়, কিন্তু সে লোভ আমি দমন করতে পারি।
তাহলে আপনি সব জানেন?
হ্যাঁ, জানি। মৃত্যুর আগে বাবা আমাকে বলে গিয়েছিলেন কোথায় তার সব টাকা লুকোনো আছে। আমি যদি ইচ্ছে করি আজই লক্ষ লক্ষ টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারি।
পরদিন সকালে বাগানের ঘাস জমির মাঝখানে একখানা বেতের চেয়ারে বসে রত্না তার ব্রেকফাস্ট শেষ করল। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে সামনের বেতের টেবিলের ওপর সেটা রাখল, আর সঙ্গে সঙ্গে দেখল ফটক পার হয়ে বাগানের ভেতর ঢুকছে সেই লাল ডেমলার গাড়িটা। রত্নার মুখ দেখলে মনে হয় এই বিশেষ গাড়িখানা দেখে সে খুশিই হয়েছে। গাড়ির মালিকই গ্রহণ করেছিল চালকের আসন। ইঞ্জিন বন্ধ করে ছোট্ট একটা লাফ মেরে সে নিচে নেমে পড়ল। বয়সে যুবক, গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর, একহারা কিন্তু বেশ বলিষ্ঠ চেহারা। হাসি মুখে সে রত্নার দিকে আসতে আসতে বলল,
প্রাতরাশ শেষ হয়ে গেছে দেখছি যে।
ভারী তো প্রাতরাশ, বেগুনি আলুর বড়া আর চা। কিন্তু সে কথা যাকগে, আজকে আবার আপনার আবির্ভাবের কারণটা জানতে পারি কি?
কোন কারণ নেই, শুধু অকারণ পুলকেই। কিন্তু রত্নাদেবী, গোড়াতেই আমার উত্তপ্ত উৎসাহকে আপনি এমন শীতল করে দিতে চাইছেন কেন? আমি এলে কি আপনি বিরক্ত হন? আমি কি চন্দ্রকান্ত চন্দ্রের চেয়েও ভয়াবহ ব্যক্তি?
চন্দ্রবাবুকে আমি যে ভয়াবহ ব্যক্তি বলে মনে করি এ কথা আপনাকে কে বলল শুনি?
কি, আপনি নিজেই?
কখনো না। শ্যামলবাবু, আপনি কিন্তু মন গড়া কথা বলছেন।
এটা ঠিক আমার মন গড়া কথা নয়। কালই আপনার মুখে শুনলুম আপনি চাকরি করতেন চন্দ্রকান্তের কাছে। চন্দ্রকান্ত যে একটি বদ লোক এটা আমার অজানা নেই। আপনিও সে কথা অস্বীকার করলেন না কিন্তু, বরং তারপরেই বেশ রেগে জানালেন যে আপনি তার চাকরিতে ইস্তফা দিয়ে চলে এসেছেন। এ কথা শুনবার পরে যে কোনো নাবালকই কি আসল ব্যাপারটা ধরতে পারে না?
রত্না কোনো জবাব খুঁজে না পেয়ে অন্য কথা পাড়ল।
কাল এখানে পুলিশ এসেছিল, তা জানেন?
ও, তাই নাকি? কাল আমি আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাইরে যাই, তখন এখানে একটি ছোট্ট মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম বটে।
ছোট্ট মানুষ?
আহা, ওটা হচ্ছে ব্যঙ্গোক্তি। সেই ছোট্ট মানুষটি মাথায় উঁচু হবেন বোধহয় 6'2", আর তাঁর বুকের মাপও হয়তো 50 ইঞ্চির কাছাকাছি যাবে। এ কেমন, আপনি তাঁরই কথা বলছেন তো?
হ্যাঁ, তার নাম বসন্ত কুমার রায়।
দুচোখ বড় বড় করে একটা কৃত্রিম ভয়ের ভাব দেখালো শ্যামল।
ভগবান, রক্ষা করুন আমাকে, এই বসন্ত কুমার রায়, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। লোকে বলে তাঁর মতো তালেবর গোয়েন্দা নাকি বাংলাদেশে আর একটিও নেই।
আমার কিন্তু লোকটিকে ভালোই লাগলো।
ওরকম ভালো লাগা ভালো কথা নয় মোটেই। প্রত্যেক পুলিশই হচ্ছে দুষ্টের ধাড়ি। আপনি বোধহয় জানেন না, পুলিশের লোক পাগল হয়ে গেলে পর তার শাশুড়ির কান কামড়ে দেয়। জানেন, শুনুন, আমি আগে থেকেই আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনার যদি বসন্তবাবুকে ভালো লাগে তাহলে সবুজ হয়ে যাবে আমার গায়ের রং। কেন বুঝতে পেরেছেন কি? হিংসার রং হচ্ছে সবুজ।
জানতো শ্যামলবাবু, আপনি যাটা বাজে বকতে শুরু করেছেন।
বলেন কি, আমি বাজে বকছি? বেশ, তাহলে কাজের কথা শুনতে আজ্ঞা হোক।
শ্যামল তার পকেটের ভেতর হাত চালিয়ে দিয়ে কোনো সংবাদপত্র থেকে কেটে নেওয়া এক টুকরো কাগজ বের করল। তারপর সেই কাগজখানা সামনে ধরে জোরে জোরে পড়তে লাগল।
আপনারা শ্রবণ করিয়াছেন কি, রাধাপুরের সাদা সওয়ার আবার অশ্বারোহী হইয়া নৈশ্য ভ্রমণ আরম্ভ করিয়াছে? দৈবক্রমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইলেই রাম নাম স্মরণ করিয়া পথিকরা চম্পট না দিয়া পারে না। কারণ সেই সাদা সওয়ার নাকি স্ত্রী হত্যাকারী এবং অপঘাতে মৃত রাধাপুরের রাজা রাধারমণ রায়ের প্রেতাত্মা ছাড়া আর কিছুই নয়, আধুনিক নয়, 400 বৎসরের প্রাচীন প্রেতাত্মা। যাঁরা প্রেত মানেন না তাঁদের আরও এক কারণে রাধাপুরের দিকে দৃষ্টি আকৃষ্ট হতে পারে। ওখানে যক্ষ আছে কিনা জানি না, কিন্তু যক্ষের ধন অর্থাৎ গুপ্ত ধন আছে বলে অনেকেরই দৃঢ় বিশ্বাস হয়েছে। এই বিশ্বাস সত্য কিনা তা জানবার জন্য পুলিশের টনক নাকি রীতিমতো নড়ে উঠেছে। আপাতত এর অধিক খবর আমরা দিতে পারলাম না।
তাহলে রত্নাদেবী, বুঝতেই পারছেন আপনার পিতার গুপ্তধনের কথা নিয়ে অনেকেই এখন আলোচনা করছে।
এ সম্বন্ধে আপনি কি জানেন?
কিছু না, কিছু না। তবে গুপ্তধন উপলক্ষ করে এখানে যদি কোনো উপদ্রব শুরু হয় তাহলে আমি আপনাকে বন্ধুর মতো সাহায্য করতে পারি।
শ্যামলের কথার উত্তরে রত্না কিছু বলবার আগেই বাগানের ভেতরে এসে ঢুকল আর একখানা মোটর গাড়ি। গাড়ির ভেতর থেকে নামল দুজন, দুজনেই বিশাল বপু। একজন হচ্ছে বসন্ত আর একজন সোহনলাল। বসন্ত কাছে এসে হাসতে হাসতে বলল,
নমস্কার রত্নাদেবী, এই যে ইনি হচ্ছেন আমার বন্ধু সোহনলাল বাবু। জাবাদ্বীপের নাম শুনেছেন তো? ভারত থেকে সেখানে গিয়ে ইনি পুলিশ বিভাগে কাজ নিয়েছেন, আমাদেরই মতন বাংলাতেও কথাও বলতে পারেন।
ও, ইনি হচ্ছেন আমার পুরনো বন্ধু শ্রী শ্যামল কুমার সেন।
রত্না মিথ্যে কথা বলল, কেন বলল তা সে নিজেই জানে না, কারণ শ্যামলের সঙ্গে তার পরিচয় হয়েছে মাত্র কয়েকদিন আগে।
না রত্নাদেবী, আপনার ভার দেখছি আমাদেরই নিতে হবে। সাদা সওয়ারকে কাল রাত্রেও দেখা গিয়েছে, এসব তো ভালো লক্ষণ নয়। আমি আজ থেকে এই বাড়ির উপরে পাহারা দেবার জন্য একজন পুলিশের লোক নিযুক্ত করছি। আশা করি এজন্য আপনার কোনো আপত্তি হবে না।
আপনাকে ধন্যবাদ, কিন্তু
না, কিন্তু কিন্তু নয় রত্নাদেবী, আপনার কোনো বিপদ হলে বড় সাহেবের কাছে জবাবদিহি করতে হবে আমাকেই।
কিন্তু এত হাঙ্গামা না করলেও চলতো
না রত্নাদেবী, সাবধানের মার নেই। জাবা থেকে আমি কলকাতায় এসেছি এক বিপজ্জনক অপরাধীর সন্ধানে। তলে তলে এ খবরও পেয়েছি যে সে তার দলের লোকজনেদের নিয়ে রাধাপুরের আনাচে কানাচে লুকিয়ে আছে গুপ্তধনের লোভে। তারা জানে গুপ্তধন যে কোথায় আছে এটা আপনার অজানা নেই, সুতরাং আপনি যে কোনো মুহূর্তে ভীষণ বিপদে পড়তে পারেন, বুঝলেন?
আচ্ছা রত্নাদেবী, আপনার প্রতিবেশীদের কথা আমায় কিছু বলতে পারেন?
প্রতিবেশীদের কথা আমি ভালো করে কিছুই জানি না। কাছাকাছি জানা থাকেন তাদের মধ্যে একজন হচ্ছেন শ্যামলবাবু, তিনি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছেন, আর একজন হচ্ছেন ভুবনবাবু, ভুবনচন্দ্র বিশ্বাস, এখানে ওই নতুন এসেছেন। আমার বাগান থেকে উত্তর দিকে তাকালেই দূরে তার বাড়ি দেখতে পাবেন। তার সঙ্গে এখনো আমার তেমন পরিচয় হয়নি, তবে শুনেছি তার বাড়িতে চাকর বাকর ছাড়া আর তেমন কেউ নেই।
বেশ, তারপর?
আর একজন ভদ্রলোক এখানে কিছুকাল বাস করছেন, আমি তাকে চিনি, তার নাম হচ্ছে বিনয়বাবু, রেভারেন্ড বিনয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আপনারা বোধহয় জানেন আমরা বংশানুক্রমে খ্রিস্ট ধর্মাবলম্বী, মাইলখানেক দূরে একটা পল্লী আছে, তার অধিকাংশ বাসিন্দাই খ্রিস্টান, তাঁদের উপাসনার জন্য ছোট্ট একটি গির্জাও আছে। বিনয়বাবু সেই গির্জা সংলগ্ন বাড়িতেই বাস করেন। আর কারোর কথা আমি বিশেষ কিছু বলতে পারবো না।
আচ্ছা বেশ, আপাতত এর বেশি আমার আর কিছু জানার দরকার নেই। রত্নাদেবী, পাহারা দেবার জন্য আমি যে পুলিশের লোকটিকে রেখে যাচ্ছি তার নাম হচ্ছে সুবোধ, তার জন্য অবশ্য আপনাকে কিছুই মাথা ঘামাতে হবে না।
কিন্তু তিনি থাকবেন কোথায়? তার জন্য আমার বাড়ির একখানা ঘর ছেড়ে দেব কি?
আরে না না, মোটেই না। যতদিন না সাদা শহরের ঘোড়দৌড় বন্ধ হয় সুবোধ দিন রাত বাস করবে উদার নীল আকাশের তলায়। আচ্ছা নমস্কার, আপাতত আমরা উঠি। সোনবাবু, একটা বিষয় আপনি ভেবে দেখেছেন কি?
কোন বিষয়?
এই সাদা শহরের বিষয়। মানে তার নামটা সাদা শহর হলো কেন?
হয় তার ঘোড়ার রং সাদা,
নয়তো সে পরে থাকে সাদা পোশাক।
কিন্তু এই সাদা রংটা কি তার পক্ষে বিপজ্জনক নয়? মানে অন্ধকার রাতেও তো সাদা রংটা দূর থেকে দেখা যায়। ব্যাপারটা ঠিক ধরতে পারছি না আমি, জানেন। আসলে আমি তথাকথিত প্রেতাত্মাকে নিজের চোখে একবার দেখতে চাই।
সেই রাতে ঢং ঢং করে রাত ১২টা বেজে গেল, তবু বসন্ত চোখে ঘুম এলো না। তার মনের মধ্যে জাগতে লাগল নানান সম্ভাবনার ইঙ্গিত, যেন আজ একটা কিছু ঘটবেই। বিরক্ত হয়ে বিছানা ছেড়ে সে খোলা জানলার কাছে গিয়ে দাঁড়াল, একটা সিগারেট ধরিয়ে বাইরের দিকে তাকাল। পরিষ্কার রাত্রি, আকাশে উঠেছে অপরিপূর্ণ চাঁদ। সেই আলোয় চারিদিক হয়ে উঠেছে অস্পষ্ট ভৌতিক জগতের মতো রহস্যময়। বসন্ত নিজের মনে মনেই বলল,
এমন রাত্রে ভূতের দেখা পাওয়া গেলেও যেতে পারে।
আর ঠিক তার পরেই সে দেখতে পেল সাদা সওয়ারকে।
ওই তো
খানিক দূরে আলো আধারির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তপোবন, রত্নাদেবীর বাড়ি। আরো খানিক তফাতে দেখা যাচ্ছে অস্পষ্ট একটা জঙ্গল, তারই সামনে দেখা গেল সাদা সওয়ারকে। বোঝা গেল তার গায়ের জামাটাই কেবল সাদা, কারণ তার দেহের নিম্নার্ধ এবং ঘোড়াটাকে মনে হচ্ছিল যেন কালির বর্ণে আঁকা। বসন্ত দৌড়ে নিজের ঘরের ভেতর গিয়ে রাত্রে ব্যবহার করার দূরবীনটা বার করে আনল। সাদা সওয়ার যে মুখে মুখোশের মতো একটা কিছু পড়ে আছে সেটা ছাড়া আর কিছুই বোঝা গেল না। বসন্ত বুঝল দূর থেকে আর কোনো তথ্য আবিষ্কার করা চলবে না। সে তাড়াতাড়ি আবার ঘরের ভেতর গিয়ে একটা জামা ও জুতো পরে দ্রুত পদে নিচে নেমে গেল। তারপর সদর দরজা খুলে রাস্তার ওপর গিয়ে দাঁড়াল। তখন আর দেখা যাচ্ছিল না সাদা সওয়ার, কিন্তু সে যে ধীরে ধীরে ঘোড়া চালিয়ে তপোবনের দিকে অগ্রসর হচ্ছিল এটা বসন্ত ওপর থেকেই দেখতে পেয়েছিল। সেও এগোল তপোবনের দিকে। কিছুদূর গিয়েই হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। সে ভাবল সাদা সওয়ার তো ঘোড়ায় চড়ে আছে, হেঁটে হেঁটে সে কতদূরই বা যাবে। ঠিক এমন সময় রাতের অন্ধকারে ভেসে এলো নারী কণ্ঠের এক আর্ত চিৎকার। চিৎকারটা জেগে উঠেই আবার স্তব্ধ হয়ে গেল। সমাধি ভূমির নীরবতার ভেতর কেটে গেল খানিকক্ষণ, আর তারপর আবার সেই আর্ত চিৎকার, আর তার সঙ্গে সঙ্গেই পরপর দুবার গুলির শব্দ। বসন্ত তৎক্ষণাৎ মাটিতে সটান শুয়ে পড়ল, আর মাটিতে কান পেতে শুনতে পেল দ্রুত গতিতে ধাবমান ঘোড়ার খুরের শব্দ। সে এক লাফে উঠে দাঁড়াল, আর ক্ষণিকের জন্য দেখতে পেল রাজা রাধারমণ রায়ের প্রাসাদের ধ্বংসাবশেষের উপরে উঁচু স্তূপের দিকে ধাবমান সেই সাদা সওয়ারকে। সে অদৃশ্য হয়ে গেল পরমুহূর্তে। বসন্তর মনের ভেতর দিয়ে বিদ্যুৎ গতিতে এইসব চিন্তা খেলে গেল। নারীকণ্ঠে আর্তনাদ করল কে? গুলি ছুড়ল কে? সাদা সওয়ার অত তাড়াতাড়ি ঘোড়া ছুটিয়ে কেন চলে গেল? এখন সে কি করবে? ছুটে যাবে সাদা সওয়ারের পেছন পেছন? কিন্তু সাদা সওয়ার তো ঘোড়ায় চড়ে আছে, হেঁটে হেঁটে সে তার পেছনে কতদূরই বা যাবে? চাঁদের ঝাপসা আলো মিলিয়ে গেল মেঘের আবরণে, কিছুই দেখা যায় না সেই গাঢ় অন্ধকারে। এখন সাদা সওয়ারকে আবিষ্কার করা একেবারেই অসম্ভব। সে নিরুপায় হয়ে নিজেই আন্দাজে আন্দাজে পা ফেলে ফেলে এগোতে লাগল তপোবনের দিকে। হঠাৎ বসন্ত শুনতে পেল তার পায়ের শব্দ, কে যেন ছুটে আসছে তার দিকে। তাড়াতাড়ি নিজের রিভলভারটা বের করে সে প্রস্তুত হয়ে দাঁড়াল। তার খুব কাছে এসেই থেমে গেল সেই পায়ের শব্দ, আর সঙ্গে সঙ্গে কে একজন কর্কশ স্বরে বলে উঠল,
এই কে কে কে? এই চুপ করে দাঁড়িয়ে থাকো, নড়লে কিন্তু গুলি করব।
স্বস্তির নিঃশ্বাস ফেলল বসন্ত। এ হল সুবোধের কণ্ঠস্বর, তারই দ্বারা নিযুক্ত একজন পুলিশ কর্মচারী। কোন নারী অমন করে আর্তনাদ করে উঠল? মনের ভেতর আবার জাগল এই প্রশ্ন। সুবোধ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল,
হ্যাঁ বলছি, ওই আপনি কি সাদা সওয়ারকে দেখেছেন? গুলি ছুড়ল কে?
বসন্ত পকেট থেকে টর্চটা বের করে মাটির ওপর এদিক ওদিক আলো ফেলতে লাগলো।
ওসব কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমাকে আমি এই বাড়ির ওপরে পাহারা দিতে বলিনি? দেখতে তো পাচ্ছ পথের ওপরে ঘোড়া খুঁড়ের দাগ, প্রায় তোমার সামনে দিয়ে সাদা সওয়ার ঘোড়া ছুটিয়ে চলে গিয়েছে, আর তুমি কিনা বোকার মতন আমাকে প্রশ্ন করছো।
ইয়ে ওই মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম স্যার, ওই হঠাৎ কার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়, তারপর আর একবার শুনি সেই চিৎকার, আর আর সঙ্গে সঙ্গে দুবার গুলির শব্দ।
তারপর তুমি কি করলে?
ওই তো যেদিক থেকে গুলির শব্দ এসেছিল ওই সেই দিকে ছুটে গেলুম।
দেখো আমি আগে দেখতে চাই রত্না দেবী কেমন আছেন, এসো তুমি আমার সঙ্গে। আচ্ছা রত্না দেবীর ঘর কোনটা?
স্যার ওই তো ওই যো ওইখানে।
সুবোধ দোতলার একটি ঘরের দিকে দেখালো। বসন্ত সেখানেই দাঁড়িয়ে টর্চের আলোর সাহায্যে বাড়ির দেওয়ালটা পরীক্ষা করে দেখল। দোতলার ছাদের ওপর থেকে একটা পাইপ বাড়ির নিচে পর্যন্ত নেমে গেছে। সেই পাইপের পাশেই দেখা যাচ্ছে দোতলার ঘরের একটা খোলা জানলা। বসন্ত বিনা বাক্যব্যয়ে সেই পাইপটা ধরে উঠে দোতলার জানলার কাছে গিয়ে কার্নিশে পা দিয়ে দাঁড়াল, তারপর জানলা দিয়ে উঁকি মারল ঘরের ভেতর। স্তব্ধ ঘর, ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ বসন্তর ভয় হল, হয়তো ঘরের ভেতর তার জন্য অপেক্ষা করে আছে আরো কোন রক্তাক্ত দৃশ্য। পরমুহূর্তেই টর্চ জেলে সেই আলোতে সে দেখল আধশোয়া অবস্থায় বালিশের ওপর হেলান দিয়ে আছে রত্না।
যাক নিশ্চিন্ত, ক্ষমা করবেন, আসলে আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম।
জানলার বাইরে মানুষের মূর্তি দেখে আমিও কম ভয় পাইনি, কিন্তু ব্যাপার কি?
আসলে একটু আগেই সাদা সওয়ার এখান দিয়ে গিয়েছে, কে যেন আবার দুবার গুলি ছুড়েছে। আমার সন্দেহ হয়েছিল হয়তো আপনি কোনো বিপদে পড়েছেন।
না না বসন্তবাবু, আমার কোনো বিপদই হয়নি।
যাক সেটা তো সুসংবাদ, তাহলে আবার আমি অদৃশ্য হলাম।
স্যার বলছি যে কোনো দুর্ঘটনা হয়নি তো?
না।
পরদিন সকালে বসে সোহনলালের সঙ্গে চা খেতে খেতে বসন্ত একটাও কথা বলল না। হঠাৎ বাড়ির নিচে শোনা গেল একটা গাড়ির শব্দ। কে চেঁচিয়ে জিজ্ঞেস করল,
বসন্তবাবু আছেন?
বসন্ত বাইরের বারান্দায় গিয়ে নিচের দিকে তাকাল, গাড়িতে বসে আছে শ্যামল।
কি ব্যাপার?
আমি আপনারই খোঁজে এসেছি, একবার আমার গাড়িতে উঠবেন? হ্যাঁ, এই পাদ্রি বিনয়বাবুর মুখে শুনতে পাবেন একটা অদ্ভুত গল্প, রহস্যময় কাণ্ড কারখানা।
বসন্ত তাড়াতাড়ি নেমে শ্যামলের গাড়িতে গিয়ে বসল। গাড়িটা বিনয়বাবুর গির্জা সংলগ্ন বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। গাড়ির শব্দ পেয়ে বিনয়বাবু বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি বয়সে প্রৌঢ়, মুখে দাড়ি গোঁফ, চোখের ভাব নিরভিমান।
বিনয়বাবু, বিনয়বাবু, আপনি কাল রাত্রে কি শুনেছেন এঁর কাছে বলতে পারেন?
কাল রাত্রে আমার চোখে ঘুম আসেনি, বাড়ির বারান্দায় আমি পায়চারি করছিলাম, তারপর হঠাৎ শুনতে পেলুম কোন স্ত্রী লোকের চিৎকার, তারপর আরো একবার হল চিৎকার, আর দুইবার গুলির শব্দ।
এসব বসন্তরও অজানা নয়, সে জিজ্ঞেস করল,
তারপর?
তারপর দেখতে পেলুম আমি সাদা সওয়ারটাকে, তপোবনের দিক থেকে সে ঘোড়া ছুটিয়ে এসে চলে গেল ওই পুরনো ধ্বংসস্তূপটার দিকে।
আচ্ছা প্রথম আর দ্বিতীয়বারের চিৎকার শুনে তারপর আপনার কিছু মনে হয়েছিল কি?
আগে হ্যাঁ, দুটো চিৎকার দুরকম। প্রথম চিৎকার শুনে মনে হল হঠাৎ কে যেন বিস্ময়ে চমকে উঠেছে, আর দ্বিতীয় চিৎকারটা হচ্ছে দস্তুর মতো আতঙ্কজনক।
আচ্ছা যে চিৎকার করেছিল সে কে সেটা অনুমান করতে পেরেছেন?
হ্যাঁ, একজন নারী।
কিরকম নারী? মানে বৃদ্ধা না তরুণীর? তাদের দুজনের কণ্ঠস্বর তো একরকম হয় না।
যে চিৎকার করেছিল নিশ্চয়ই সে তরুণী।
শ্যামলবাবু, এখানে কাছাকাছি তরুণী বলতে তো আছেন কেবলমাত্র রত্না দেবী।
শ্যামল কি বলতে যাচ্ছিল কিন্তু সে কোনো কথা বলবার আগেই সেখানে দৌড়তে দৌড়তে এসে হাজির হল গ্রামের এক চৌকিদার। সে হাঁপাতে হাঁপাতে বলল,
হুজুর হুজুর হুজুর, কোন কোন একটা মানুষের লাশ পাওয়া গিয়েছে।
আমি এরকমই কোনো খবর পাবো আশা করেছিলাম। কে খুন হয়েছে?
জানি না হুজুর, তাকে আমি চিনি না। এই সিদামকে আপনি জানেন না? এখানে তার মুদির দোকান আছে। ভিন গাঁ থেকে নিমন্ত্রণ খেয়ে কাল সে অনেক রাতে বাসায় ফিরে আসছিল। এই সোজা পথ না ধরে আসছিল ওই আমবাগানের ভেতর দিয়ে, কারণ ওই দিক দিয়ে এলে তাড়াতাড়ি এখানে পৌঁছানো যায়। কিন্তু কিন্তু আমবাগানের ভেতর দিয়ে আসতে আসতে হঠাৎ তার পায়ে ফুটে যায় একটা কাঁটা।
আরে ধুর, কার পায়ে কাঁটা ফুটলো কি ফুটলো না ওসব আমি শুনতে চাইনি। যা বলবে সোজাসুজি বলো।
তাই বলছি এই সিদামের পায়ে তো কাঁটা ফুটলো, আর সে চলতেই পারে না। সেইখানে ছিল অন্নদা বুড়ির ভাঙা কুড়ে ঘর। বুড়ি মরে যাওয়ার পর থেকে সে ঘরে আর কেউ থাকে না। সিদাম খোড়াতে গোড়াতে।
আরে নিকুচি করেছে এসবে, সিদাম খোড়াচ্ছিল কিনা আমি কি জানতে চেয়েছি? সেই কুড়ে ঘরে সে ঢুকেছিল এটাই বলতে চাইছো তো?
হ্যাঁ হুজুর, এই সিরাম সেই ঘরে ঢুকে কি পায়ে কাঁটা ফুটেছে সেটা দেখবার জন্য জানলে একটা দেশলাইয়ের কাঠি। তারপর সে কি দেখলে জানেন হুজুর?
হ্যাঁ, সে দেখলে একটা লাশ, এটা বলতে চাইছো তো?
হ্যাঁ হুজুর, ঠিক ধরেছেন। সে দেখলে
আমিও সেই লাশটাকেই দেখতে চাই। আর কোনো কথা না বলে আমাকে এখনই নিয়ে চলো সেখানে।
আমবাগা, নড়বড়ে ভাঙা কুঁড়ে, মাটির ওপর চিত হয়ে পড়ে আছে একটা পুরুষের মৃতদেহ। তার দৃষ্টিহীন চোখে আতঙ্কের চিহ্ন, তার জামার বুক পকেটের ওপরটা রক্তাক্ত এবং তার গলায় একটা গভীর ক্ষত চিহ্ন। তাকে দেখলেই বোঝা যায় তার মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যেই। তাকে চিনতে পারল বসন্ত। সে কখনো জেল খাটেনি বটে, তবে পুলিশ তাকে একজন বড় অপরাধী বলেই জানে। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়েও আজ সে ফাঁকি দিতে পারল না কোনো এক অজ্ঞাত হত্যাকারীর রিভলভারকে। সে হচ্ছে চন্দ্রকান্ত চন্দ্র। সোহনলাল ঘরের ভেতর বসে এক মনে কাগজ পড়ছিল। এমন সময় ঘরে ঢুকে শ্যামল বলল,
শুনুন না, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, শীঘ্রই চলুন।
কোথায়?
আমবাগানে, ভাঙা কুঁড়ে ঘরে। কাল রাত্রে সেখানে একটা হত্যাকাণ্ড হয়ে গিয়েছে।
শুনেই সোহনলাল আর বিরক্তি না করে শ্যামলের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। বসন্ত একটা উঁচু ঢিপির ওপর একলা বসে সিগারেট খাচ্ছিল। সোহনলালকে দেখে মৃতদেহের দিকে আঙুল নির্দেশ করে বলল,
আমি এই দেহটাকে পরীক্ষা করে দেখেছি, এবার আপনি একবার পরীক্ষা করে দেখুন তো, আর বলুন আপনার মতামত কি।
সোহনলাল হাঁটু গেড়ে বসে পড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর দেহটিকে উল্টে ফেলে মাটির দিকে তাকিয়ে বলল,
আততায়ী এর প্রথম গুলিতেই এর মৃত্যু হয়েছে। তারপর আবার করা হয়েছে মরার উপর দ্বিতীয় আঘাত।
আচ্ছা, কোনটা প্রথম আঘাত আপনি কি করে জানতে পারলেন?
মাটির উপরে এই গর্তটা দেখলেই বুঝতে পারবেন। রিভলভারের গুলি এর বুক ভেদ করে বাইরে বেরিয়ে মাটির ভিতর গিয়ে ঢুকেছে। সুতরাং ভূপতিত অবস্থায় এর বুকের দিকে রিভলভার ছোড়া হয়েছিল, আর একটা গুলির দাগ রয়েছে এর গলার উপরে। কিন্তু এর গলার তলায় মাটির উপরে কোনো গর্ত নেই, সুতরাং লোকটা যখন দাঁড়িয়েছিল তাকে গুলি করা হয়েছে তখনই।
ঠিক, আমারও ওই ধারণা। লোকটাকে চিনতে পাচ্ছেন কি?
হ্যাঁ, চন্দ্রকান্ত। কিন্তু একে হত্যা করার কারণ কি?
কারণ থাকতে পারে অনেক। চলুন এবারে বাইরে যাওয়া যাক।
কুটিরের পেছনের দরজা দিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে বসন্ত বলল,
মাটির দিকে তাকিয়ে দেখুন।
নরম মাটির ওপর রয়েছে অদ্ভুত একরকম ছাপ। সেই ছাপগুলো লম্বায় 12 আর চওড়ায় 4 ইঞ্চি। কৌতূহলী স্বরে সোহনলাল বলল,
কি ওগুলো?
জুতোর তলায় কেউ ছোট ছোট দুখানা তক্তা দড়ি দিয়ে বেঁধে এখান দিয়ে হেঁটে গিয়েছে। 3 দিন আগে এখানে বৃষ্টি পড়েছিল, সে জানতো আমবাগানের ছায় মাটি থাকবে ভিজে, আর সহজেই তার পদচিহ্ন পাওয়া যাবে। আর সেই জন্যই সে এই অভিনব কৌশলটি অবলম্বন করেছিল। আসুন,
ছাপ ধরে সবাই এগিয়ে চলল। আমবাগান থেকে বেরিয়ে যেখানে শ্যামলের লাল গাড়িটা অপেক্ষা করছিল, তারা যখন সেখানে গিয়ে পড়ল, তখন বড় রাস্তার উপর আর কোনো ছাপ পাওয়া গেল না। বসন্ত বলল,
যে দুখানা তক্তা দিয়ে তার পদচিহ্ন ঢেকে ফেলা হয়েছে, সে নিশ্চয়ই সে দুটো সঙ্গে করে নিয়েই এখান থেকে সরে পড়েছে।
আরে খালি তো বলছেন সে সে আর সে, কিন্তু কে সে? সাদা সওয়ার?
আরে সেটা আমি জানবো কি করে, দেখতেই তো পাচ্ছেন এখানে রয়েছে দুই সেট ছাপ। কেউ এখান থেকে আমবাগানের ভেতরে গিয়েছে, তারপরে কাজ সেরে আবার ফিরে এসেছে। হতে পারে সে সাদা সওয়ার, হয়তো তার ঘোড়াটাকে রাস্তার উপরে রেখে সে গিয়েছিল আমবাগানের ভেতরে। আবার হতেও পারে সে অন্য কোনো লোক। তবে দুটোগুলি যে চন্দ্রকান্তকে লক্ষ্য করে একজন লোকের দ্বারা ছোড়া হয়েছে এ বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু সে যে কে সেটাই বুঝতে পারছি না। কাল রাত্রে এখানে রত্নাদেবীর আবির্ভাব হয়েছে শুনলেও আমি কিছুমাত্র বিস্মিত হব না।
হ্যাঁ, তার মানে?
কাল রাত্রে এখানে কোনো এক তরুণীর আর্তচিৎকার শোনা গিয়েছিল, তারপর গভীর রাত্রে রত্নাদেবীকে আমি জেগে থাকতে দেখেছি। এটা বেশ অস্বাভাবিক নয় কি?
এই এ হচ্ছে অন্যায় ইঙ্গিত, অত্যন্ত বড় অন্যায়।
আহা, উত্তেজিত হবেন না শ্যামলবাবু, এখানে এমন কোনো প্রমাণ নেই যে আমি একটা ইঁদুরকে ধরে ফাঁসি দিতে পারি।
শ্যামল আর কিছু না বলে নিজের গাড়িতে উঠে চলে গেল। সোহনলালকে সঙ্গে নিয়ে বসন্ত আবার আমবাগানের ভেতরে ঢুকে মাটির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চারিদিকে ঘুরে বেড়াতে লাগল। এখানে ওখানে পাওয়া গেল কতগুলো জুতোর দাগ, উঁচু হিল মেয়েদের জুতোর দাগ, আরো কতগুলো জুতোর দাগ পাওয়া গেল। পরীক্ষায় প্রমাণিত হল যে সেগুলো হচ্ছে চন্দ্রকান্তর জুতোর দাগ। শ্যামল বিরক্ত হয়ে বিনয়বাবুর সঙ্গে কথা বলছিল।
কি বললে? বসন্তবাবু সন্দেহ করেন রত্নাদেবীকে?
হ্যাঁ, জি 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 জি, এটা ভাবলেও আমার রাগ হয়।
তুমি অধীর হইও না শ্যামল, এসব কথা নিয়ে আমি এখন মাথা ঘামাতে পারছি না। আসলে আমার হাতে এখন অনেক কাজ আছে, তুমি এখন বাসায় যাও।
সমস্ত দেখে শুনে আমার কিন্তু কেমন দুশ্চিন্তা হচ্ছে। হ্যাঁ সঙ্গীত, সঙ্গীত, এখন আমি চাই সঙ্গীত। রত্নাদেবীর বৈঠকখানায় এই একটি পিয়ানো দেখেছি, চলুন আমি 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 সেখানে চললাম। হ্যাঁ আসি আসি।
শ্যামল চলে গেলে বিনয়বাবু চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর উঠে গেলেন বাড়ির ভেতর দিকে। রান্নাঘরের পাশেই ভাঁড়ার ঘর, সেই ঘরে ঢুকে একটা জালার ভেতর থেকে জই বের করে রাখতে লাগলেন মাঝারি আকারের একটা বালতির ভেতর। তারপর বালতিটা তুলে নিয়ে তিনি বাড়ির খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সেখানে ছিল একটি গ্যারাজ, গাড়ি রাখবার জন্য ঘরখানা তিনি ভাড়া দিয়েছিলেন শ্যামলকে। পকেট থেকে চাবি বের করে তিনি গ্যারাজের দরজাটা খুলে ফেলেন। ভেতরে তখন শ্যামলের গাড়িটা ছিল না। তিনি ভেতরে প্রবেশ করে এগিয়ে গেলেন পেছনের দেওয়ালের দিকে। কাঠের দেওয়াল, তার মাঝামাঝি জায়গায় লাগানো আর একটা কুলু। চাবি দিয়ে সেটা খুলে দুহাতে দেওয়ালটা ধরে দুদিকে টানতেই ওপরের দিকে দুখানা তক্তা দুপাশে সরে গেল। তারপরেই দেখা গেল দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে রয়েছে একটা বাদামি রঙের খুব শক্তিশালী ঘোড়া। বিনয়বাবু তাকে দু তিনবার আদর করলেন, তারপর বালতির জইগুলো ঘোড়ার সামনে রাখা একটি পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আবার সমস্ত বন্ধ করে বেরিয়ে এলেন। বিনয়বাবু ধীরে সুস্থে এগোতে লাগলেন আমবাগানের দিকে, মাটির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে। আবার সেই ভাঙা কুঁড়ে ঘর, তিনি তার চারপাশে এক চক্কর ঘুরে এলেন, তারপর থমকে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায়। সেখানে মাটির ওপর রয়েছে মেয়েদের জুতোর দাগ, এবং সেই সঙ্গেই দেখা গেল একটা ঘোড়ার খুরের চিহ্ন।
বিনয়বাবু মাথা নাড়তে নাড়তে নিজের মনেই বললেন,
অন্যায়, বড়ই অন্যায়, এমন অসাবধানতা অমার্জনীয়, বড়ই অন্যায়।
তিনি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর অতি সাবধানে মাটির ওপর থেকে সেই খুরের দাগটা একেবারে নিশ্চিহ্ন করে দিলেন।
পুলিশের লোকেরা এই চিহ্নটা দেখতে পেয়েছে কি? না, বোধহয় পাইনি।
পিয়ানোর ওপর সচল শ্যামলের দুহাতের নিপুণ আঙুল করছিল সুরের ঝংকার সৃষ্টি। হঠাৎ পিয়ানোর ওপর এসে পড়ল কার ছায়া। শ্যামল মুখ ফিরিয়ে বলল,
রত্না, তোমার জন্য চা আর খাবার আনবার হুকুম দেব কি?
আমার এখানে এসে আপনি দেবেন চা আর খাবার আনবার হুকুম? শ্যামলবাবু, এরকম মজা কিন্তু সহজে হজম করা যায় না। আর আপনি আমাকে না জানিয়েই আমারই বৈঠকখানায় এসে পিয়ানো বাজাতে শুরু করে দিয়েছেন, কেন শুনি?
শোনো রত্না, আমি শ্যামলবাবু নই, তোমার কাছে আমি হচ্ছি শুধু শ্যামল, কেমন?
আপনার কাছে আমি শুধু রত্না নই, ভবিষ্যতে আমাকে রত্না দেবী বলে ডাকলেই খুশি হব। একেবারে এতটা ঘনিষ্ঠতা কেন? হ্যাঁ, এক সপ্তাহ আগেও তো আপনাকে আমি চিনতাম না, আপনার নাম পর্যন্ত জানতাম না।
তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় আজ 25 বছর ধরে আমি তোমার সঙ্গে আলাপ করছি, এই আনন্দময় একটি সপ্তাহকেই আমার মনে হচ্ছে 25 বছরের মতো সুদীর্ঘ।
আপনি চুপ করুন তো, আবার বাজাতে শুরু করুন দেখি, আপনার বাজনা শুনতে আমার ভালোই লাগছে।
তথাস্তু, তোমার আদেশে আমি আবার অবলম্বন করলুম আমার প্রিয়তম পিয়ানোকে।
পিয়ানো বেজে উঠল আবার, তার সপ্তগ্রামের ভেতর দিয়ে ঝরে ঝরে পড়তে লাগল অপূর্ব সুরধুনির বিচিত্র ধারা। রত্না বুঝতে পারল শ্যামল হচ্ছে একজন অসাধারণ সঙ্গীত শিল্পী। সে অবাক হয়ে তার সঙ্গীতে তন্ময় হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাজনা বন্ধ করে শ্যামল উঠে দাঁড়িয়ে বলল,
সুন্দর প্রভাত, সুন্দর সূর্যালোক, চলো না রত্না, আমরা একবার নীলাকাশের তলায় একটু হাঁটাহাঁটি করে আসি।
বেশ, আপত্তি নেই,
চলো 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 চলো।
তারা দুজন হাত ধরাধরি করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ল। তারপর গ্রামের পথ দিয়ে ধীরে ধীরে এগোতে লাগল লক্ষ্যহীনের মতো। ঠিক সেই সময় সোহনলালকে নিয়ে বসন্ত গিয়েছিল রত্নার প্রতিবেশী ভুবনচন্দ্র বিশ্বাসের বাড়ি। ভুবনবাবুর সঙ্গে কথা বলতে বলতে বসন্ত দেখতে পেল রাস্তা দিয়ে যাচ্ছে শ্যামল ও রত্না। যতক্ষণ দেখা যায় বসন্ত একভাবে তাকিয়ে রইল তাদের দিকে, তারপর উঠে দাঁড়িয়ে বলল,
আচ্ছা ভুবনবাবু নমস্কার, আপনার সঙ্গে পরিচয় তো হয়ে গেল, এবার আমরা আসি।
বাইরে এসে বসন্ত আর কোনো কথা বলল না, তার মনের ভেতর ক্রমাগত জেগে উঠছে শ্যামলের মুখ, যেন সে এক মূর্তিমান সমস্যা। প্রায় বাড়ির কাছাকাছি এসে বসন্ত হঠাৎ নিজের পায়ে একটা চড় মেরে বলল,
মনে পড়েছে, এতক্ষণে আমার মনে পড়েছে।
সোহনলাল সকৌতুকে বলল,
কি মনে পড়েছে আপনার গত জন্মের কাহিনী?
আমার মনে পড়েছে শ্যামলের কথা, যেখানেই হোক আগে আমি নিশ্চয়ই কোথাও এই শ্যামলকে দেখেছি, প্রথম দিনে তাকে দেখেই আমার এই কথাটা মনে হয়েছিল, কিন্তু তখন ঠিক বুঝতে পারিনি জানেন।
বাড়ি ফিরে এসে বসন্ত কলকাতায় পুলিশ কমিশনারকে পাঠাল একটা জরুরি টেলিগ্রাম। রাধাপুরের বাসিন্দাদের কাছে ভুবনবাবু হচ্ছেন একজন রহস্যময় মানুষ, লোকে তাকে ছিটগ্রস্ত ও প্রায় পাগল বলেই ধরে নিয়েছে। এর কারণও আছে, তিনি প্রায় সারাদিনই নিজের বাড়ির ভেতর বসে থাকেন। তিনি এখানে আসার পর কেউ কেউ তাঁর সঙ্গে আলাপ করতে গিয়েছিল, তিনি কারোর সঙ্গে অভদ্র ব্যবহার করেননি বটে,
কিন্তু নিজেকে এমন আলাদা করে রেখে কথা বলেছিলেন যে তাঁর সঙ্গে আর দ্বিতীয়বার আলাপ করার জন্য কারোরই আগ্রহ হয়নি। বাড়ির একটি ঘরে আলমারির পর আলমারি সাজানো ছিল তাঁর নানান শ্রেণীর বই, আর আরেকটি ঘরে ছিল তাঁর ল্যাবরেটরি। বই আর ল্যাবরেটরিতে পরীক্ষা নিয়েই কেটে যেত তাঁর অধিকাংশ সময়। সাধারণ লোকের আজে বাজে কথা শোনার তাঁর কোনো কৌতূহলই ছিল না, তিনি নিজের কাজের মধ্যেই থাকতেন সমাহিতের মতো। তাঁর দেহ হৃষ্টপুষ্ট, বয়স 50-এর কম হবে না, সর্বদাই তাঁর মুখ হয়ে থাকত অত্যন্ত ভাবহীন। মুখ দেখে তাঁর মনের কথা কেউ আন্দাজ করতে পারত না। যেদিন চন্দ্রকান্ত চন্দ্রের মৃতদেহ আবিষ্কৃত হয় সেদিনই পিয়ন তাঁর হাতে দিয়ে গেল একটা পার্সেল। পার্সেলের দিকে তাকিয়ে তাঁর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ভেতরে কি আছে তা বুঝতে তাঁর বিলম্ব হল না। চটে জড়ানো একটা কার্ডবোর্ডের বাক্সের ভেতর থেকে বেরোল একটা অটোম্যাটিক রিভলভার, নিষ্ঠুর তার নীল ইস্পাতের রং। সেই সঙ্গে ছিল পরিচিত হস্তাক্ষরে লেখা একটি চিঠি। চিঠিখানা তিনি একবার দুবার তিনবার পড়লেন, তারপর দেশলাইয়ের কাঠি জেলে সেই পার্সেল ও কার্ডবোর্ডের বাক্স প্রভৃতিতে আগুন ধরিয়ে দিল। তাঁর চোখের সামনেই সব ভস্মীভূত হয়ে গেল। সেই দিনই মধ্যরাত্রে কালো পোশাক ও হাতে কালো দস্তানা পরে তিনি বেরিয়ে গেলেন বাড়ির বাইরে। রিভলভারটা পকেটে নিতে ভুললেন না, তিনি এগোলেন তপোবনের দিকে। সেখানে পৌঁছে বাগানের ভেতর ঢুকে সন্তর্পণে পা ফেলে ফেলে ঝোপের পর ঝোপের ভেতর দিয়ে এগোতে এগোতে তিনি শুনতে পেলেন দুই ব্যক্তির কণ্ঠস্বর। চন্দ্রকান্ত যেদিন নিহত হয় সেই দিন থেকেই রত্নার বাড়ি পাহারা দেওয়ার জন্য বসন্ত নিযুক্ত করেছে আরও একজন লোককে, তার নাম মনমথ। একটা ঝোপের ভেতর থেকে উঁকি মেরে ভুবন দেখতে পেলেন খানিক তফাতে দুটো জ্বলন্ত সিগারেটের আলো। সুবোধ ও মনমথ পুলিশের দুই প্রহরী জেগে শুনতে পেলেন একজন বলছে,
বুঝলে মনমথ, এ যেন এক ভুতুড়ে ব্যাপার, এই সব সময় তটস্থ হয়ে থাকতে হয়। গাছের একটা পাতা নড়ল, অমনি সঙ্গে সঙ্গে চমকে উঠল তোমার বুক। এই প্রত্যেক ঝোপগুলোকে যেন মনে হয় এক একটা মানুষ।
আরে উপায় নেই, যে পূজার যে মন্ত্র, তার চেয়ে তুমি বরং একটু ঘুমানোর চেষ্টা করো, বুঝলে? আমি একবার চারদিকটা ঘুরে আসি।
ভুবন দেখলেন একটা লোক গাছের তলায় লম্বা হয়ে শুয়ে পড়ল, আর আরেকজন আরেকদিকে চলে গেল একটা ছায়ামূর্তির মতো। বাগানের মাঝখানে বাড়ি, কোথাও কোনো সতর্ক দৃষ্টি জাগ্রত নেই দেখে তিনি এগোতে লাগলেন পায়ে পায়ে। চাঁদের আলো স্পষ্ট নয় বটে, কিন্তু দোতলায় রত্নাদেবীর ঘর কোন দিকে সেটা আন্দাজ করতে তাঁর অসুবিধে হল না। ভুবন পকেটের ভেতর থেকে রিভলভারটা বের করে রত্নার ঘরের দিকে হাত তুলে ট্রিগার টিপে দিলেন। প্রথম গুলিতে ঝনঝন করে জানলার কাঁচ ভেঙে পড়ল, তারপরেই শোনা গেল একটা চিৎকার এবং সঙ্গে সঙ্গে একাধিক পায়ের শব্দ।
ওখানে কে, ওখানে কে? মনমথ,
এই তো আমি এইদিকে।
দুজন গোয়েন্দাই পরস্পরের মুখোমুখি দাঁড়ানো, তাদের হাতে রিভলভার। উপর থেকে নারী কণ্ঠে শোনা গেল,
সুবোধবাবু, সুবোধবাবু।
সুবোধ বাড়ির দিকে ছুটে গিয়ে ওপর দিকে তাকিয়ে বলল,
রত্নাদেবী আপনি? এই ইয়ে মানে আপনার গায়ে গুলি লাগেনি তো?
না না, আমার কিছু হয়নি, কিন্তু রিভলভার ছুটছে কে?
না না, কে ছুটেছে আমরা জানি না, আমরা নই। বলছি আপনি ঘরের ভেতর দিকে সরে যান, আবার কেউ গুলি ছুড়লে আপনি আহত হতে পারেন।
কিন্তু সেদিন আর কেউ গুলি ছুড়বে না, কারণ সুবোধ মাটির ওপর থেকে কুড়িয়ে পেল একটা উত্তপ্ত রিভলভার। সে ম্যাগাজিনটা বার করে দেখে বলল,
কেউ তাড়াতাড়ি পালাবার সময় রিভলভারটা এখানে ফেলে গেছে। চারবার গুলি ছোড়া হয়েছে, ভেতরে এখনো দুটো গুলি রয়েছে। আই মনমুথ, তুমি কাউকে দেখতে পাওনি?
বিশেষ কারো কি নয়, কেবল মনে হলো যেন একটা ছায়া সাত করে চলে গেল গাছের আড়ালে। এই চলো দেখি তো, চলো চলো ভালো করে খুঁজে দেখি।
কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও বাগানের ভেতর আর কারোরই পাত্তা পাওয়া গেল না। বসন্তর চোখে তখনও ঘুম আসেনি। সেই সময় রিভলভারের প্রথম আওয়াজটা শুনেই সে চমকে উঠে খাটের ওপর লাফিয়ে পড়ল। তারপর বাড়ি থেকে বেরিয়েই শুনতে পেল পরপর তিনবার রিভলভারের গর্জন। সে ছুটতে লাগলো তপোবনের দিকে, আর সঙ্গে সঙ্গে শুনতে পেল আর একজন লোকেরও দ্রুত পদশব্দ। নিজের রিভলভারটা বের করে বসন্ত চেঁচিয়ে জিজ্ঞেস করল,
কে ওখানে, কে ওখানে?
আমি শ্যামল, রিভলভারের শব্দ শুনে ছুটে এসেছি।
দুজনেই একসঙ্গে ছুটতে লাগলো। তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে শ্যামলের একখানা হাত চেপে ধরে বসন্ত বলল,
পশ্চিম দিকে তাকিয়ে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন কি?
শ্যামল তার নির্দেশ মতো তাকিয়ে দেখল। অস্পষ্ট চাঁদের আলোয় চারিদিক ঝাপসা, তবু ছায়ামূর্তির মতো দেখা গেল সাদা সবারকে। তীরের মতো ঘোড়া ছুটিয়ে সে দূরে, আরো দূরে চলে যাচ্ছে। পরদিন সকালে চায়ের আসরে টেবিলের তিন দিকে বসেছিল বসন্ত, সোহনলাল আর শ্যামল। বসন্ত বলল,
সমস্ত ব্যাপারটাই কেমন যেন নিরেট বোকামি বলে মনে হচ্ছে। একটা তথাকথিত প্রেতাত্মা এখানে প্রধান নায়ক হয়ে উঠছে, কিন্তু সে যে কোনো অপরাধ করেছে এখনো পর্যন্ত এমন তো কোনো প্রমাণ পায়নি। একদিন এক নারীর চিৎকার শোনা গিয়েছে আর মারা পড়েছে চন্দ্রকান্ত। তারপর কালকে রাত্রের ঘটনা, রত্নাদেবীর বাগানে হয়েছিল এক অনাহূত ভদ্রলোকের আবির্ভাব। এবার সেই যে সাদা সওয়ার, এ কথা তো জোর দিয়ে বলা যায় না, কিন্তু সে প্রথম শ্রেণীর গর্ধবের মতন রত্নাদেবীর ঘরের জানলা লক্ষ্য করে উপরি উপরি চারবার গুলি ছুঁড়েছে, এটাও ঘটনা। সে নিশ্চয়ই জানত নিচে থেকে অমন করে গুলি ছুড়লে ঘরের কাউকেই হত্যা করা যাবে না। তারপর রত্নাদেবী যখন নিজেই জানলার সামনে এসে দেখা দেন, তখনও তার রিভলভারের ভেতরে দুটো গুলি অবশিষ্ট ছিল, কিন্তু সে তো গুলি করেনি, বরং ইচ্ছে করে আমাদের উপহার দিয়ে গিয়েছে তার রিভলভারটা। সুতরাং বেশ বোঝা যাচ্ছে রত্নাদেবীকে হত্যা করার উদ্দেশ্য তার ছিল না। তবু পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়ে এই পণ্যশ্রম আর চারটে বুলেট নষ্ট করা কেন? হয়তো সে নির্বোধ নয়, হয়তো সে নতুন কোনো চক্রান্তের আয়োজন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই চক্রান্তটা কি? হয়তো কোনো কথা আমি আন্দাজ করতে পারছি, কিন্তু এই আন্দাজের উপর নির্ভর করে তো আপাতত কিছুই করতে পারিনি।
এই সাদা সওয়ার যে কে সে কথা আপনি বলতে পারেন?
হয়তো বলতে পারি, কিন্তু তাও বলবার সময় এখনো পর্যন্ত আসেনি।
আপনারা যদি এরকম হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে রত্নাদেবী যে কোনো দিন একটা বড় বিপদে পড়তে পারেন, সেটা কি আপনারা বুঝতে পারছেন?
ব্যস্ত হবেন না শ্যামলবাবু, বসন্তবাবু এখন নিরুপায়। কারুকে গ্রেপ্তার করবার মতো যথেষ্ট প্রমাণ এখনো আমরা সংগ্রহ করতে পারিনি। ধরুন সাদা সওয়ারের কথা, তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ হচ্ছে এই যে সে ঘোড়ায় চড়ে নৈশ ভ্রমণ করে, এটা তার খুশি বা খেয়াল, এই জন্য কেউ তাকে গ্রেপ্তার করতে পারে না। গ্রেপ্তার করলেও বিচারে সে মুক্তি পেয়ে যাবে, আর সেটা হয়ে দাঁড়াবে একটা প্রহসন।
চলুন আমরা রত্নাদেবীর সঙ্গে একবার দেখা করে আসি। নমস্কার রত্নাদেবী, আপনি বহাল তবিয়তে আছেন দেখে খুশি হলাম।
কাল রাত্রে আমি চমকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার বেশি আর কিছু হয়নি। তবে রিভলভার নিয়ে এই ছেলে খেলা করার কারণটা আমি ঠিক ধরতে পারছি না।
আমারও ওই একই অবস্থা। আচ্ছা, আপনার বাড়িতে দুখানা অতিরিক্ত ঘর আছে কি?
তা আছে, কিন্তু আপনার এই অদ্ভুত প্রশ্নের অর্থ কি?
মানে বিনা আমন্ত্রণে সোহনলালকে নিয়ে আমিও আপনার বাড়িতে বাস করতে চাই আজ থেকেই। কাল রাত্রের ঘটনার পর আমার ভয় হচ্ছে যে কোনো মুহূর্তেই আপনি বিপদে পড়তে পারেন। এবার ঘটনাস্থলে সর্বদা উপস্থিত থাকলে আমরা ভালো করে আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারব। আপনার কি মত?
আমার কোনো আপত্তি নেই, বরং আপনাদের কাছে পেলে আমি অত্যন্ত আনন্দিতই হব।
বেশ, তাহলে এইবার আপনার বাবার গুপ্তধনের কথায় আসা যাক। দেখুন, গুপ্তধন যে কোথায় আছে আপনি সেটা জানেন, তাহলে আপনার কি মনে হয় না এবার তার একটা ব্যবস্থা করা উচিত?
দেখুন, গুপ্তধন যেখানে আছে সেইখানেই থাক, আমি তা স্পর্শ করতে বা তা নিয়ে মাথা ঘামাতে রাজি নই।
রত্নার কণ্ঠস্বরে দৃঢ় প্রতিজ্ঞার ভাব।
বেশ, কিন্তু আমরা যে আজ থেকেই আপনার অতিথি হব এটা ভুলে যাবেন না যেন।
বসন্তর সঙ্গে সোহনও ঘর থেকে বেরিয়ে এল, শ্যামল কিন্তু সেখানেই থেকে গেল। ডাকঘরের সামনে হঠাৎ তাদের সঙ্গে দেখা হয়ে গেল ভুবনবাবুর। তিনি হাসি মুখে নমস্কার করে বললেন,
এই যে আপনারা তপোবন থেকে আসছেন বুঝি? আচ্ছা, কালকের গুলি বর্ষণের ব্যাপারটা কিন্তু আমার কানেও উঠেছে।
তাই নাকি?
কেবল তাই নয়, কাল খুব কাছ থেকেই আমি সেই সাদা সোয়ারকেও দেখতে পেয়েছি।
আপনি কিছু লক্ষ্য করতে পেরেছেন কি?
হ্যাঁ, লক্ষ্য করেছি। খুব অদ্ভুত একটা ব্যাপার, তাকে এত কাছ দিয়ে ঘোড়ায় চড়ে যেতে দেখে আমি তাড়াতাড়ি বাড়িতে ছুটে আসি। অবশ্য এই বৈজ্ঞানিক যুগে ভূত প্রেত নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু আমার চোখের সামনে ঘটেছে একটা আজব ঘটনা। স্পষ্ট দেখলুম মশাই, সেই সাদা সোয়ার হঠাৎ তার ঘোড়া থামিয়ে পথের উপর নেমে পড়ল, কিন্তু তার পর মুহূর্তে যা হলো আপনারা হয়তো সে কথা বিশ্বাসই করতে চাইবেন না। সাদা সোয়ার মাটিতে পা রেখেই যেন হাওয়ায় মিলিয়ে গেল।
আচ্ছা, তারপর?
আমি তো মশাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লুম, এমন অলৌকিক কাণ্ড জীবনে আর কখনো দেখিনি। তারপর আবার এক অদ্ভুত দৃশ্য, সাদা সোয়ার আবার দেহ ধারণ করে এক লাফে ঘোড়ার উপর উঠে বসলো, তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেল, কিন্তু ঘোড়ার পায়ের শব্দ আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম মশাই।
আশ্চর্য কথা বটে। আচ্ছা, সাদা সোয়ার যেখানে ঘোড়ার উপর থেকে নেমেছিল আমাদের সেখানে একবার নিয়ে চলুন তো।
হ্যাঁ, আসুন 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 আমার সঙ্গে। এই যে এখানে, কোথায় যেন, কোথায় যেন, এখানে তো, এই যে, এই যে, এই যে, সে ঘোড়া থেকে নেমেছিল ঠিক এইখানেই।
এদিক ওদিক তাকিয়ে বসন্ত দেখতে পেল পথের ওপর পড়ে রয়েছে একটা ঘোড়ার পায়ের নাল, সেটা হেঁট হয়ে বসন্ত কুড়িয়ে নিল।
আচ্ছা, ঘোড়ার পায়ের নাল যে খুলে গিয়েছে সেটা সাদা সবার নিশ্চয়ই টের পেয়েছিল। এইবার তার ঘোড়া থেকে নাম্বার কারণটা বোঝা গেল, কিন্তু তার অন্তর্ধান আর পুনরাবির্ভাবের কোনো হদিশে আমি খুঁজে পাচ্ছি না।
সামান্য ঘটনা অসামান্য হয়ে ওঠে সময় সময়। সেদিন বসন্তের জীবন রক্ষা করল তুচ্ছ একটা কারণ। নিজের ঘরে বিছানায় শুয়ে সে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কে তাকে গা ঠেলে জাগিয়ে দিল। বালিশের তলা থেকে রিভলভারটা বের করে নিয়ে ধড়মড় করে উঠে দাঁড়িয়ে বসন্ত বলল,
কে, কে ওখানে?
সঙ্গে সঙ্গে সুইচ টিপে ঘরের আলোটা জ্বেলে দিল সে। হঠাৎ আলোর ধাক্কায় চোখ পিটপিট করতে করতে মনমথ বলল,
আমি মনমথ, এই বাইরে ঝোপের আড়ালে কে একজন বেরিয়ে বেড়াচ্ছে। আমি সুবোধকে জাগিয়ে দিয়ে আপনাকে ডাকতে এসেছি।
বেশ করেছো।
বলছি স্যার, সোহনলালকেও জাগিয়ে দেব?
না, দরকার নেই,
এদিকে আসুন স্যার।
দুজনে এগিয়ে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে একটা ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো, সুবোধ। সে বলল,
স্যার, ওই ঝোপটার ভেতরে এখনো কেউ লুকিয়ে আছে।
আচমকা ঝোপটা দুলিয়ে একটা সাদা মতো কি যেন বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে মনমথ তুলল তার রিভলভার। বসন্ত চট করে মনমথর হাতটা চেপে ধরে বলল,
আরে দাঁড়াও দাঁড়াও, ওটা হচ্ছে একটা গরু, ভয় নেই, ও তোমার গুঁতোতে আসবে না।
বলেই সে মাটি থেকে একটা ঢিল তুলে গরুটার দিকে ছুড়ল, আর সে গরুও উল্টো দিকে ঘুরে হাঁটা দিল। বসন্ত ফিরে বলল,
মনমথ, এবার বুঝি তোমার রাত জাগবার পালা।
হ্যাঁ স্যার।
আচ্ছা ঠিক আছে, আজ আর তোমাকে রাত জাগতে হবে না, ঘুম যখন ভেঙেই দিয়েছ আমার তখন আর ঘুম আসবে না। এখন আমি এখানেই বসে রইলাম, তুমি যাও আমার ঘরে গিয়ে বাকি রাতটা ভালো করে ঘুমিয়ে নাও, যাও।
কিন্তু বসন্তর পাহারা আর দেওয়া হল না, কারণ বাইরের ঠান্ডা হাওয়ায় দেখতে দেখতে তার দুচোখ ঘুমে জড়িয়ে এল। তার কতক্ষণ পর তা সে জানে না, কিন্তু আবার কে তার গা ধরে নাড়া দিতেই সে চোখ মেলে তাকাল। দেখল চারিদিকে ধপধপ করছে দিনের আলো।
এক লাফে উঠে দাঁড়িয়ে বসন্ত বলল,
বাবা সকাল হয়ে গেছে একেবারে, কি হুঁশিয়ার পাড়াদার আমি।
হন হন করে সে বাড়ির ভেতর গিয়ে ঢুকল, তারপর নিজের ঘরে প্রবেশ করে দেখল তখনও মনমথর ঘুম ভাঙেনি।
কি আজকে কি সবাইকে এত ঘুমে পেয়েছে?
এই বলে সে মনমথর গা ধরে নাড়া দিতে দিতে বলল,
এই মনমথর, এই ওঠো, বেলা হয়েছে অনেক, ওঠো মনমথর, এই মনমথর, মনমথর।
তবুও কোনো সাড়া নেই। বসন্ত সন্দিগ্ধভাবে মনমথর জামার বোতাম খুলে তার বুকে হাত দিয়েই চমকে উঠল। তার হৃৎপিণ্ড স্থির, মনমথর বেঁচে নেই। প্রথমটায় সে দাঁড়িয়ে রইল স্তম্ভিতের মতো, তারপরেই দেওয়ালের দিকে তার চোখ পড়ল। মনমথর বিছানা পাতা ছিল দেওয়াল ঘেঁষে, এবং তার মাথার পাশে দেওয়াল বেয়ে নেমে এসেছে একটা রাবারের নল। একটা ভেন্টিলেটরের ভেতর দিয়ে নলটা অদৃশ্য হয়ে গেছে বাইরের দিকে। বসন্ত তাড়াতাড়ি সেই দিককার জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখল, নলের অন্য প্রান্তটা বাইরের দেওয়াল বেয়ে প্রায় বাগানের মাটি পর্যন্ত নেমে গিয়েছে। ঘরের ভেতর দিকে ফিরে মৃতদেহর দিকে তাকিয়ে বসন্ত অল্পক্ষণ কি যেন চিন্তা করল। তার মনে জাগল একটা সন্দেহ। সে হেঁট হয়ে একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি মেঝের ইঞ্চি কয়েক ওপরে নিয়ে গেল। কাঠিটা সঙ্গে সঙ্গে নিভে গেল। বসন্ত আবার একটা কাঠি জ্বালল, কিন্তু সেটাও গেল নিভে। সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল,
কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে বেচারাকে মেরে ফেলা হলো। আই সোয়ার, এই কাজটা যে করেছে তাকে ফাঁসি কাঠে উঠতে হবেই।
পরদিন সকালে রত্না যখন তাকে চা খেতে ডাকল, বসন্ত তাকে কিছু বলল না। সোহনলাল থানায় গিয়েছিল, সেই জন্য তারা দুজনেই চুপচাপ চা খেতে লাগল। এমন সময় বাগান থেকে শোনা গেল শ্যামলের গাড়ির সুপরিচিত হর্নের আওয়াজ। বসন্তর মুখের ওপর ঘনিয়ে উঠেই মিলিয়ে গেল একটা কালো ছায়া। শ্যামল সম্বন্ধে সে পুলিশ কমিশনারের কাছে যে টেলিগ্রাম পাঠিয়েছিল আজ সকালেই তার জবাব এসেছে। অদ্ভুত জীব এই শ্যামল, সে যে এখানকার ঘটনাগুলো কোনো না কোনোভাবে জড়িত আছে সে বিষয়ে একটুও সন্দেহ নেই। ঠিক কোন ভূমিকায় সে অভিনয় করছে সেটাই ভালো করে বোঝা যাচ্ছে না। শ্যামলের আসার আগেই বসন্ত চেয়ার থেকে উঠে পড়ল, বলল,
রত্না দেবী, আমি সোহনলালের গাড়ির হর্নটা শুনলাম, তিনি বোধহয় থানা থেকে ফিরলেন, তার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আমি তাহলে নিজের ঘরে চললাম।
বসন্ত বেরোতেই শ্যামল ঘরে এসে ঢুকল।
সুপ্রভাত রত্না, আজকের এমন সুন্দর প্রভাতটা তুমি ঘরের কোণে বসে নষ্ট করছো কেন বলো তো?
করছি বুঝি।
করছো বই কি, তুমি কেবল ঘরের কোণেই বন্দী নও, আবার দুটো গোয়েন্দা হয়েছে তোমার সঙ্গী। গোয়েন্দার নাম শুনলে আমার গায়ে জ্বর আসে।
কোন শ্রেণীর লোক আমার সঙ্গী হবেন সেটা কি আপনি আমার জন্য নির্বাচন করতে চান?
আচ্ছা, ও আলোচনা এখন থাক, এখন আমি তোমাকে নিয়ে আমার গাড়িতে চড়ে একটু বেরিয়ে আসতে চাই। ক্যারিটা মিয়া, তোমার মত কি?
ক্যারিটা মিয়া, ও কথার মানে কি? ওটা কোন দেশে কথা?
কথাটা স্পেন দেশের, ওর মানে হচ্ছে বেড়ালে খিদে বাড়ে।
বাবার লাইব্রেরিতে স্পেনীয় ভাষার ডিকশনারি আছে কিন্তু।
থাকবে, তা নিয়ে সময় নষ্ট করো না, চলো না বেরিয়ে আসি।
বেশ, জামা কাপড় বদলে এখনই আমি আসছি, আপনি একটু অপেক্ষা করুন।
মিনিট দশে সেখানে চুপ করে বসে রইল শ্যামল। তারপর সাজ পোশাক পরিবর্তন করে রত্না যখন ফিরে এল, অত্যন্ত গম্ভীর তার মুখ। শ্যামলের দিকে পাশ ফিরে দাঁড়িয়ে রত্না ধীরে ধীরে বলল,
আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু একটা শর্তে।
ইতিমধ্যেই সে আসবার আগে লাইব্রেরিতে ঢুকে স্প্যানিশ অভিধান খুলে দেখে এসেছে। ক্যারিদা মানে হচ্ছে প্রিয়তমা।
শর্তটা কি শুনি?
আপনি আর কখনো আমাকে ক্যারিদা বলে ডাকবেন না।
বেশ বেশ, তোমার যদি আপত্তি থাকে নিশ্চয়ই ডাকবো না, শান্তি স্থাপনের জন্য আমি যে কোনো শর্তে সই করতে প্রস্তুত। চলো এখন চলো।
বেশ চলুন।
রোদে কাঁচা সোনার আভাস, আকাশে নীলপদ্মের রং, বাতাসে মধুর স্নিগ্ধতা, পাখির গান শুনতে শুনতে আর মাঠে ছবির পর ছবি দেখতে দেখতে গাড়িতে চেপে তারা এগিয়ে চলল। তারপর রাজবাড়ির প্রাচীন ধ্বংসাবশেষের কাছে এসে গাড়ি থেকে নেমে পড়ল দুজনে। ধ্বংসাবশেষের পাশেই ছিল ছোটখাটো একটা পাহাড়ের মতো উঁচু ভূমি। সেই দিকে আঙুল দেখিয়ে রত্না বলল,
ওখানে আমি কখনো যাইনি।
বেশ চলো।
বাহ, কি চমৎকার জায়গা! আপনি আবার হঠাৎ বোবা হয়ে গেলেন কেন?
উপায় কি? আমার উপরে হুকুম হয়েছে, আমি ক্যারিদা বলতে পারবো না। তাহলে যাকে ভালোবাসি তাকে আমি কি বলে ডাকবো? তুমি না হয় আমাকে সেটা বলে দাও।
রত্না মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না।
হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, আজ এই কথাটাই জোর করে বলতে চাই। কাল যদি আমাকে হঠাৎ এখান থেকে চলে যেতে হয়, তোমার সঙ্গে যদি আমার কখনো দেখাও না হয়, তাহলেও তুমি চিরদিনই আমার মনকে অধিকার করে থাকবে। এখন তুমি কথা কইছো না কেন বলতো? যা বললুম বুঝতে পেরেছ কি?
হ্যাঁ।
হঠাৎ শ্যামল দুহাতে জড়িয়ে ধরল রত্নাকে, তারপর এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল,
রত্না।
রত্না তখনও কিছু বলল না এবং নিজেকে তার আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করল না। তারপর শ্যামল তাকে চুম্বন করল, তার কপালে, তার গালে, তার ঠোঁটে এসে পড়ল চুম্বনের পর চুম্বন। রত্না তখনও আপত্তি করল না বটে, কিন্তু শ্যামলের হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে বলল,
এখানে ঘাসের উপরে বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে।
শ্যামল তার কথা মতো সেখানে বসল। কাপড়ের ভেতর থেকে একখানা কাগজ বের করে রত্না বলল,
এটা হচ্ছে একটা টেলিগ্রাম, বসন্তবাবু এটা ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটের ভিতর ফেলে দিয়েছিলেন। এক টুকরো কাগজ উড়ে ঘরের মেঝের উপর পড়ে গিয়েছিল, তাতেই আপনার নাম দেখে আমি সেটা কুড়িয়ে নিই। তারপর অন্য টুকরোগুলো পাশাপাশি সাজিয়ে পুরো টেলিগ্রামটা আমি পড়ি।
শ্যামল সেটা পড়ল। টেলিগ্রামটা ছিল ইংরেজিতে, তার বাংলা অনুবাদ এই।
শ্যামল কুমার সেনের কথা জিজ্ঞাসা করেছো? বোম্বাই পুলিশ তাকে খুব চেনে, রাহাজানি ও বিষ দিয়ে নরহত্যা প্রভৃতির মামলায় সে জড়িত হয়েছিল। বোম্বাইয়ে সে এক বছর জেল খেটেছে, আপাতত তার বিরুদ্ধে তুমি কোনো কাজ করো না, তার গতিবিধি লক্ষ্য করো। তোমার কথা মতো তাকে গ্রেপ্তার করবার ওয়ারেন্ট পাঠাচ্ছি বটে, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করো না। ইতি সুধাকান্ত চৌধুরী।
শ্যামলবাবু, এসব অভিযোগ নিশ্চয়ই সত্য নয়?
সত্য।
আপনি আপনি এক বছর জেল খেটেছেন?
হ্যাঁ।
কেন?
এখন আমি এ প্রশ্নের উত্তর দিতে পারবো না।
রাহাজানি, নরহত্যা?
হয়তো তাই।
রত্নার মাথা ঘুরতে লাগল, তার সারা শরীর অবশ হয়ে সে ঘুরে পড়ে যাচ্ছিল। শ্যামল তাড়াতাড়ি তাকে দুহাতে ধরে ফেলল। শ্যামলের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গিয়ে রত্না তীক্ষ্ণ স্বরে বলল,
আপনি আপনি রাহাজানি করেছেন, আপনি খুন করেছেন, আপনি জেল খেটেছেন। ভগবান, মানুষ চেনা এতই কঠিন।
না 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 রত্না, রত্না অপেক্ষা করো, আমার উপরে অবিচার করো না।
এইসব ভয়ানক কথা জানবার পরও আপনাকে আমি বিশ্বাস করব?
হ্যাঁ।
তারপর আবার আপনি এখানে এসেছেন, গায়ে পড়ে আমার সঙ্গে আলাপ করেছেন, কিন্তু কেন 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 কেন?
আপাতত আমার এই কথাকেই তোমায় বিশ্বাস করতে হবে, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না, বললেও তুমি বুঝতে পারবে না। এখন এখন চলো, এক এক বেলা হয়েছে, গাড়িতে উঠবে, এসো।
না, আপনার সঙ্গে আমি কিছুতেই যাব না।
পাগলামি করো না রত্না, চলো।
না না না, যান আপনি এখান থেকে।
শোনো,
আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি।
বেশ, তাহলে আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবে আমি চিরদিন তোমার অনুগত থাকব, চিরদিন। এখান থেকে আমি এখনো চলে যেতে পারবো না, এখনো আমার চলে যাবার সময় হয়নি।
যা করতে এসেছি তা না করে এখান থেকে কিছুতেই আমি নড়তে পারব না।
আমাকে বিচার করবেন স্বয়ং ভগবান।
অন্তত অন্তত আরো এক সপ্তাহ আমাকে রাধাপুরেই বাস করতে হবে। তার ভিতরেই ভগবান নিশ্চয়ই নিশ্চয়ই আমার উপর সদয় হবেন।
আর এক সপ্তাহ, কিন্তু এই সপ্তাহ যে কি ভীষণ বিপজ্জনক, মনে মনে শ্যামল সেটা উপলব্ধি করতে পারল।
কি ব্যাপার সোহনলাল বাবু, এখানে একলা বসে কি করছেন?
এই তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি।
ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় বসন্ত সিগারেটে একটা লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়ল।
প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন না মস্তিষ্ক সঞ্চালনা করছেন, ঠিক কি ভাবছেন বলুন দেখি।
বসন্ত বাবু, আপনি নিশ্চয়ই নিজেকে সুচতুর বলে ভাবেন।
নিশ্চয়ই, এ কথা কি আপনিও জানেন না?
আমার জানা অজানার উপর কিছুই নির্ভর করছে না, কিন্তু বলুন দেখি ওই সেকেলে ধ্বংসস্তূপের সঙ্গে আমাদের বর্তমান মামলাটার সম্পর্ক কি?
হঠাৎ এই প্রশ্ন কেন?
এই প্রশ্ন ওঠে বই কি? গভীর রাত্রে সাদা সওয়ারকে ওই ধ্বংসস্তূপের উপর দেখা যায় কেন? এত জায়গা থাকতে সেখানেই বা তার আবির্ভাব হয় কেন? সেখানে গিয়ে সে কি করে, কি করতে পারে?
সে মাটি খুঁড়ে দেখে।
কি করে জানলেন আপনি?
কারণ ওই ধ্বংসস্তূপটা আমি নিজে পরীক্ষা করে এসেছি, সচক্ষে দেখেছি জায়গায় জায়গায় নতুন মাটি খোঁড়ার চিহ্ন।
কেন সে মাটি খোঁড়ে?
গুপ্তধন আবিষ্কার করবার জন্য।
এত জায়গা থাকতে ওই ধ্বংসস্তূপই তার দৃষ্টি আকর্ষণ করলো কেন?
হয়তো এটা ভ্রান্ত বিশ্বাস, এখানকার বাসিন্দারা তো বলে তপোবনের ভেতর থেকে ওই ধ্বংসস্তূপ পর্যন্ত একটা গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। এসব সেকেলে জনশ্রুতি আমরা বিশ্বাস নাও করতে পারি, কিন্তু সাদা সওয়ার তো আর আমাদের দলের লোক নয়।
সোহনলাল আর কিছু না বলে একটা সিগারেট ধরাল। দুজনেই চুপচাপ সিগারেট খেতে লাগল। হঠাৎ সোহনলাল বলে উঠল,
আহা কি স্বর্গীয় দৃশ্য!
ইজি চেয়ারের উপর সোজা হয়ে উঠে বসে বসন্ত বলল,
হ্যাঁ মানে?
সোহনলাল চুপচাপ দূরে আঙুল নির্দেশ করল। সেখান থেকে দূরে দেখা যাচ্ছিল ধ্বংসস্তূপের উচ্চ ভূমিটা, আর তার উপরে আলিঙ্গনে আবদ্ধ দুটি মূর্তি, একজন পুরুষ ও একজন নারী।
স্বর্গীয় দৃশ্যই বটে। ওই দৃশ্যের নটনটি হচ্ছে শ্যামল আর রত্না। কিন্তু সোহনলাল বাবু, ওই শ্যামলকে নিয়ে আমি দুশ্চিন্তায় পড়ে গেছি যে।
কেন
কেন? বলতা দেখলে মানুষ অস্থির হয়ে ওঠে কেন? সে জানে একটু অসাবধান হলেই তাকে বিষম যন্ত্রণা ভোগ করতে হবে, আর দেহের কোথায় যে হবে সেই যন্ত্রণা মানুষ তা আগে থাকতে জানতে পারে না।
তাই নাকি?
হ্যাঁ, আপাতত মুখটা বন্ধ করুন আর আমাকে খানিকক্ষণ ভাবতে দিন।
বসন্ত ইজি চেয়ারের ওপর দুটো পা তুলে দিয়ে প্রায় শুয়ে পড়ল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে স্তব্ধ হয়ে চেয়ে রইল নিমিলিত নেত্রে। পুলিশ কমিশনারের আদেশ তার ভালো লাগেনি। শ্যামলের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবার জন্য তার ওপর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাকে নাকি এখন গ্রেপ্তার করা চলবে না। শ্যামলের মুখ পরিচিত হলেও সে আগে তাকে চিনতে পারেনি। পুলিশ কমিশনারের টেলিগ্রাম পাওয়ার পর এখন তার সব কথা মনে পড়ছে। শ্যামল হচ্ছে একজন অসাধারণ অপরাধী। কয়েক বছর আগে গুন্ডাদের সর্দার আলগু রিভলভারের গুলিতে মারা পড়ে, এবং সকলেই এক বাক্যে বলেছিল এ হচ্ছে শ্যামলের কীর্তি। এ সম্বন্ধে পুলিশ তাকে সরাসরি প্রশ্ন করতেও বাকি রাখেনি। শ্যামল সকলের মুখের ওপর হো হো করে হেসে উঠেছিল, বলেছিল,
আপনারা হচ্ছেন বাক্যবাগিশের দল, কেবল বড় বড় ফাঁকা বুলি কপচাতেই শিখেছেন। আগে আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন মশাই, প্রমাণ, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবেন, যান।
পুলিশকে সেবার হার মেনে বোবার মতো চলে আসতে হয়। আলী বলে আর একটা বদমাইশ ছিল, সে পথে পথে রাহাজানি করে বেড়াত। বার দুয়েক তার বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছে, কিন্তু প্রমাণের অভাবে সে খালাস পেয়ে গেছে। একদিন আলীরও মৃতদেহ পাওয়া যায় মধ্য কলকাতার একটা সরু গলির ভেতর। তার বুকে ছিল ছুরির আঘাতের চিহ্ন।
মৃত্যুর খানিকক্ষণ আগেই তাকে দেখা গিয়েছিল শ্যামলের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা মত প্রকাশ করে আলী মারা পড়েছে শ্যামলেরই হাতে। সেবারও তাকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওই পর্যন্তই। তাকে গ্রেপ্তার করার মতো প্রমাণ কখনোই পাওয়া যায়নি। আজ রাধাপুরে হয়েছে সেই শ্যামলেরই আবির্ভাব। সে যে এখানে এসেছে গোবিন্দ দাসের গুপ্তধনের লোভেই সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। বসন্ত ভাবতে লাগল, এখন কি করা যায়। হঠাৎ সোহনলাল বলে উঠল,
ঠিক কথা, তাকে গ্রেপ্তারই করুন।
হ্যাঁ, কাকে?
শ্যামলকে।
আপনি কি অন্তর্যামী নাকি বলুন তো?
আমি একজন সামান্য গোয়েন্দা মাত্র। দেখলুম আপনি মাঝে মাঝে একবার শক্ত হয়ে দুই হাত মুষ্টিবদ্ধ করছেন, তারপর আবার কতকটা শান্ত হয়ে মাথা নাড়ছেন। বুঝলুম আপনার মন সন্দেহ দোলায় দোদুল্যমান। আরও দেখলুম আপনি থেকে থেকে বারবার ঘরের দরজার দিকে তাকাচ্ছেন, যেন আপনি এখানে আর কারুকে দেখবার প্রত্যাশায় আছেন। কিন্তু এখানে আর কে আসতে পারে? হয় রত্না দেবী, নয় শ্যামল। আন্দাজে আমি ওই দুজনের ভেতরে একজনকে নির্বাচন করে নিয়েছি। পদ্ধতিটা আধুনিক নয়, এটা হচ্ছে প্রাচীন শার্লক হোমসের পদ্ধতি।
সোহনবাবু, শ্যামলকে নিয়ে আমার রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে। আপনি জানেন না সে কিরকম বিপজ্জনক লোক।
ঠিক সেই সময় দেখা গেল ফটক দিয়ে বাগানের ভেতর ঢুকছে আর এক মূর্তি।
এই যে পাদ্রী বিনয়বাবু আসছেন।
শ্যামলের মুখে শুনেছি বটে, বিনয়বাবু সাদ উনি শখের গোয়েন্দা হবেন।
পাদ্রী হবে গোয়েন্দা, আবার গোয়েন্দা হবে পাদ্রী, আজব কথা বটে।
এমন চমৎকার দিনেও আপনারা কেবল অপরাধ তত্ত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন তো?
হ্যাঁ, একরকম তাই বটে। আসুন স্যার, বসুন। শুনলাম আপনি নাকি শখের গোয়েন্দা হতে চান।
এটা একটা বাজে খেয়াল বসন্তবাবু, পাদ্রীদেরও সত্যিকার জীবন দেখবার স্বাদ হয় তো নাকি?
অপরাধের ভেতরে সত্যিকারে জীবন পাওয়া যায় না। অপরাধ একটা ব্যাধি ছাড়া আর কিছুই নয়।
আপনি হচ্ছেন বিখ্যাত পুলিশ কর্মচারী, কিন্তু আপনি কি সাদা শহরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রমাণই আবিষ্কার করতে পারেননি? আমি তো জানি প্রমাণ আছে আপনার কাছেই।
কিরকম?
আপনি তো সাদা শহরের ঘোড়ার পায়ের একটা নাল হস্তগত করেছেন।
করেছি বটে, কিন্তু সেটা কোন ঘোড়ার খুরের নাল এটা কিভাবে প্রমাণিত হবে?
আহা, খুব সহজেই। ভুবনবাবুর মুখেই শুনেছি সাদা শহর কাল রাত্রে পথের যেখানে ঘোড়া থেকে নেমে পড়েছিল নালটা পাওয়া গিয়েছে ঠিক সেইখানেই।
হতে পারে, কিন্তু সাদা শহর যে ওই নালটা খুঁজবার জন্যই ঘোড়া থেকে নেমেছিল এটা কিছুতেই জোর দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু তার উপরে এইটুকুই খালি জানা গিয়েছে যে সাদা শহর কেবল রাত্রেই ঘোড়া চড়ে ঘুরে বেড়ায়, সেটা তো আর অপরাধ নয়। তাকে হাতে নাতে কোনো বেআইনি কাজ করতে দেখেছে, আজ পর্যন্ত এমন কোনো সাক্ষীও পাওয়া যায়নি।
হ্যাঁ, যাক গে, সাদা শহরের কথা থাক। গির্জা সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি এখন এসেছি রত্না দেবীর কাছে। তিনি বাড়িতে আছেন তো?
রত্না দেবী খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, এখনো ফেরেননি। ও তাই তো, বেলা 12টা বাজে, আমরা লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রত্না দেবী এখনো এলেন না কেন?
উঠানামা প্রেমের তুফানে সময় যে কোথা দিয়ে কেটে যায় প্রেমিক প্রেমিকারা তা আন্দাজও করতে পারে না, তাই তারা এখনো ফিরে আসেননি। হয়তো তারা ফিরে আসবেন বিকেলের চা পানের সময়।
তারা মানে?
তারা মানে রত্না দেবী আর শ্যামল বাবু, তারা আজ দুজনেই একসঙ্গে একাত্মা হয়ে আছেন।
হ্যাঁ, রত্না দেবী আর শ্যামল বাবু? প্রায় 2 ঘন্টা আগে আমি স্বচক্ষে দেখেছি শ্যামলবাবু একলাই বাড়িতে ফিরে এসেছেন।
আপনি ঠিক দেখেছেন তো?
নিশ্চয়ই, শ্যামলবাবু এখন তার নিজের বাসার ভেতরেই আছেন।
বসন্তবাবু, ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না। শ্যামলবাবু নিজের বাসায়, কিন্তু রত্না দেবী এখনো অদৃশ্য। ভগবান জানেন তিনি এখন কোথায়।
বসন্ত তাড়াতাড়ি গাড়ি বারান্দার কাছে গিয়ে ডাক পাড়ল,
সুবোধ, সুবোধ।
সুবোধ তখন গাছতলায় চেয়ারের ওপর বসে একখানা খবরের কাগজ পড়ছিল। বসন্তর ডাক শুনে সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তটস্থ হয়ে বলল,
আগে স্যার আমাকে ডাকছেন?
হ্যাঁ, তুমি এখানে অপেক্ষা করো, শোনো, হুঁশিয়ার থাকবে। যদি রত্না দেবীকে দেখো তাহলে চোখ কান সজাগ রেখে বসে থাকবে, তিনি যদি আর কোথাও যেতে চান যেতে দেবে না, দরকার হলে তাকে গ্রেপ্তারও করতে পারো।
সুবোধ মাথা চুলকোতে চুলকোতে বলল,
আগে স্যার মানে রত্নাদেবী কি অদৃশ্য হয়ে গিয়েছেন স্যার?
না, তিনি আর অদৃশ্য হবেন কেন, তিনি তো তোমার সামনেই মূর্তিমান হয়ে বসে আছেন। নির্বোধ গর্ধ কোথাকার, যদি বুদ্ধিমানের মতন কথা বলতে না পারো তাহলে বোকা হয়ে থাকো, যা বলি শোনো। আচ্ছা তোমার কাছে রিভলভার আছে?
আছে স্যার আছে।
দরকার হলে তুমি রিভলভারও ইউজ করতে পারো। আসুন শোনবাবু, গাড়ি চালান।
গাড়ি সোজা ছুটে হাজির হল রাজবাড়ির ধ্বংসাবশেষের কাছে, পাশেই পাহাড়ের মতো সেই উচ্চ ভূমিটা। বসন্ত আর সোহনলাল একেবারে তার ওপর উঠে দাঁড়ালো, কিন্তু সেখানে রত্নার কোনো চিহ্নই পাওয়া গেল না। সেখান থেকে নজর চলে চারিদিকে বহু দূর পর্যন্ত। বসন্ত দূরবীন দিয়ে চারিদিক দেখল, কিন্তু পরীক্ষার ফল সন্তোষজনক হল না। ধ্বংসাবশেষের ভেতর ঢুকেও তারা তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু সমস্ত সন্ধানই ব্যর্থ হল। বসন্ত প্রায় গর্জন করে বলল,
আজ আমাকে কিছু একটা করতেই হবে, আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে শ্যামলেরই চক্রান্ত আছে।
শ্যামলের বাড়ির সামনে বসন্তকে নামিয়ে দিয়ে সোহনলাল আবার তার বাড়ি ফিরে গেল। গায়ে একটা রঙিন ফুলকাতা কিমোনো পরে শ্যামল বসেছিল একখানা আরাম কেদারায়। তার ঠোঁটে তামাকের পাইপ আর কোলের ওপর একটা খোলা বই। হঠাৎ ঘরের দরজার কাছে বসন্তকে দেখে তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়।
বাবা, মেঘ না চাইতেই জল কেন?
কিন্তু মেঘের উদয় হয়েছে, সুতরাং বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট।
কিন্তু ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না।
ব্যাপারটা হচ্ছে এই যে, আমি এসেছি একটি মহিলার সন্ধানে, তার মধ্যাহ্ন ভোজনের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি অনুপস্থিত।
তাই নাকি? মহিলাটি কে শুনি?
রত্নাদেবী। তাকে নিয়ে আজ সকালে আপনি বাইরে বেরিয়েছিলেন না?
তাই নাকি?
হ্যাঁ তাই। তিনি কোথায় আছেন আপনি জানেন তো সেটা?
বাবা, তাই নাকি?
হ্যাঁ হ্যাঁ, আমি যতক্ষণ তার দেখা না পাই ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না।
ও বাবা, তাহলে আপনাকে আমার এইখানে বোধহয় দিনের পর দিন অপেক্ষা করতে হবে, বুঝলেন?
বসন্ত হঠাৎ এগিয়ে এসে শ্যামলের একটা হাত ধরে সজোরে টান মেরে তাকে তুলে দাঁড় করিয়ে দিল। শ্যামল পাইপটা দাঁত দিয়ে চেপে ধরে তার ডান হাতখানা আলতোভাবে রাখল বসন্তের হাতের কবজির ওপর। সঙ্গে সঙ্গেই বসন্তর হাতের ভেতর দিয়ে বয়ে গেল একটা তীব্র যন্ত্রণাস্ত্র, আর সে কয়েক পা পেছনে সরে এসে দাঁড়ালো আচ্ছন্নের মতো। শ্যামল শান্ত কণ্ঠেই বলল,
এমন করে আমার হাত পা ধরাটা আপনার উচিত হয়নি, ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবেন না। মনে রাখবেন, আমি জাপানি জুজুৎসুর সব প্যাঁচি জানি।
দুজনে দাঁড়িয়ে রইল দুজনের চোখের ওপরে স্থির দৃষ্টি রেখে। বসন্ত হচ্ছে শৌখিন মুষ্টিযুদ্ধে একজন বিখ্যাত পালোয়ান, দেহের ওজনে শ্যামলের চেয়ে সে বোধ হয় আড়াই গুণ বেশি ভারী হবে, ভয় সে কাউকেই করে না। কিন্তু আপাতত এখানে হাতাহাতির দ্বারা কোনো উদ্দেশ্যই সিদ্ধ হবে না। সে বলল,
আমি এখানে হাতাহাতি করতে আসিনি, যদিও দরকার হলে আমি তা করতে পারি।
কিন্তু আপনি আমাকে কি করতে বলেন?
রত্নাদেবী কোথায় আছে আপনাকে তা বলতে হবে।
আর যদি আমি তা না বলি?
আপনাকে বলতে বাধ্য করার উপায় আমার হাতে আছে মিস্টার শ্যামল।
শ্যামল সকৌতুকে হেসে উঠল, তারপর পাশে টেবিলের ওপর থেকে একখানা কাগজ তুলে নিয়ে বসন্তের হাতে দিয়ে বলল,
এনিন রাখুন, ভবিষ্যতে একটু হুঁশিয়ার হয়ে কাজ করবেন।
কাগজটা হচ্ছে পুলিশ কমিশনারের সেই টেলিগ্রাম। তার দিকে তাকিয়েই বসন্তের মুখের ভাব বদলে গেল, সে ধীরে ধীরে বলল,
ও বুঝেছি, এই জন্যই অমন বিপরোয়ার মতন কথা বলছেন।
হ্যাঁ ধরুন তাই, আপনার কাছে আমার নামে একটা ওয়ারেন্ট আছে বটে, কিন্তু আপনি এখনো সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, কারণ আমার বিরুদ্ধে আপনি কোনো প্রমাণ পাননি। দেখুন, আমি স্পষ্ট কথার মানুষ, তাই স্পষ্ট ভাষাতেই বলছি। রাধাপুরে আমি এসেছি গুপ্তধনের লোভেই, আর যতদিন তা না পাই আমাকে এখানেই বাস করতে হবে। রত্নাদেবী এখন কোথায় আমি সত্যিই তা জানি না। বাসায় গিয়ে হয়তো আপনি দেখবেন
এতক্ষণে তিনি ফিরে এসেছেন। রত্না দেবীর উপর কড়া পাহারা রাখুন। গুপ্তধন কোথায় আছে সেটা তাঁর অজানা নয়। লোভে পড়ে কেউ তাঁকে হরণ করতে পারে। আমার এই উপদেশ মতো কি আপনি কাজ করবেন?
ধন্যবাদ, আমি এখন যাচ্ছি বটে, কিন্তু একটু পরেই আবার ফিরে আসতে পারি।
হ্যাঁ, অনায়াসেই আসতে পারেন, কিন্তু এসেও কোনো ফল হবে না। আপনার হাতে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।
শ্যামল আবার তার আরাম কেদারায় বসে পড়ল প্রশান্ত মুখে। তারপর সামনের দিকে দু পা ছড়িয়ে দিয়ে নিশ্চিন্তভাবে পাইপ টানতে লাগল। বসন্ত বাইরে বেরিয়ে এল। প্রতিদ্বন্দ্বিতায় আজ তারই পরাজয় হয়েছে। বাড়ির দিকে ফিরে আসতে আসতে সে মনে মনে বারবার প্রতিজ্ঞা করল, যেমন করে হোক শ্যামলকে উচিত শিক্ষা না দিয়ে সে কিছুতেই ছাড়বে না। তপোবনের ভেতর ঢুকে দূর থেকেই সে অবাক হয়ে দেখতে পেল, একতলায় বাইরেকার দালানে দুখানা চেয়ারের ওপর সামনাসামনি বসে আছে সোহনলাল আর রত্না। রত্নার দৃষ্টি যেন উদ্ভ্রান্তের মতো, কিন্তু বসন্তকে দেখে তার ঠোঁটে ফুটে উঠল ম্লান হাসির রেখা। সোহন বলল,
মিনিট খানেক হল রত্না দেবী ফিরেছেন, আর আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
আপনার আপনার কোনো বিপদ হয়নি তো?
বিপদে পড়েছিলাম বটে, কিন্তু রক্ষা পেয়েছি আশ্চর্যভাবে।
কেউ কি আপনাকে আক্রমণ করেছিল?
আগে হ্যাঁ।
কে এসে?
জানি না, তার মুখে মুখোশ ছিল।
এইসব কথা এখন ভালো লাগছে না, সূর্যাস্ত হতে চলল, এদিকে পেটে কিছুই পড়েনি।
হ্যাঁ ঠিকই বলেছেন, খাওয়া দাওয়ার পরেও অন্তত রত্নাদেবীর কিছুক্ষণের বিশ্রাম দরকার, তারপর ওর মুখ থেকেই শুনব সব কথা।
সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। গোবিন্দ দাসের লাইব্রেরিতে বসে বসন্ত আর সোহনলাল অপেক্ষা করছিল রত্নার জন্য। একটু পরেই রত্না নিচে এসে তাদের সঙ্গে চোখদান করল। তার মুখের দিকে তাকিয়ে বসন্ত মনে মনে ভাবল, মেয়েটার মনে জোর আছে বটে, এর শান্ত মুখে আর দুশ্চিন্তার কোনো চিহ্নই নেই, এর মধ্যেই নিজেকে সামলে নিয়েছে। সে প্রকাশ্যে বললে,
রত্নাদেবী, এবার আপনার মুখেই আমরা সমস্ত কথা শুনতে চাই।
বসন্তবাবু, আমার বেশি কিছুই বলার নেই। সকালে শ্যামলবাবুর সঙ্গে আমি ওই উঁচু জায়গাটায় গিয়েছিলাম, তারপর তিনি একাই নিজের বাসায় চলে যান। আমি আরো কিছুক্ষণ সেখানেই বসে থাকলাম, তারপর।
তার মুখের কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকলো একজন ভৃত্য, বলল,
ভুবনবাবু দেখা করতে এসেছেন,
তাকে এখানে নিয়ে এসো।
ঘরের দরজার কাছে এসেই রত্নাকে দেখে ভুবনবাবু সবিস্ময়ে বলে উঠলেন,
আরে এই তো আপনি,
ভেতরে আসুন। তা কি খবর ভুবনবাবু?
ঘরে ঢুকে প্রত্যেকের মুখের দিকে একবার করে তাকিয়ে ভুবনবাবু বললেন,
রেভারেন্ড বিনয়বাবুর মুখে শুনলাম কারা নাকি রত্নাদেবীকে হরণ করে নিয়ে গিয়েছে।
বিনয়বাবুর মুখে শোনা যায় যত সব আজব কথা।
ভুবনবাবু বসে পড়লেন, বললেন,
তাহলে খবরটা সত্যি নয়? আরে এ তো অত্যন্ত সুখের কথা, আমি মানে।
হঠাৎ তিনি স্তব্ধ হয়ে গেল। সামনের দিকে তার চোখ গেল। বসন্ত ভুবনবাবু দৃষ্টি অনুসরণ করেই চেয়ার থেকে লাফিয়ে উঠল নিঃশব্দে। ঘরের একটা দরজা একটু একটু করে খানিকটা খুলে দিয়েছে, আর তার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা হাত। বসন্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল দরজার উপর, কিন্তু তার আগেই সেই হাত ঘরের আলোর সুইচটা দিল টিপে। খোলা দরজার ভেতর থেকে এলো একটা দমকা হাওয়া, কে যেন সৎ করে সরে গেল সেখান থেকে। বসন্ত দু হাতে খুঁজে পেল কেবল শূন্যতা। পর মুহূর্তে সে ফিরে আবার আলো জ্বালিয়ে দিল। রত্না দাঁড়িয়ে আছে স্থির মূর্তির মতো, সোহনলাল দাঁড়িয়ে আছে দেওয়ালের ওপর হেলান দিয়ে। সে তার এক হাত দিয়ে কপালের একটা দিক চেপে ধরে আছে, আর তার হাতের তলা দিয়ে ঝরঝর করে ঝরে পড়ছে রক্তের ফোঁটা, আর ঘরের মেঝের ওপর দুহাত ছড়িয়ে ছিট হয়ে পড়ে রয়েছে ভুবনবাবুর দেহ। তার বুকের ওপর আমূল বিদ্ধ একটা ছোরা। বসন্ত উত্তেজিত কণ্ঠে বলল,
সোহনবাবু, আপনি কাউকে দেখতে পেয়েছেন কি?
হ্যাঁ, খুনিকের জন্য দেখেছি, রেভারেন্ট বিনয়বাবুর মূর্তি। হঠাৎ ভুবনবাবুকে কে মারল, কি এমন ঘটেছিল এর আগে, কেই বা রত্নাকে অপহরণ করেছিল, আসুন সেটা শুনে নেওয়া যাক। শ্যামল চলে যাওয়ার পর রত্না সেই উচ্চ ভূমির ওপর থেকে আবার নিচে নেমে এসে দাঁড়াল, আর সঙ্গে সঙ্গে শুনতে পেল কে তার নাম ধরে ডাকছে,
রত্নাদেবী।
সে তাকিয়ে দেখল পথের ওপর দাঁড়িয়ে আছে একটা মোটর গাড়ি, এক পাশে হেলে পড়ে সেই গাড়ির চালকই তাকে ডাকছে। তার চোখে কালো চশমা এবং মুখের তলার দিকটা এমনভাবে চাদরে ঢাকা যে সে চেনা না অচেনা লোক কিছুতেই বোঝার উপায় নেই। সে তাড়াতাড়ি বলল,
শিগগির গাড়িতে উঠে পড়ুন বসন্তবাবুর কাছে, আপনাকে এখনই যেতে হবে, সেখানে এক বিষম দুর্ঘটনা ঘটেছে।
কিছু না ভেবে চিন্তেই রত্না গাড়িতে উঠে পড়ল আর সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল, কিন্তু পরমুহূর্তেই তার মন সন্দিগ্ধ হয়ে উঠল। গাড়ির ভেতরটা প্রায় অন্ধকার, তার সমস্ত জানলা কালো পর্দা দিয়ে ঢাকা। সে আবার গাড়ির দরজাটা খোলবার চেষ্টা করল, পারল না, হাতল ঘুরল বটে তবু দরজা খুলল না। তারপর আচমকা সে শুনতে পেল একটা কণ্ঠস্বর,
রত্না দেবী, চিন্তিত হবেন না।
কে আপনি?
আমার পরিচয়ের দরকার নেই।
গাড়ির ভেতরটা অন্ধকার কেন?
আমরা কোথায় যাচ্ছি সেটা আপনি জানতে পারবেন না বলে।
রত্না আর কিছু বলল না, তার মাথার ভেতর বইতে লাগল দুশ্চিন্তার ঝড়। কেটে গেল প্রায় আধ ঘন্টা।
যেখানে পৌঁছনোর সেখানে আমরা এসে গেছি, এবার আমাকে আপনার চোখ দুটো বাঁধতে হবে যে।
না, কিছুতেই আমার চোখ বাঁধতে দেবো না, কিছুতেই না।
বাধা পেলে আমি জোর করতে বাধ্য হব রত্না দেবী, সুতরাং চুপ করে বসে থাকুন।
গাড়ি তখন ছুটছে না, দাঁড়িয়ে পড়েছে। ভালো করে তার চোখ দুটো বেঁধে ফেলে লোকটা বলল,
এইবারে গাড়ি থেকে নিচে নামুন রত্না দেবী।
গাড়ির দরজা খোলা শব্দ হল, ভুবনবাবু তার দুহাত ধরে তাকে গাড়ির ভেতর থেকে নামিয়ে নিল। তারপর খানিকটা দূর এগিয়ে বলল,
এইবারে আপনার সামনে সিঁড়ির তিনটে ধাপ, ওপরে উঠুন।
তারপর সে তার হাত ধরে নিয়ে গেল কোন একটা বাড়ির ভেতর দিকে, বলল,
এবার আপনার পিছনে চেয়ার রত্না দেবী, বসুন।
অত্যন্ত অস্বস্তির সঙ্গে রত্না একখানা চেয়ারে বসে পড়ল। তারপর সে অনুভব করল চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে কে যেন তার হাত পা সব বেঁধে ফেলছে। তারপর খুলে গেল তার চোখের বাঁধন। রত্না দেখল সে বসে আছে একখানা বেশ বড় ঘরের ভেতর। ঘরের দেওয়ালগুলো ঢেকে রয়েছে তাকের পর তাক, এবং তাদের ওপর রয়েছে ছোট বড় মাঝারি নানান আকারের শিশি আর বোতল। একটা টেবিলের ওপর দেখা যাচ্ছে অদ্ভুত আকারের কাচ ও ধাতু দিয়ে তৈরি পাত্র। রত্না অনুমান করল সে আছে কোনো ল্যাবরেটরির ভেতর।
এবার আমি যা বলবো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে তা শুনবে, লক্ষ্মীটি মেয়ের মতো, সাবধান, দুষ্টুমি দুষ্টুমিটা একদম করো না। নাইট্রোক্লোরিক অ্যাসিডের নাম শুনেছ কি? গায়ের চামড়ার উপরে এক ফোঁটা পড়লে তুমি যন্ত্রণায় ছটফট করবে, আর সেই এক ফোঁটা অ্যাসিড তোমার চামড়া ভেদ করে তোমার গায়ের মাংসের ভেতরে ঢুকে যাবে রত্না দেবী, তাই দুষ্টুমি করো না।
রত্না কোনো রকম ভয়ের ভাব না দেখিয়ে ধীরে ধীরে বলল,
আপনি কি বলতে চান?
নাইট্রোক্লোরিক কিংবা ভিট্রিয়ল কোন অ্যাসিডটা তোমার বেশি পছন্দ একটু বলবে? কোন অ্যাসিডটা তুমি বেশি পছন্দ করো?
তোমার মতো শয়তানের হাতের স্পর্শের চেয়ে যে কোনো অ্যাসিডকেই আমি বেশি পছন্দ করি।
ভুবনবাবু নীরবে একটা তাকের দিকে এগিয়ে গেল, তারপর তাক থেকে একটা বোতল তুলে নিয়ে আবার তার সামনে এসে দাঁড়াল, বলল,
এর ভেতর আছে নাইট্রোক্লোরিক অ্যাসিড, এর একটুখানি তোমার মুখে ঢেলে দিলে তোমার মুখের দিকে জীবনে আর কেউ ফিরে তাকাবে না। এখন সোজাসুজি বলো দেখি তোমার বাবার গুপ্তধন কোথায় আছে।
সেটা তুমি নিজেই খুঁজে দেখতে পারো।
তুমি খালি বোকার মতো নয় পাগলের মতো কথা বলছো, ইউ ম্যাড। অনেক বছর আগে দৈবক্রমে এই অ্যাসিডের এক ফোঁটা আমার হাতের উপর পড়ে গিয়েছিল। এই দেখো 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 দেখো, আমার হাতে এখনো তার চিহ্ন আছে, অ্যাসিডের সেই একটা ফোঁটা। সেই একটা ফোঁটা আমার হাতের মাংস পুড়িয়ে চলে গেছিল আর অবধি। তেমন অসম্ভব যন্ত্রণা এই জীবনে আমি আর কোনোদিন সহ্য করিনি। এই অ্যাসিডের 40-50 ফোঁটা যদি আজ তোমার মুখের উপর আমি যদি একটু 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 করে ফেলে দিই, তাহলে ওই সুন্দর মুখের অবস্থা কি হবে, কি হবে তুমি আন্দাজ করতে পারছো কি? আশা করি তুমি নির্বোধ নও।
নির্বোধ হচ্ছ তুমি, ভেবেছো আমায় ভয় দেখিয়ে তুমি কাজ হাসিল করতে পারবে? কখনো না।
তাহলে গুপ্তধনের সন্ধান তুমি আমায় দেবে না?
না না না।
তাহলে এই তোমার শেষ কথা?
হ্যাঁ, এই আমার শেষ কথা।
ভুবনবাবু বোতলের কাচের ছিপিটা খুলে ফেলল, তারপর বোতলটা তার মুখের খানিকটা ওপরে তুলে ধরে দৃঢ় স্বরে বলল,
দেখো আমি শেষবারের মতো বলছি, ভালোভাবে ভদ্রভাবে বলছি, তুমি বলবে কি বলবে না?
না না না, কিছুতেই বলবো না।
সঙ্গে সঙ্গে অত্যন্ত জোরে ঘন ঘন নড়ে উঠল সদর দরজার কড়া।
কেউ ডাকতে এসেছে, তোমার ভাগ্য ভালো, অন্তত কয়েক মিনিটের জন্য রেহাই পেয়ে গেলে। আশা করি এর মধ্যে তুমি তোমার মত পরিবর্তন করবে। ইউল চেঞ্জ ইউর মাইন্ড। আরে আরে রেভারেন্ড বিনয় বাবু যে, আরে আরে ভেতরে আসুন, কি খবর?
নমস্কার ভুবন বাবু। হঠাৎ আমার এই আবির্ভাবে হয়তো আপনি খুশি হবেন না, কিন্তু উপায় কি বলুন? বসন্তবাবু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছেন রত্নাদেবীর জন্য। আমার এখানে আসবার কারণ সেটাই।
কিন্তু তাতে আমি কি করতে পারি বলুন তো? রত্নাদেবীকে তো আমি আর চোখেই দেখিনি।
তাই নাকি? তাহলে অনুমতি দিন, আমি আপনার বাড়ির ভিতরটা একবার তল্লাশি করে দেখি।
নকল পাদ্রি, আর 5 সেকেন্ড যদি তুমি এখানে অপেক্ষা করো না, আমি তোমাকে লাথি মেরে বাড়ির বাইরে ফেলে দেব।
আরে আরে ভুবন বাবু, আপনার ব্যবহারটা ঠিক ভদ্রলোকের মতো হচ্ছে না। দয়া করে আপনি একবার আপনার বাড়ির ভেতরটা আমাকে দেখতে দিন।
বলতে বলতে হঠাৎ তিনি পকেটের ভেতর থেকে বার করলেন একটা ভারী আর মস্ত রিভলভার। তার নলটা নড়াচড়া করতে লাগলো ভুবন বাবুর বুক আর পেটের দিকে।
তা গুলি ছুটে যেতে পারে, আমি হচ্ছি পাদ্রি, আগ্নেয়াস্ত্র ব্যবহারে মোটেই অভ্যস্ত নই। রিভলভারের গুলি নিশ্চয়ই আমার অজান্তেই ছুটে যেতে পারে, তা ঠিক, কিন্তু তার আগেই এখানে রত্নাদেবীর আবির্ভাব হলে ভালো হয় নাকি?
তার আনাড়ি হাতে রিভলভারটা ভুবনবাবুর বুকের ওপর আবার অত্যন্ত ব্যস্তভাবে নড়াচড়া করতে লাগল। ভুবনবাবু আঁতকে উঠে সরে গেলেন, রিভলভারটাও তার বুকের ওপর এগিয়ে গেল সঙ্গে সঙ্গে। বিনয়বাবু তেমনই সহজভাবেই আবার বললেন,
আসল ব্যাপারটা কি মশাই?
আপনি রিভলভারটা সরিয়ে ফেলুন, আমি রত্নাদেবীকে আমি নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, আমি দেখাচ্ছি।
ধন্যবাদ, তবে রিভলভারের লক্ষ্য আপনার বুকের দিকেই স্থির হয়ে থাকবে যতক্ষণ না আমি রত্নাদেবীকে এখানে সুস্থ শরীরে দেখতে পাচ্ছি। কোথায় আছেন তিনি?
আমার ল্যাবরেটরিতে। আমি যাচ্ছি, মানে আপনাকে নিয়ে যাচ্ছি।
বেশ, আমাকে নিয়ে চলুন সেখানে।
আসুন 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 আসুন।
ভুবনবাবুর পেছন পেছন বিনয়বাবু এগিয়ে গেলেন। ঘরের ভেতর প্রথমেই প্রবেশ করলেন ভুবনবাবু। তাকে দেখেই রত্নার বুকটা শিউরে উঠল। তারপরেই রিভলভার উঁচিয়ে বিনয়বাবুর প্রবেশ। সেই দৃশ্য দেখে রত্নার মন চাইল আনন্দে চিৎকার করে উঠতে।
রত্নাদেবীর বাঁধন খুলে দিন ভুবনবাবু।
তখনই তার কথা মতো কাজ করলেন ভুবনবাবু।
রত্নাদেবী, গুপ্তধন কোথায় আছে এর কাছে কি আপনি তা প্রকাশ করেছেন?
না।
উত্তম, অতি উত্তম, তাহলে চলে আসুন আমার সঙ্গে।
কিন্তু এই লোকটি কে?
সেটা আপনার না জানলেই ভালো হয়। আর একটা কথা, বসন্তবাবুর কাছে আপনি আমারও নাম করতে পারবেন না।
কেন? কেন পারবো না?
তাতে অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। তবে তাকে কেবল এইটুকু বলতে পারেন যে আপনাকে ধরে নিয়ে গিয়ে পরে মুক্তি দেওয়া হয়েছে।
শোভনলাল একখানা বড় আয়নার সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিমর্ষভাবে নিজের মুখের ক্ষত চিহ্নটা পরীক্ষা করছিল। তারপর ফিরে দাঁড়িয়ে সে বলল,
বসন্তবাবু, মুখে আপনি দিনরাত শ্যামলবাবুর নাম করেন, কিন্তু তার হাতে হাত করা পরাবার কোনো চেষ্টাই করেন না কেন?
বসন্ত তখন ভুবনবাবুর মৃতদেহর পাশে হাঁটু গেড়ে বসেছিল। মুখ তুলে সে বলল,
এইবার আমি সেই চেষ্টাই করব।
অসম্ভব, শ্যামলবাবু কখনোই ভুবনবাবুকে খুন করেননি। হতে পারে তিনি জেল খেটেছেন, কিন্তু কিন্তু তিনি খুনি নন।
শ্যামলবাবু জেল খেটেছেন?
হ্যাঁ, তিনি বোম্বাইয়ের জেলখানায় এক বছর বন্দী ছিলেন। সে কথা এখন যাক। রত্নাদেবী, আপনি অন্য ঘরে গিয়ে থানায় একটা ফোন করে দিন, আর বলুন যেন এখানে একটা ডাক্তার আর অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা শোনবাবু, এখন বলুন দেখি, আপনার কপালে ওই ক্ষত চিহ্নটা কি করে হলো?
ওই তো আলো যেই নিবে গেল, আপনার মতো আমিও চমকে উঠে দাঁড়িয়েছিল। আঘাতটা পাই আমি দাঁড়িয়ে উঠতে উঠতেই। উফ, ভাগ্যে আমি সামনের দিকে ঝুঁকে উঠে দাঁড়িয়েছিলুম, তাই আঘাতটা বুকে না লেগে আমার কপাল ঘেঁষে চলে যায়।
এঁর যে মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ছোড়াখানা বিঁধে গেছে একেবারে হৃৎপিণ্ডর ভেতরে। অন্ধকার ঘরের ভেতরে এমন নিশ্চিতভাবে লক্ষ্য স্থির করাটা বাহাদুরির কথা বটে। আপনি কি এমনভাবে লক্ষ্যভেদ করতে পারতেন?
জানি না, আমি যে স্কুলে পড়েছি সেখানে লক্ষ্যভেদের কৌশল শেখানো হতো না। আপনি পারতেন?
না, নিশ্চয়ই পারতাম না। আচ্ছা ঘরটা কতক্ষণ অন্ধকার ছিল? 4 সেকেন্ডের বেশি হবে না নিশ্চয়ই। তার মধ্যেই খুনি দরজা দিয়ে ঢুকে কাজ হাসিল করে ওই জানলার ভেতর দিয়ে বেরিয়ে গিয়েছে। সে জানলার ভেতর দিয়ে অদৃশ্য হলো কেন? এই ঘরের দরজা আছে একটি মাত্র। নিশ্চয়ই সে বুঝে নিয়েছিল আলো নিভলেই আমরা দরজার দিকে ছুটে যাব। আর এর থেকে এই প্রমাণিত হচ্ছে যে বাড়ির ভেতরটা তার নখ দর্পণে।
ওই দুরাত্মা পাদ্রিটা এ বাড়ির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত।
শোভনবাবু, বিনয়বাবু নিশ্চয়ই ঘরের ভেতরে ঢুকে ছুরি মারেননি। মাত্র 4 সেকেন্ডের ভেতরে কেউ ঘরের ভেতরে ঢুকে আলো নিভিয়ে খুন করে আবার জানলা দিয়ে বেরিয়ে যেতে পারে না।
কিন্তু আমি যে সেই পাদ্রিকে সচক্ষে দেখেছি।
ঠিক, বিনয়বাবু হয়তো কেবল আলোটাই নিভিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করেননি। আলো নেবার সঙ্গে সঙ্গেই আমি দৌড়ে দরজার দিকে গিয়েছিলাম। বিনয়বাবু ঘরের ভেতরে ঢুকলে নিশ্চয়ই আমার হাতে ধরা পড়তেন।
তাহলে কে আমাকে আঘাত করলে আর ভুবনবাবুর বুকে ছুরি বসিয়ে দিলে?
এ হচ্ছে কোনো দ্বিতীয় ব্যক্তির কাজ।
দ্বিতীয় ব্যক্তি?
হ্যাঁ, একজন আলো নিভিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকজন বিদ্যুৎ বেগে জানলা দিয়ে ঘরে ঢুকে খুন করে আবার সেই পথ দিয়েই সরে গিয়েছে।
বসন্তর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শোভনলাল। বসন্ত নিজের পকেট থেকে রুমাল বের করে খুব সাবধানে ভুবনবাবুর বুকে বিদ্ধ ছুরিটার হাতলের শেষ প্রান্তটা রুমাল দিয়ে চেপে ধরে সেটাকে টেনে বের করে আনল। তারপর বলল,
ছোরার উপরে আঙুলের ছাপ নিয়ে সাধারণত আমি মাথা ঘামাই না, কারণ অপরাধী যদি বুদ্ধিমান হয় তাহলে সে একাজ করবে গ্লাভস পরে। ছুরির উপরে তার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে না। তবু এই ছোরাখানা আমি ল্যাবে পাঠাবো, দেখি যদি কোনো হদিস পাওয়া যায়।
বসন্ত সযত্নে ছোরাটাকে টেবিলের উপর রাখল। তারপর বলল,
চলুন আমরা বাইরে ঘরে যাই। এবার রত্নাদেবীকে আমার বিশেষ দরকার, কিন্তু এই রক্তাক্ত মৃতদেহের সামনে আমি কোনো মহিলার সঙ্গে ভালো করে কথা বলতে পারব না।
দুজনে বৈঠকখানায় ঢুকে দেখল রত্না চুপ করে একটা টেবিলের ধারে বসে আছে, গম্ভীরভাবে ম্রিয়মান মুখ। তাদের দেখেই সে কাতর কণ্ঠে বলে উঠল,
বসন্তবাবু, শোভনবাবু, এ তো অসহনীয়।
কি অসহনীয় রত্নাদেবী?
এই হত্যার পর হত্যা। প্রথমে চন্দ্রকান্তবাবু, তারপর আপনার গোয়েন্দা মন্মথবাবু, তারপর এখন ওই ভুবনবাবু, এরপরেও হয়তো আরো হত্যাকাণ্ড হবে। এ কথা মনে করেও আমার বুক শিউরে শিউরে উঠছে।
কিন্তু এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী কে জানেন?
কে?
আপনি।
আমি? কি বলছেন কি আপনি?
আমি ঠিক কথাই বলছি। যে গুপ্তধনের লোভে এইসব হত্যাকাণ্ড হচ্ছে তা যে কোথায় লুকোনো আছে আপনি সেসব জানেন, অথচ আপনি সেই গুপ্ত কথা কাউকে বলতে চান না। এর ফল কি হবে জানেন? হয়তো আপনাকে দেখতে হবে আরো অনেক হত্যাকাণ্ড।
বড় বড় চোখ করে বসন্তর দিকে রত্না খানিকক্ষণ তাকিয়ে রইল নির্বাক মুখে। তার মুখের ওপর ধীরে ধীরে ফুটে উঠল একটা আর্তভাব। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যথিত কণ্ঠে বলল,
আমি যদি গুপ্তধনের সন্ধান না দিই তাহলে কি আরো অনেক নরহত্যা হতে পারে?
নিশ্চয়ই।
রত্না স্তব্ধ হয়ে বসে বসে ভাবতে লাগল। প্রায় পাঁচ মিনিট পর অত্যন্ত শ্রান্ত গলায় সে বলল,
আপনি আমাকে কি করতে বলেন বসন্তবাবু?
দেখুন, গুপ্তধন কোথায় আছে তা আমাকে খুলে বলুন।
তারপর?
তারপর হত্যাকারী যতদিন না ধরা পড়ে গুপ্তধন থাকবে পুলিশের তত্ত্বাবধানে।
কিন্তু গুপ্তধন এখান থেকে স্থানান্তরিত করবার সময় অপরাধীরা আপনাকেও তো হত্যা করতে পারে।
দেখুন, আমি হচ্ছি গোয়েন্দা, বিপদের বেড়াজালের মধ্যে বাস করাই হচ্ছে গিয়ে আমার পেশা। আজ পর্যন্ত বহু লোক আমাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি।
রত্না আবার অল্পক্ষণ চুপ করে রইল, তারপর দৃঢ় স্বরে বলল,
বেশ, আপনার প্রস্তাবেই আমি রাজি হলাম।
বা, এর থেকে বেশি ভালো খবর তো আর হতেই পারে না। তো বলুন, গুপ্তধন কোথায় আছে?
এইখানেই, আপনার হাতের একদম কাছেই।
বসন্ত ও সোহনলাল ঘরের চারদিকে তাকাতে লাগল। ঘরের চারদিকেই দেওয়ালের সামনে রয়েছে সারি সারি বইতে পরিপূর্ণ আলমারি। তারই মাঝে মাঝে মার্বেলের স্তম্ভের ওপর দাঁড় করানো আছে এক একটা শিলামূর্তি। ঘরের ঠিক মাঝখানে লেখবার বড় টেবিলটার সামনে শ্বেত পাথরের একটা প্রমাণ মানুষের মূর্তি। একখানা সোফার ওপর উপবিষ্ট এক প্রৌঢ় পুরুষ, সেটা হচ্ছে রত্নার বাবা স্বর্গীয় গোবিন্দ দাসের মূর্তি। রত্না মৃদু হেসে বলল,
বসন্তবাবু, আমার বাবা গুপ্তধন এখনো তার কাছছাড়া করেননি।
তার মানে?
তার মানে বাবার ওই মূর্তির ভিতরেই আছে তার গুপ্তধন, 10,000খানা হাজার টাকার নোট।
অত্যন্ত কৌতূহলী হয়ে বসন্ত এগিয়ে গিয়ে দাঁড়াল গোবিন্দ দাসের মূর্তির কাছে, সঙ্গে সঙ্গে গেল সোহনলাল। কিন্তু কিছুক্ষণ ধরে পরীক্ষা করেও বসন্ত বুঝতে পারল না তার মধ্যে গুপ্তধন কি উপায়ে লুকিয়ে রাখা যেতে পারে। নিজের রিভলভারের হাতল দিয়ে মূর্তির ওপর আঘাত করতে করতে বসন্ত বলল,
আচ্ছা রত্নাদেবী, বাই এনি চান্স আপনি কি আমার সঙ্গে মজা করছেন? এ তো একটা নিরেট পাথরের মূর্তি, এর ভেতরটা তো ফাঁপা বলে মনে হচ্ছে না।
মূর্তিটাকে আপনারা টেনে সরিয়ে আনতে পারবেন?
তারা দুজনে মিলে অনেক টানাটানি করেও সেই ভীষণ ভারী মূর্তিটাকে একচুলও সরাতে পারল না।
আপনাদের আর চেষ্টা করবার দরকার নেই, 100 জন লোক একসঙ্গে চেষ্টা করলেও ওই মূর্তিটিকে ওখান থেকে একটু সরাতে পারবেন না। মূর্তিটিকে ওখান থেকে সরাতে পারি একমাত্র আমি একলাই।
রত্না এবার তার আসন ছেড়ে উঠে পড়ল। তারপর মূর্তির ঠিক বিপরীত দিকে দেওয়ালের গায়ে যে আলমারিটা ছিল তার সামনে গিয়ে দাঁড়াল। তারপর হেঁট হয়ে আলমারির তলার দিকে হাত বাড়িয়ে বোধহয় একটা চাবি বা কোন রকম সুইচ টিপে দিল। তারপরেই বসন্ত আর সোহনের সচকিত দৃষ্টির সামনে সেই সোফা শুদ্ধ সমগ্র মূর্তিটা দেওয়ালের গা থেকে আস্তে আস্তে সরে এলো প্রায় 1.5 হাত। রত্না বলল,
এবার মূর্তির পিছনে গিয়ে সোফার তলার দিকে তাকিয়ে দেখুন।
কথা মতো কাজ করে বসন্ত অবাক হয়ে দেখল সোফার গায়ে রয়েছে ছোট্ট একটা লোহার দরজা। একটি ছোট চাবি বের করে বসন্তর হাতে দিয়ে রত্না বলল,
দরজা খুলে ভিতরে হাত বাড়ালেই গুপ্তধন পাবেন।
সোফার ভেতর হাত চালিয়ে বসন্ত টেনে বের করল একটা বড় ক্যাশ বাক্স। তার ভেতরেই পাশে পাশে থাকে থাকে সাজানো ছিল 10,000খানা হাজার টাকার নোট, অর্থাৎ পূর্ণ 1 কোটি টাকা। সোহনলাল বড় বড় চোখ করে অবাক হয়ে বলল,
আরে বাপরে বাপ, চোখের সামনে একসঙ্গে দেখতে পাচ্ছি 1 কোটি টাকা, অর্থাৎ অর্থাৎ 100 লক্ষ টাকা! এমন দৃশ্য জীবনে দেখলুম এই প্রথম। 1 লক্ষ টাকার জন্য অনেকেই অনেক মানুষকে খুন করতে পারে, আর 100 লক্ষ টাকার জন্য মানুষ করতে পারে না বোধহয় এমন কাজই নেই।
মুখে একটা গভীর পরিতৃপ্তির ভাব নিয়ে ক্যাশ বাক্সটা বুকে জড়িয়ে ধরে বসন্ত এগিয়ে গেল দরজার দিকে।
এগি, কোথায় যাচ্ছেন আপনি?
থানায়, বাক্সটাকে মালখানায় জমা দিয়ে আসবো তো।
এই রাতে সেটা নিরাপদ হবে কি?
এর উপরে যদি কেউ লোভ করে তাহলে তাকে কালকে সূর্যোদয় দেখতে হবে না, এই কথা দিয়ে গেলাম।
আমিও আপনার সঙ্গে যাব।
একদম নয়, আপনাকে এখন থাকতে হবে রত্নাদেবীর কাছে।
বসন্ত বাইরে বেরিয়ে আসতেই সুবোধ এসে দাঁড়াল তার সামনে।
এই সুবোধ, তুমি রত্নাদেবী আর সোহনবাবু দুজনের ওপরেই নজর রাখো, আজ যেন আর কোনো দুর্ঘটনা না হয়। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি।
এক হাতে ক্যাশ বাক্স আর আরেক হাতে রিভলভার নিয়ে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে করতে এগিয়ে চলল বসন্ত। পথেই পড়ল বিনয়বাবুর বাড়ি। তার একতলার একটা ঘরে জ্বলছে উজ্জ্বল আলো। পাশ দিয়ে যেতে যেতে শোনা গেল দুজন লোকের কণ্ঠস্বর, শ্যামল ও বিনয়বাবুর পরিচিত কণ্ঠস্বর। বসন্ত থমকে দাঁড়িয়ে পড়ল। একটা গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখল বিনয়বাবু টেবিলের সামনে চেয়ারের ওপর বসে আছেন এবং শ্যামল একটা সিগারেট টানতে টানতে ধীরে ধীরে পায়চারি করছে।
এইমাত্র কি দেখে এলুম জানেন? পুলিশের ধূর্ত শেয়ালটা গুপ্তধন হস্তগত করেছে।
কে? বসন্তবাবু?
হ্যাঁ, গুপ্তধন আর নিশ্চয়ই তপবনের ভিতরে থাকবে না। এই রাত্রে এই বসন্ততা থানায় জমা দিয়ে আসবে, সেই সময় তাকে আক্রমণ করা খুবই সহজ। কিন্তু তার হাতে যে আছে রিভলভার আর তার লক্ষ্য অব্যর্থ।
সোহনলাল এখন কোথায়?
তপবনে রত্নাদেবীর কাছে। যাকে সে কথা, ভুবনবাবু যে মারা পড়েছেন এ বিষয়ে আর কোন সন্দেহ নেই তো?
না, অত্যন্ত আকস্মিকভাবেই তিনি মারা গেছেন। বোধহয় তার প্রেতাত্মা বিস্মিত হয়ে এখন সে কথাই ভাবছে।
জানলার কাছে দাঁড়িয়ে জ্বলন্ত সিগারেটের শেষ প্রান্তটা বাইরের দিকে নিক্ষেপ করে শ্যামল বলল,
পাদ্রি সাহেব, ভুবনের মৃত্যু যে অবশ্যম্ভাবী এটা আমি ভালো করেই জানতুম। সে বিঘ্ন ঘটাতে চেয়েছিল,
কাজেই তাকে নিতে হল শেষ বিদায়।
এ ব্যাপারে বিঘ্ন সৃষ্টি করছে আরো অনেকেই।
আপনি পুলিশের কথা বলছেন তো?
হ্যাঁ।
দেখুন, পুলিশের লোকগুলো হচ্ছে একেবারে অকেজো জীব। বসন্ত পথের কুকুরের মতো কেবল চিৎকারই করে কিন্তু কামড়াতে পারে না। তবে সোহনলালকে নিয়ে আমি কিঞ্চিত দুর্ভাবনায় পড়েছি বটে। সে বেটা মোটেই চেঁচায় না, বোধ হয় কামড়াতে জানে। এইবার তাকে নিয়ে আমাদের কিছু একটা মাথা ঘামাতেই হবে।
শ্যামলবাবু অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে।
হ্যাঁ, সোহনলালের ব্যবস্থা আজই আমি করতে পারি কিন্তু আপাতত তা করব না, আরো 2-4 দিন অপেক্ষা করে দেখি।
সেই ভালো, রাত বাড়ছে, আজকের মতো আসর ভঙ্গ করা যাক।
বসন্ত আবার থানার দিকে এগিয়ে চলল দ্রুত পায়ে, আর চলতে চলতে বারবার সে শ্যামলের কথা ভাবতে লাগল।
বসন্ত পারে খালি চেঁচাতে আর সোহন পারে একেবারেই কামড়াতে। দেখা যাক শেষ পর্যন্ত কেই বা চেঁচায় আর কেই বা কামড়ায়।
পরদিন সকালের চায়ের আসর, টেবিলের একদিকে রত্না আর একদিকে বসন্ত আর সোহন। বসন্ত বলল,
রত্নাদেবী, যে রাত্রে চন্দ্রকান্ত মারা পড়ে আপনি বাইরে বেরিয়েছিলেন কেন?
আপনি কি আমাকে দেখেছিলেন নাকি?
আপনাকে দেখিনি কিন্তু আপনার জুতো দাগ দেখেছি। এতদিন আমি এ কথা আপনার কাছে তুলিনি বটে, কিন্তু এইবারে ব্যাপারটা আমার জানা দরকার। আমি যা অনুমান করছি সেটাও আপনি শুনে রাখুন। সেই রাত্রে কি কারণে জানি না তপবন ছেড়ে আপনি আমবাগানের ভেতর গিয়ে ঢুকেছিলেন, তারপর প্রবেশ করেছিলেন ভাঙা কুড়ে ঘরের ভেতরে। সেখানে চন্দ্রকান্তের সঙ্গে আপনার দেখা হয়। সেখানে আরও একজন কেউ গিয়েছিল, না তাকে আমি জানি না, কিন্তু সে জুতোর তলায় বেঁধে রেখেছিল দুখানা কাঠের পাত। সেও হয়তো কুটিরের ভেতরেই ঢুকেছিল, নয়তো গিয়ে দাঁড়িয়েছিল দরজা বা জানলার সামনে। কিন্তু সেই রাত্রেই চন্দ্রকান্ত নিহত হয়। আপনি কুটির ছেড়ে দৌড়ে আমবাগানের বাইরে চলে আসেন, সেইখান থেকেই আপনার পায়ের দাগ অদৃশ্য হয়ে যায় আর দেখা যায় সাদা সওয়ারের ঘোড়ার খুরের চিহ্ন। আপনি চন্দ্রকান্ত মারা পড়বার আগে কিংবা পরে কুটির ছেড়ে চলে আসেন, কিন্তু দুইবারই শোনা যায় আপনার চিৎকার। আপনার দ্বিতীয় চিৎকারের পরেই দুবার রিভলভার ছোড়ার আওয়াজ হয়। খুব সম্ভব চন্দ্রকান্তকে দেখেই আপনি চিৎকার করে উঠেছিলেন। এবার এই পর্যন্ত আমি অনুমান করতে পেরেছি, এর মধ্যে যদি কোথাও ভুল থাকে সেটা আপনি দয়া করে দেখিয়ে দিন।
রত্না মাথা নিচু করে চুপ করে বসে রইল, তারপর একটু ইতস্তত করে ধীরে ধীরে বলল,
বেশ তাহলে সব কথাই খুলে বলছি। সেই রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর জানলার উপরে ঢিলের শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ভাবলাম আপনার নিযুক্ত গোয়েন্দা বোধহয় কোনো কথা আমাকে বলতে চায়। জানলার কাছে গিয়ে দেখি নিচে অন্ধকারে আচ্ছা একটা লোককে দেখা যাচ্ছে। সে চাপা গলায় বলল,
আমি শ্যামল, এখনই আপনি বিষম বিপদে পড়তে পারেন, তাড়াতাড়ি নিচে নেমে আমবাগানের ভিতরে চলুন। আমবাগানে সেই কুড়ে ঘরে, শুনুন, কোনো ভয় নেই, সব কথাই শুনতে পাবে, আসুন আসুন।
এই বলেই মূর্তিটা দ্রুত পদে সেখান থেকে সরে গেল। আমি সেই কথা মতোই কাজ করলাম, কিন্তু কুড়ে ঘরের ভিতরে গিয়ে লণ্ঠনের আলোতে দেখলাম সেখানে শ্যামলবাবুর বদলে দাঁড়িয়ে আছেন চন্দ্রকান্তবাবু। আমাকে দেখে তিনি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আমার একখানা হাত চেপে ধরলেন। সেই সময় আমি প্রথমবার চিৎকার করে উঠি, কিন্তু পর মুহূর্তেই চন্দ্রকান্তবাবু আমার মুখের উপর হাত চেপে ধরে ক্রুদ্ধস্বরে বললেন,
এই তো রত্না, কোথায় কোথায় আছে গুপ্তধন, এখনই আমার কাছে বলো, নইলে টুকরো টুকরো করে তোমাকে কেটে ফেলব।
আমি কোনো ক্রমে তার হাত ছাড়িয়ে সরে আসি আর তারপর দ্বিতীয়বার চিৎকার করি, তারপর দুবার রিভলভারের শব্দ হয়। চন্দ্রবাবু ঘুরে মাটির উপর পড়ে যান। আমিও ভয় আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আমবাগানের ভিতর থেকে বেরিয়ে এসে পথের উপর দাঁড়াই। ঠিক সেইখানে ঘোড়ার উপর বসেছিল সাদা সওয়ার। আমি চোখের পলক ফেলবার আগেই সেই সাদা সওয়ার এক টানে আমাকে মাটির উপর থেকে ঘোড়ার উপর তুলে নিয়ে পিছন দিকে বসিয়ে বলল, আমার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, আর আমাকে চিৎকার করতে বারণ করল, বলল তাকে জড়িয়ে থাকতে, সেই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আমি বাধ্য হয়ে তার কথায় বিশ্বাস করলাম, কিন্তু সেই সাদা সওয়ার তার কথা রেখেছিল। সে তপোবনের সামনে এসে আমাকে ঘোড়ার উপর থেকে নামিয়ে দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। তারপর আমি বাড়ির উপরে উঠে জামা কাপড় বদলে বিছানায় শুয়ে পড়লাম, আর ঠিক সেই সময়ই জানলার বাইরে আপনার আবির্ভাব হল। এছাড়া আমার আর কিছুই বলবার নেই।
বেশ, আমারও আর কিছু জানবার নেই। আপনি যে সত্যি কথাই বলছেন সেটা আমি বুঝতে পারছি।
বসন্তবাবু, আপনার তো আবার চারটে একপো চাঁদখানা টোস্ট আর চার কাপ চা না হলে চলে না।
রত্নাদেবী, আমার চেহারা তো দেখতেই পাচ্ছেন, যদি একটু বেশি করে খাবার দাবার আয়োজন না করা হয় তাহলে আমার কি পোষায় বলুন তো।
বেশ, আমি খাবারটা বলে উপরে যাচ্ছি, আমাকে এখনই একবার জামা কাপড় বদলে বাড়ির বাইরে যেতে হবে।
বাড়ির বাইরে কোথায়?
বিনয়বাবুর ওখানে, গির্জা সংক্রান্ত জরুরি ব্যাপারে আমাকে একবার ডেকেছেন।
কিন্তু বাড়ির বাইরে না গেলেই কি নয়?
এই সকালবেলা, এখন আবার ভয় কিসের?
কিন্তু বিনয়বাবু,
সবাইকেই আপনার সন্দেহ হয় বুঝি, কিন্তু বিনয়বাবুকে আমি সন্দেহ করি না, আমি জানি তিনি আমার বিশেষ বন্ধু, চলি।
এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সোহনলাল ধরালো একটা সিগার আর বসন্ত করতে লাগল টোস্ট আর অমলেটের সব ব্যবহার। হঠাৎ দরজার উপর দেখা দিল পিও, বলল,
বাবুজি টেলিগ্রাম।
বসন্ত একটা গোটা অমলেট মুখে পুরে দিয়ে টেলিগ্রামের চিঠিটা ছিঁড়ে জড়িত গলায় বলল,
ও পুলিশ কমিশনারের টেলিগ্রাম।
ব্যাপারটা কি?
যে ছোড়ার আঘাতে ভুবনবাবু মারা পড়েছেন তার হাতলের ওপর কোনো আঙুলের দাগ আছে কিনা তা টেস্ট করার জন্যই ছোড়াখানা আমি ল্যাবে পাঠিয়ে দিয়েছিলাম, সে কথা কি তোমার মনে আছে?
হ্যাঁ। পরীক্ষায় কিছু সাব্যস্ত হয়েছে কি?
বসন্ত টেলিগ্রামটার উপর চোখ বুলিয়ে নিয়ে বলল,
ও কিন্তু দারুণ কাণ্ড।
তার মানে?
বসন্ত ইংরেজিতে লেখা সেই টেলিগ্রামটা জোরে পড়তে লাগল। বাংলায় তার অর্থ দাঁড়ায়,
ছোড়ার হাতলের উপরে আঙুলের ছাপ শনাক্ত হয়েছে, ভুবনচন্দ্র বিশ্বাস দাগী অপরাধী, জালিয়াতির জন্য সে 3 বছর জেল খেটেছিল, সে আর কখনো জেল খাটেনি, ছোড়ার হাতলে আছে তারই আঙুলের দাগ। ইতি সুধাকান্ত।
ঠিক সেই সময় রত্নার কণ্ঠে দূর থেকে একটা আর্তনাদ ভেসে এল।
রত্নাদেবীর চিৎকার, আসুন আসুন শিগগির বাইরে আসুন।
হ্যাঁ চলুন চলুন।
তারা দ্রুত পদে বাইরে গিয়েই শুনতে পেল একটা গাড়ির দ্রুত বেরিয়ে যাওয়ার শব্দ। রাস্তার উপর এসে পড়ে বসন্ত বলল,
গাড়ির শব্দটা তো এলো বিনয়বাবুর বাড়ির দিক থেকে, শ্যামলবাবুর মোটরের গ্যারেজ তো ওখানেই, দৌড়ে আসুন, দেখা যাক শ্যামলের ডেমলারখানা ওখানেই আছে কিনা। বিনয়বাবু, বিনয়বাবু!
ছুটতে ছুটতে তারা বিনয়বাবুর বাড়ির সামনে এসে পড়ল, কিন্তু ডাকাডাকি করেও বিনয়বাবুর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। গ্যারাজের সামনে গিয়ে বসন্ত দেখল তার দরজা খোলা এবং ভেতরে শ্যামলের ডেমলার গাড়ির কোনো চিহ্নই নেই।
আর একটু দেরি করা যাবে না, শ্যামল নিশ্চয়ই রত্নাদেবীকে নিয়ে এতক্ষণে সরে পড়েছে, চট করে আপনার গাড়িখানা বার করুন তো, গাড়ি চলতে পারে এমন রাস্তা এখানে একটি মাত্রই রয়েছে, আমরা শ্যামলকে ফলো করব, চলুন চলুন।
সোহন তার গাড়ি বের করতে দেরি করল না, টুক করে চালকের আসনে বসে পড়ে সে বলল,
কিন্তু শ্যামলের ডেমলার গাড়ি কোন দিকে গিয়েছে আমরা সেটা জানি না তো।
আরে খুব সম্ভবত কলকাতার দিকে গেছে, চালান না আপনি গাড়িটা, শ্যামলের গাড়ি প্রায় 10-12 মিনিট আগে বেরিয়ে গেছে, তার নাগাল ধরতে হলে আমাদের আরো তাড়াতাড়ি চালাতে হবে, স্পিড আপ।
গাড়ি ছুটল আরো তাড়াতাড়ি, ঘন্টায় 20-25-30 ক্রমে 40 মাইল স্পিডে ছুটল গাড়ি।
আর একটু তাড়াতাড়ি চলুন,
আরে দুর্ঘটনা হবে যে।
হোক, যেমন করে হোক আমি আর শ্যামলকে ধরবই।
গাড়ির স্পিড ক্রমে উঠল ঘন্টায় 55 মাইল, তখনও শ্যামলের গাড়ির কোনো পাত্তাই না পেয়ে বসন্ত বলল,
আরে স্পিডটা আর একটু বাড়ান।
ঘন্টায় 60 মাইল, পথের দুপাশের গাছপালা ঘরবাড়ি লোকজন বিদ্যুৎ বেগে কাছে এসে পড়েই আবার অদৃশ্য হয়ে যাচ্ছে পেছন দিকে। পথ দিয়ে আরো যেসব গাড়ি যাতায়াত করছিল সেগুলো কোনক্রমে এপাশ ওপাশ সরে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে আত্মরক্ষা করল। সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে গাড়ি চালাতে চালাতে সোহন বলল,
ভুবনবাবুর ছোড়ার উপর আছে কেবল তারই আঙুলের দাগ।
হ্যাঁ, তাই থাকবে বলেই আমারও সন্দেহ ছিল।
মানে আপনি কি বলতে চান, ভুবনবাবু আত্মহত্যা করেছেন?
হ্যাঁ, দায় পড়ে।
তাদের গাড়ি ছুটছে ছুটছে ছুটছেই, তবু শ্যামলের গাড়ির দেখা পাওয়া গেল না। বসন্ত ভাবতে লাগল, তাদের ফাঁকি দেওয়ার জন্য শ্যামলও কি তবে তার গাড়ি অতিরিক্ত স্পিডে চালাচ্ছে? হঠাৎ সোহনলাল চেঁচিয়ে উঠল,
একি একি ব্যাপার!
আর সঙ্গে সঙ্গে সে নিজের গাড়ির ব্রেক কষান। পথের ওপর পড়ে রয়েছে একখানা লাল রঙের ডেমলার গাড়ির ধ্বংসাবশেষ, সেখানে জড়ো হয়েছে কৌতূহলী জনতা, একজন কনস্টেবলকেও দেখা গেল। বসন্ত গাড়ির ভেতর থেকে লাফিয়ে বাইরে বলল,
এই অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে?
এই তো মিনিট 10-12 হবে।
তা গাড়ির লোকজনটা গেল কোথায়?
না, গাড়ির ভিতরে লোকজন কেউ ছিল না।
কি পাগলের মতন কথা বলছো, তবে গাড়ি চালাচ্ছিল কে?
কেউ গাড়ি চালাচ্ছিল না, গাড়িখানা আপনাআপনি তীরের মতো ছুটে এসে ওই গাছটায় ধাক্কা খেয়ে একদম পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেল। আমি এখানেই দাঁড়িয়ে ছিলাম, সচক্ষে সব দেখেছি।
ওহো, বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছেন কি?
শ্যামল নিজেই নেমে পড়ে তার গাড়িখানাকে চালিয়ে দিয়েছে ধ্বংসের মুখে।
এমন একখানা দামি গাড়িকে কেউ কখনো নষ্ট করতে পারে ওভাবে?
আরে বাবা, তার পক্ষে তাছাড়া কোনো উপায়ও ছিল না, পাছে আমাদের হাতে ধরা পড়ে সেই ভয়ে সে রত্নাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে অন্য কোথাও সরে পড়েছে।
বসন্ত চিন্তিত মুখে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল,
হ্যাঁ, এই অনুমানটাই সত্যি বলে মনে হচ্ছে। শ্যামল যদি কোনো অলিগলির ভেতরে ঢুকে পড়ে থাকে তাহলে আজ তার খোঁজ পাওয়া প্রায় অসম্ভব। আমরা কলকাতার কাছেই এসে পড়েছি, শ্যামলও নিশ্চয়ই কলকাতায় গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। অতএব আমাদেরও এখন হাজির থাকতে হবে কলকাতাতেই। চলুন।
রাধাপুর থেকে বেরিয়ে গাড়ির সিটে আরাম করে ঠ্যাসান দিয়ে বসে শ্যামল ডেমলারখানা চালাচ্ছিল খুব ধীরে সুস্থে। জরুরি কাজে একবার তাকে কলকাতায় যেতে হবে। খুব ভালো লাগছিল তার আজকে সকালটাকে। রোদ এখনো তপ্ত হয়ে ওঠেনি, বাতাসেও পাওয়া যাচ্ছে স্নিগ্ধতার স্পর্শ। নির্মেঘ আকাশে অনাহত নীলিমা, গাছে গাছে পাখিদের গানের সুর শুনে তারও গান গাইতে ইচ্ছে হল। প্রায় নিজের অজান্তেই গুনগুন করে গান গাইতে গাইতে সে ভাবতে লাগল, রাধাপুরে রত্নাকে একা ফেলে কলকাতায় তার বেশিক্ষণ থাকা চলবে না। রাধাপুর বিপজ্জনক স্থান, রত্না বিপদে পড়তে পারে যে কোনো মুহূর্তেই। যদিও তার চারিদিকেই পুলিশের পাহারা আছে, কিন্তু পুলিশের সতর্কতার উপর তার একটুও বিশ্বাস নেই। এই তো বসন্তবাবুর প্রায় চোখের ওপর থেকেই রত্নাকে ধরে নিয়ে গিয়েছিল ভুবন। বিনয়বাবু এখানে না থাকলে রত্নার ভাগ্যে যে কি হতো তা কিছুই বলা যায় না। হ্যাঁ, তাকে আজ রাত্রেই কলকাতা থেকে আবার ফিরে আসতে হবে। হঠাৎ তাকে পেছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে গেল আর একখানা প্রকাণ্ড মোটর গাড়ি। তার জানলাগুলো পর্দা দিয়ে ঢাকা বটে, কিন্তু হঠাৎ পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে পড়ল যে মুখ, তা দেখেই শ্যামল অত্যন্ত চমকে উঠে সোজা হয়ে বসল। সে হচ্ছে রত্নার ভয়ার্ত এবং পাণ্ডুর মুখ। তৎক্ষণাৎ সে গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু আগের গাড়িটা এত অসম্ভব বেগে ছুটে যাচ্ছিল যে সে তার নাগাল ধরতে পারল না। তারও গাড়ির স্পিড ক্রমশই বেড়ে উঠল এবং বাড়তে বাড়তে অবশেষে গিয়ে দাঁড়ালো ঘন্টায় 60 মাইল। মিনিটে মিনিটে মাইলের পর মাইল পার হয়ে দুখানা গাড়ি হু হু করে ছুটে চলল উল্কার বেগে। দাঁতে দাঁত চেপে শ্যামল আকুল কণ্ঠে বলে উঠল,
হে ভগবান, হয় রত্না নয় মৃত্যু।
পৃথিবীর আর সমস্ত দৃশ্যই লুপ্ত হয়ে গেল তার চোখের সামনে থেকে। ধরতেই হবে, ওই গাড়িটা তাকে ধরতেই হবে। প্রাণপণে সে তার গাড়ির স্পিড আরো বাড়ানো, নিজের গাড়ির ডান দিকের দরজাটা খুলে ফেলল একটা। ধীরে ধীরে সে অন্য গাড়িটার বাঁ পাশ দিয়ে অগ্রসর হতে লাগল। তারপর দেখতে দেখতে দুটো গাড়ি ছুটতে লাগলো ঠিক পাশাপাশি সমান বেগে। তারপর শ্যামল যে কাণ্ডটা করল, পাগল ছাড়া আর কেউ তা করতে পারে। কিছুমাত্র ইতস্তত না করেই সে হঠাৎ নিজের স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে এক লাফে পাশের গাড়ির পাদানির ওপর লাফিয়ে পড়ে সজোরে চেপে ধরল তার জানলাটা। তারপর চোখের নিমেষে দরজার হাতল ঘুরিয়ে সে হুমড়ি খেয়ে হুড়মুড় করে পাশের গাড়ির ভেতরে গিয়ে পড়ল। আড়ষ্ট হয়ে রত্না বসে আছে গাড়ির এক কোণে, আর অন্য কোণে দেখা গেল আর একটা মূর্তি। উদ্ভ্রান্তের মতো রত্নার দিকে তাকিয়ে শ্যামল বলে উঠল,
এসেছি, আমি এসেছি রত্না, আমি এসেছি।
তারপরেই সে তার জ্ঞান হারিয়ে ফেলল। পুলিশ কমিশনারের ঘরের ভেতর বসে আছেন তিনজন লোক, স্বয়ং সুধাকান্ত চৌধুরী, বসন্ত এবং সোহনলাল। তাঁদের মুখের ভাব প্রশান্ত বটে, কিন্তু তাঁদের মনের ভেতর দিয়ে কোন ভাবের ঝড় বইছিল বাইরে থেকে দেখে তা কেউ বলতে পারবে না। খানিকক্ষণ পরে বসন্ত ধৈর্য হারিয়ে বলল,
এতক্ষণ কেটে গেল তবু এখনো পর্যন্ত কোনো খবর নেই।
আরে দাঁড়াও দাঁড়াও, কলকাতার দিকে দিকে লোক পাঠানো হয়েছে, কিছু না কিছু খবর নিশ্চয়ই পাওয়া যাবে।
আমি বিশ্বাস করি না, শ্যামলকে আপনি চেনেন না তাই এ কথা বলছেন।
শ্যামলকে আমি চিনি না। হ্যাঁ, শ্যামলকে আমি চিনি না। তুমি চেনো? তুমি যদি চেনো তাহলে তুমি তখন তাকে গ্রেপ্তার করলে না কেন?
তাকে গ্রেপ্তার করতে তো আপনি নিষেধ করেছিলেন।
হ্যাঁ, যাই হোক, এই ওয়ারেন্ট কানা কোথায় আছে?
আমার পকেটেই।
তাহলে এইবার তাকে গ্রেপ্তার করো।
কি আশ্চর্য, শ্যামলের কোনো পাত্তাই নেই, তাকে গ্রেপ্তারটা করব কি করে?
এমন সময় একজন লোক ট্রের ওপর চায়ের কেটলি, পেয়ালা ও কতগুলো স্যান্ডউইচ নিয়ে ঘরে এসে দাঁড়াল। সুধাকান্ত বললেন,
বসন্ত, তোমরা আজ অত্যন্ত বিচলিত হয়েছে বলে তোমাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছি, বুঝলে? নাও নাও, এগুলো সদ্ব্যবহার করতে দেরি করো না।
হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। হয়তো যে সংবাদের প্রত্যাশা করা হচ্ছে টেলিফোনে তারই বার্তা এসেছে। চার স্যান্ডউইচের কথা ভুলে গিয়ে বসন্ত তাড়াতাড়ি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল।
হ্যালো, হ্যাঁ আমি বলছি।
টেলিফোনের কথা শুনতে শুনতে তার মুখের ভাব ক্রমশই গম্ভীর হয়ে উঠল। সুধাকান্ত ও সোহনলাল চুপ করে বসে বসে বসন্তর মুখের ভাবের পরিবর্তন লক্ষ্য করতে লাগল। নিস্তব্ধ ঘরের ভেতর কেবল ঘড়িটা টিকটিক করতে লাগল। সেই একান্ত স্তব্ধতার ভেতরে টেলিফোন অপর প্রান্ত থেকে যে বার্তাটা বয়ে আনছিল স্পষ্ট শোনা যাচ্ছিল তার ক্ষীণ গুঞ্জন। তারপর বসন্ত রিসিভারটা টেলিফোন যন্ত্রের ওপর রেখে কয়েকবার ওঠালো আর নামালো আর বলল,
হ্যালো অপারেটর, আচ্ছা এই মাত্র আমাকে কে ফোন করেছিল, ফোনটা কোথা থেকে এসেছিল বলতে পারবেন আমাকে? আচ্ছা ধন্যবাদ।
রিসিভারটা যথাস্থানে রেখে বসন্ত ফিরে এসে বলল,
কোনো অজানা বন্ধু আমাদের স্মরণ করেছেন। বড়বাজার এক্সচেঞ্জের পাবলিক টেলিফোন ব্যবহার করে তিনি আমাকে অতি ভদ্র ভাষায় জানিয়ে দিলেন যে আজ থেকে তিন দিনের ভেতরে গড়ের মাঠের মনুমেন্টের ধাপের উপরে গোবিন্দ দাসের কোটি টাকার নোট যদি রেখে না আসা হয় তাহলে রত্নাদেবীর দুটি চোখ অন্ধ করে দেওয়া হবে।
সর্বনাশ, এখন উপায়?
সোহনবাবু, আমি বিনয়বাবুকে চাই।
কেন?
আমার দৃঢ় বিশ্বাস এই সব ব্যাপারের সঙ্গে জড়িত আছেন বিনয়বাবু। শ্যামলের সঙ্গে তিনি যেসব কথা বলছিলেন আমি নিজের কানে তা শুনেছি। সমস্ত রহস্যই তিনি জানেন। তাকে আমি গ্রেপ্তার করব বলে ভেবেছিলাম, কিন্তু তাড়াতাড়ি রাধাপুর থেকে চলে আসতে হয়েছে বলে সেটা পারিনি। শুনবাবু, আপনি এখনই রাধাপুরে চলে যান। আপনার সঙ্গে একজন ইন্সপেক্টরও যাবে রাধাপুরে। বিনয়বাবুকে গ্রেপ্তার করে আপনি কলকাতায় নিয়ে আসুন। রাধাপুর এখান থেকে বেশি দূর নয়। আপনি অনায়াসেই আজ সন্ধ্যার মধ্যেই বিনয়বাবুকে নিয়ে এখানে হাজির করতে পারবেন। আপনি কি বলেন স্যার?
হ্যাঁ, তোমার হাতে মামলার ভার দিয়েছি, তুমি যা ভালো বুঝবে তাই করবে। এখন বসে পড়ো, বসে পড়ো তো। এই স্যান্ডউইচ অপেক্ষা করছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সময় থাকতে এগুলোর একটা ব্যবস্থা করে ফেলো।
খাবার খেয়ে আর চা শেষ করে সোহনলাল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল।
সোহনলালের সামনে আমি কিছু বললুম না বটে, কিন্তু রাধাপুরে সোহনলালকে না পাঠিয়ে অন্য কোনো লোককে পাঠালে হতো না।
কেন বলুন তো?
আরে বাবা, সোহনলাল তো কলকাতা পুলিশের লোক নয়। তুমি ওর পরামর্শ নিতে পারো, কিন্তু কোনো বড় কাজের ভার ওর হাতে না দিলেই ভালো হয়।
কিন্তু সোহনলাল আমার সঙ্গে রাধাপুরে গিয়েছিল, বিনয়বাবুকে সে চেনে, আর ওখানকার সবকিছুই তার নখদর্পণে। আমাকে এখন কলকাতাতেই থাকতে হবে, তাই ওকে পাঠালাম।
সন্ধ্যা নেমেছে কলকাতায়। একজন ইন্সপেক্টরের সঙ্গে বিনয়বাবু প্রবেশ করলেন বসন্তর ঘরে। ইন্সপেক্টর বলল,
সোহনলালবাবু আজ রাত্রে রাধাপুরেই থাকবেন। নিজের মালপত্র তিনি তাড়াহুড়োতে আজ নিয়ে আসতে পারেননি, সেগুলো নিয়ে তিনি কাল রাত্রে এসে একেবারে আপনার সাথে দেখা করে নেবেন।
আচ্ছা ঠিক আছে।
ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে গেলেন।
এই যে বিনয়বাবু, আপনার জন্যই অপেক্ষা করছি, বসুন।
আমাকে এভাবে কলকাতায় নিয়ে আসা হলো কেন?
শ্যামলের সঙ্গে তো আপনার গলায় গলায় বন্ধুত্ব, তার কোনো কথাই আপনার কাছে গোপন নেই, তাই আপনার মুখেই আমি তার সব কথা শুনতে চাই।
দেখুন, কারোর ব্যক্তিগত গুপ্ত কথা ব্যক্ত করবার অধিকার আমার নেই। আপনি অন্যায় অনুরোধ করছেন বসন্তবাবু।
আপনি জীবন দেখতে চান না বিনয়বাবু? জীবনের আর একটা দিক কিন্তু আমি আপনাকে আজই দেখাতে পারি। রত্নাদেবীকে আবার কে বা কারা চুরি করে নিয়ে গেছে এ কথা আপনি জানেন। আমার কাছে সব না বললে আমি নিশ্চয়ই আজ আপনাকে গ্রেপ্তার করব।
রত্নাদেবীকে আবার ধরে নিয়ে গিয়েছে, এ খবর তো আমি এখনো পাইনি।
কেবল তাই নয়, চোরেরা শাসিয়েছে। গোবিন্দ দাসের কোটি টাকা যদি তাদের হাতে তিন দিনের মধ্যে না ফেরত দেওয়া হয় তাহলে রত্নাদেবীকে তারা অন্ধ করে দেবেন।
সে কি আপনি সত্যি বলছেন?
হ্যাঁ। এখন আপনি বলুন দেখি, শ্যামল কোথায় আছে?
আমি জানি না। আজ ভোরবেলায় গাড়ি নিয়ে শ্যামলবাবু কলকাতায় চলে এসেছেন, কিন্তু তার ঠিকানা আমাকে বলে জাননি।
কলকাতায় তার বাড়ি আছে?
তা তো আমি বলতে পারবো না।
রত্নাদেবী কোথায়?
তাও আমি জানি না।
তা শ্যামল সম্বন্ধে আর সব কথাই তো আপনি জানেন?
একদমই না।
কিছু কিছু কথা তিনি আমার কাছে বলেছেন বটে, কিন্তু অনেক কথাই প্রকাশ করেননি। তবে অবশ্যই আমাকে শ্যামলবাবুর অনুগত বলতে পারেন। আর রত্নাদেবীকে আবার যে চুরি করবার চেষ্টা হবে, এটাও তো আমি আগে থাকতেই আন্দাজ করতে পেরেছিলাম।
আন্দাজ করতে পেরেছিলেন? কেমন করে?
সেটা বলতে আমার আপত্তি নেই। কাল রাত্রে
টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে বসন্ত বলল,
হ্যালো, হ্যাঁ, কাকে চাই? হ্যাঁ হ্যাঁ, তিনি এখানেই আছেন।
মুখ ফিরিয়ে সে বলল,
বিনয়বাবু, আপনার ফোন।
বিনয়বাবু একটু অবাক হয়ে রিসিভারটা ধরে বললেন,
শ্যামলবাবু ফোন করছেন, জরুরি দরকার, আমাকে এখনই যেতে হবে, তবে আমি একটু পরেই আবার এখানে ফিরে আসব।
এই শুনুন, থামুন!
কিন্তু ততক্ষণে বিনয়বাবু ঘরের ভেতর থেকে অদৃশ্য হয়েছে। বসন্ত একলাফে ঘরের বাইরে গিয়ে পড়ে চিৎকার করে বলল,
হেই কনস্টেবল, ধরো ওকে!
একটা পাহারাওয়ালা দুহাত বিস্তার করে তাকে ধরবার চেষ্টা করল, কিন্তু বিনয়বাবু সুকৌশলে সমস্ত বাধা এড়িয়ে একেবারে ফটক পেরিয়ে রাস্তায় গিয়ে পড়লেন অতি দ্রুত পদে। ফটকের পাশেই পুলিশের একখানা গাড়ি দাঁড়িয়েছিল। তার পাশ দিয়ে দৌড়তে দৌড়তে বসন্ত রিভলভার বের করে চিৎকার করল,
বিনয়বাবু দাঁড়ান, আমি কিন্তু গুলি করব, আই মিন ইট!
বসন্ত বিনয়বাবুর পায়ের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে লাগল, কিন্তু ট্রিগার টেপার আগেই কোথা থেকে আর একটা রিভলভারের শব্দ হল। আর পরমুহূর্তেই বিনয়বাবু দুহাতে তার মাথা চেপে ধরে শটান পথের উপর পড়ে গেল। বিনয়বাবুর শখ হয়েছিল জীবন দেখবার, কিন্তু তার বদলে তিনি দেখলেন মৃত্যুকেই। বিনয়বাবুর মৃতদেহর পাশে দাঁড়িয়ে বসন্ত চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। সে তো গুলি ছোড়েনি, তবে কে করল এই কাজ? একখানা সাদা রঙের মোটর গাড়ি এইমাত্র এখান দিয়ে স্পিডে চলে গেছে বটে, এখনো দূরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে গাড়িটা। বসন্ত ছুটে এসে পুলিশের গাড়িতে উঠল।
হেই, ওই সাদা গাড়িটাকে ফলো করো।
সোজা পথ, পুলিশের গাড়িটা তীর বেগে এগিয়ে গেল বটে, কিন্তু খানিকক্ষণ পর সাদা গাড়িটার আর কোনো সন্ধানই পাওয়া গেল। রাস্তার চৌমাথা, সেখানে দাঁড়িয়েছিল একজন ট্রাফিক কনস্টেবল। গাড়ির ভেতর থেকে মুখ বের করে বসন্ত বলল,
হেই, এখান দিয়ে কোনো সাদা গাড়ি গেছে?
হ্যাঁ হুজুর, গাড়িখানা খানিক এগিয়ে ডান দিকে ওই রাস্তার ভেতরে ঢুকে গেল।
চলো!
আবার ছুটল পুলিশের গাড়ি। কনস্টেবলের নির্দেশ মতো ডান দিকে সেই রাস্তায় ঢুকে কিছু দূর এগিয়েই দেখা গেল একখানা মাঝারি আকারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা গাড়িটা, কিন্তু গাড়ির ভেতর কেউ নেই। বসন্ত রাস্তায় নেমে পড়ল। বাড়িটার সদর দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সব জানলা অন্ধকার, দেখলে মনে হয় জনপ্রাণী নেই তার মধ্যে। দরজার ওপর সজোরে ধাক্কা মারতে মারতে বসন্ত কয়েকবার চিৎকার করে ডাকল,
রত্নাদেবী!
কিন্তু কারোর শব্দ পাওয়া গেল না।
রত্নাদেবী!
পুলিশের গাড়ির ভেতর ছিল দুজন পাহারাওয়ালা। বসন্ত ডাক শুনে তারা তার কাছে গিয়ে দাঁড়াল। বসন্ত বলল,
এই দরজায় লাথি মারো, ভাঙো দরজাটা!
দুজন পাহারাওয়ালা লাথিতে দরজাটা ভেঙে গেল। এক হাতে রিভলভার আর এক হাতে টর্চ নিয়ে বসন্ত বাড়ির ভেতরে প্রবেশ করল। বলল,
আচ্ছা তোমরা আমার সঙ্গে এসো।
একটু এগিয়েই পাওয়া গেল দোতলায় ওঠবার সিঁড়ি। একজন পাহারাওয়ালাকে সিঁড়ির তলায় দাঁড় করিয়ে রেখে আর একজনকে সঙ্গে নিয়ে বসন্ত আগে একতলার ঘরগুলোর ভেতরে উঁকি দিতে লাগল, কিন্তু সেখানে কাউকেই দেখা গেল না। বাড়ির পেছন দিকে গিয়ে বসন্ত আবিষ্কার করল খিড়কির দরজাটা খোলা হয়েছে। সে হতাশভাবে বলল,
তার মানে সাদা গাড়িতে করে যারা এসেছিল নিশ্চয়ই তারা খিড়কি দিয়ে সরে পড়েছে। এই চলো এখন উপরটা একবার দেখে আসি।
পাহারাওয়ালাকে সঙ্গে নিয়ে বসন্ত অত্যন্ত সন্তর্পণে দোতলায় গিয়ে দাঁড়াল। বারান্দা দিয়ে কয়েক পা এগোলেই বাঁদিকে পাওয়া গেল একটা ঘর, দরজাটা খোলা, কিন্তু ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। রিভলভারটা উঁচু করে টর্চের আলো জ্বালিয়ে বসন্ত খুব সাবধানে ঘরের ভেতর উঁকি মেরে দেখল, তারপর চমকে উঠে বলল,
ও মাই গড, এ কি অবস্থা!
প্রায় মিনিট খানেক চোখ বড় বড় করে মেঝের দিকে তাকিয়ে থেকে বসন্ত ঘরের ভেতর প্রবেশ করল, তারপর সুইচ দিয়ে আলোটা জ্বালিয়ে দিল। ঘরের মেঝের ওপর নানান ভঙ্গিতে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে চার চারটে মানুষ। তাদের দিকে তাকিয়ে বসন্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ একটা মূর্তি অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, আর তক্ষণই তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হল। তারপর এগিয়ে গিয়ে বসন্ত প্রত্যেককে পরীক্ষা করে দেখল। আরো দুজনের জ্ঞান নেই বটে, কিন্তু তাদের দেহে প্রাণ আছে। তবে একটা লোক মরে একেবারে কাঠ হয়ে গিয়েছে। প্রত্যেকের কাছ থেকেই পাওয়া গেল রিভলভার, সেগুলো হস্তগত করে একটা রিভলভার পাহারাওয়ালার হাতে দিয়ে বসন্ত বলল,
এই তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ঘরের ভেতর দিয়ে আর একটা দরজা রয়েছে দেখছি, ওই ঘরটা আমি দেখে আসছি।
দরজাটা বন্ধ ছিল না। পাশের ঘরে ঢুকে আলো জেলে বসন্ত দেখল সেখানেও কেউ নেই, কিন্তু মেঝের ওপর পড়ে আছে একটা সাদা জিনিস, একখানা রুমাল। বসন্ত রুমালটা তুলে নিয়ে পরীক্ষা করল। তার এক কোণে বোনা রয়েছে দুটি অক্ষর, রত্না। তাহলে রত্নাকে চুরি করে এখানেই নিয়ে আসা হয়েছিল। কিন্তু রত্নার রুমাল রয়েছে এখানে, সে গেল কোথায়? আর এই গুন্ডার মতো চার চারটে লোকই বা কে? কার কবলে পড়ে এদের এমন অবস্থা হয়েছে? দুজনের চোয়ালেই প্রচণ্ড ঘুষির চিহ্ন। এসব যে রত্নার কীর্তি নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কি রত্নাকে কেউ উদ্ধার করেছে? মনের ভেতর প্রশ্ন জাগল বটে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পেল না বসন্ত। তারপর সে বাড়ির অন্য ঘরগুলো খুঁজে দেখল, কেউ কোথাও নেই। বসন্ত পাহারাওয়ালাকে ডেকে বলল,
আচ্ছা তোমরা দুজন এখানেই পাহারা দাও, একজন ওপরে আর একজন একতলায়। আমি এখনই থানায় গিয়ে লোকজন পাঠিয়ে দিচ্ছি।
তাহলে রত্না কি কেউ উদ্ধার করেছে?
রুমালের সূত্র দেখে তো সেরকমই মনে হয়, কিন্তু কেই বা তাকে কিডন্যাপ করলো আর কেই বা উদ্ধার করলো সেটাই বুঝতে পারছি না।
এমন সময় একজন লোক ঘরে এসে বলল,
শ্যামলবাবুর সঙ্গে রত্নাদেবী নিরাপদে ফিরে এসেছেন। সোহনবাবু গ্রেপ্তার করেছেন শ্যামলবাবুকে, তিনি আপনার সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করতে চান। ইতি সুবোধ।
যা ভেবেছিলুম তাই দেখেছে, যে গৌরব তোমার প্রাপ্য তা লাভ করলে সোহনলাল, সে নিশ্চয়ই খুব চালাক চতুর।
নিশ্চয়ই নিশ্চয়ই, যাওয়ার পুলিশের কাছে টেলিগ্রাম করে জেনেছি, সেখানেও সকলের মুখে মুখে ফেরে তার চাতুর্যের খ্যাতি। এ মামলায় আমি কেবল নির্বোধ প্রমাণিত হয়েছি। সোহনলাল বেশ চালাক, শ্যামলও কম চালাক নয়। তার চালাকির আরো কিছু ইতিহাস আমি তলে তলে সংগ্রহ করেছি।
শ্যামলের কথা তো আগেই আমি তোমাকে বলেছি,
কিন্তু তার সমস্ত গোপন কথা আপনি আমাকে জানাননি। আচ্ছা রাধাপুর থেকে ফিরে এসে আপনাকে সব কথাই খুলে বলব, এখন আমি চললাম।
খুব ভোরে বসন্ত গাড়ি চেপে রওনা হল রাধাপুরের দিকে। আজ তার মন খুব খুশি। যেসব সূত্র জট পাকিয়ে মামলাটাকে জটিল করে তুলেছিল সেগুলো এখন আলাদা আলাদা করে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। নৌকো প্রায় ঘাটের কাছে এসে পড়েছে, বিপদের সম্ভাবনা এখন নেই বললেই চলে। লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের কাজকর্মের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তার মনে অনেক দিনের উচ্চাকাঙ্ক্ষা। পুলিশ কমিশনার অঙ্গীকার করেছেন এই মামলাটার কিনারা করতে পারলে তিনি তার জন্য একটা লম্বা ছুটির ব্যবস্থা করে দেবেন। আজকেই যে এই মামলার একটা কিনারা হয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। বসন্ত মনের আনন্দে উপরি উপরি তিনটে সিগারেট পুড়িয়ে ছাই করে ফেলল। সোহনলাল জাভার একজন নামজাদা ব্যক্তি, কলকাতার এই মামলাটার সমস্ত বিজয় গৌরব আজ সে অর্জন করতে চায়। শ্যামল নামজাদা হওয়ার জন্য ব্যস্ত নয়, ইচ্ছে করলে সেও খুব নাম কিনতে পারত, কিন্তু সে তা চায় না। সে চায় ডুবে ডুবে জল খেতে, গভীর জলের মাছের মতো। গাড়ি যথাসময়ে রাধাপুরের ভেতর প্রবেশ করল। গাড়ি থেকে নেমেই বসন্ত দেখল গাড়ি বারান্দার তলায় হাসি মুখে দাঁড়িয়ে আছে সোহনলাল। সে বলল,
প্রিয় বসন্তবাবু, কাল রাতেও আপনি এলেন না দেখে আমি ভেবেছিলুম আপনি আর এখানে আসবেন না।
বেশি রাতে আপনার টেলিগ্রাম পেয়েছিলাম তাই কাল আসতে পারিনি। কিন্তু শ্যামলকে তো আপনি গ্রেফতার করেছেন, এখন আর বেশি তাড়াহুড়োর দরকার কি? ধন্য শোভনবাবু, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন।
ধন্যবাদ।
আচ্ছা, রত্নাদেবী ভালো আছেন তো?
নিশ্চয়ই, তার জন্য আর দুশ্চিন্তার কোনো কারণই নেই। এখন চলুন আমরা লাইব্রেরি ঘরের ভেতরে যাই।
লাইব্রেরির ভেতর প্রবেশ করে টেবিলের দুধারে দুজনে মুখোমুখি বসে পড়ল।
আচ্ছা, এইবার সব কথা শোনার জন্য আমি একেবারে রেডি। কোন কোন সূত্র ধরে আপনি কি কি করেছেন আমার কাছে তা খুলে বললে খুব ভালো হয়। মানে কেমন করে আপনি শ্যামলকে অ্যারেস্ট করলেন আর কি?
আরে বাবা, রত্নাদেবীকে সঙ্গে নিয়ে শ্যামল নিজেই এখানে এসে হাজির হয়েছে।
সে কি আশ্চর্য কথা!
কিন্তু সত্য কথা, সে পরম শান্তভাবে এখানে এসে রত্নাদেবীকে আমার হাতে সমর্পণ করলে, তারপর ব্যঙ্গের হাসি হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্ত মুখে একটা সিগারেট ধরিয়ে ফেললে।
হ্যাঁ, শ্যামলের ওই হাসি আমি খুব ভালো করে চিনি, দেখলেই রাগ হয়। তারপরে আপনি বুঝি তাকে গ্রেফতার করলেন নাকি?
হ্যাঁ, কিন্তু তখনও সে বিচলিত ছিল না, অত্যন্ত সহজভাবেই বললে, আমার হাতে হাত করাটা একটু আলতোভাবে পরাতে পারবেন, আমার কবজি জখম হয়েছে। দেখলুম সত্যি তাই, শ্যামলের নিজের দলের লোকেরা বিশ্বাসঘাতকতা করে গুপ্তধন আর রত্নাদেবীকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল, আর শ্যামলকে তাদের সাথে লড়াই করতে হয়েছিল তাদের বাধা দেওয়ার জন্য।
আহা শোভনবাবু, এরকম ছাড়া ছাড়া ভাবে না বলে সব কথা আপনি একটু গুছিয়ে বলুন না।
গুছিয়ে বলবার বেশি মাল মশলা কিছু নেই।
সাদা সওয়ারটাকে
কে আবার? শ্যামল অথবা তার কোনো চেলা?
কিন্তু রাত্রে তার আবির্ভাবের কারণ কি?
কারণ লোককে ভয় দেখানো। ধ্বংসস্তূপের ভেতরে গুপ্তধন আছে এই ভুল ধারণার বশবর্তী হয়ে রাত্রে সেখানকার নানান জায়গার মাটি খুঁড়ে দেখা হতো। কৌতূহলী লোকেদের তফাতে রাখার জন্য শ্যামল অলৌকিক সাদা সওয়ারের ভূমিকায় অভিনয় করত।
কিন্তু লোকে যে বলে, আর ভুবনবাবুর মুখেও এ কথা শুনেছি যে সাদা সওয়ার চোখের সামনে অদৃশ্য হয়ে আবার যখন খুশি দৃশ্যমান হতো, এর কারণ কিছু অনুমান করতে পেরেছেন আপনি?
বুঝলেন, ওইখানেই কেমন একটা ধাঁধা থেকে গিয়েছে।
কিন্তু আদালত তো আর ধাঁধার কথা শুনবে না, যা কিছু সব আপনাকে প্রমাণ করতে হবে। এই মামলায় আপনি আমার উপরে টেক্কা মেরেছেন, তবু আপনার সুবিধার জন্য রহস্যটা আমি পরিষ্কার করে দিতে পারি। সাদা সওয়ারের গায়ে ছিল একটা সাদা জামা, কিন্তু তার সঙ্গে থাকত একখানা কালো র্যাপার। রাতের অন্ধকারে সে যখন সাদা জামা গায়ে দিয়ে বাইরে চলাফেরা করত, তখন সকলেই তাকে দেখতে পেত। তারপর অদৃশ্য হবার দরকার হলে সে গায়ে মুড়ে দিত সেই কালো র্যাপারখানা। রাত্রের অন্ধকারের সঙ্গে তার র্যাপারের কালো রং একেবারে মিলিয়ে যেত।
যাক, ধন্যবাদ বসন্তবাবু, একটা জটিল সমস্যার সমাধান করে আপনি আমার বড় উপকার করলেন।
না শোভনবাবু, এখনো আরো একটা মস্ত সমস্যা আছে, যে ছোড়াতে ভুবনবাবু মারা পড়েন তার উপরে তার নিজের আঙুলের ছাপ ছিল কেন?
কারণ সে আত্মহত্যা করেছিল।
অসম্ভব, সে আত্মহত্যা করবে কেন? বিশেষ করে রত্নাদেবীর বাড়িতে এসে তার আত্মহত্যা করার তো কোনো মানেই হয় না। আর তার আত্মহত্যা করার আগের মুহূর্তেই বিনয়বাবুই বা কেন ঘরের বাইরে আলো নিভিয়ে দিলেন? আদালতে এসব প্রশ্নের উত্তর কি করে দেবেন আপনি?
হ্যাঁ, ঠিকই বলেছেন, এসব কথা তো এতক্ষণ ভেবে দেখিনি। আপনি এসব সমস্যার সমাধানও করে দিতে পারবেন?
পারবো বলেই তো মনে হয়। আমি এখন থানায় ফোন করে শ্যামলকে এখানেই আনাতে চাই।
সেজন্য আপনাকে কিছুমাত্র মাথা ঘামাতে হবে না। সুবোধ বাইরে আছে, আমি তাকে এখনই থানায় পাঠিয়ে দিচ্ছি, আপনি এক মিনিট অপেক্ষা করুন। এই সুবোধ!
এই বলে শোভনলাল উঠে ঘর থেকে বেরিয়ে গেল। বসন্তর মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। সে নিজের মনে মনেই বলল,
নৌকাকে এখন ঘাটে ভেড়াবার সময় হয়েছে।
ঘরের ভেতর পুনঃপ্রবেশ করে শোভনলাল বলল,
শ্যামলকে নিয়ে আসবার জন্য সুবোধ এখনই থানায় চলে গিয়েছে।
খুব ভালো শোভনবাবু, আপনি মামলাটাকে মন্দ খাড়া করেননি, এজন্য আপনার বাহাদুরি স্বীকার করছি। প্রিয় শোভনলাল বাবু, আমি এখন তোমাকে গ্রেফতার করতে চাই।
সেই মুহূর্তেই বসন্ত মাথার ওপর অনুভব করল একটা ভীষণ আঘাত, আর সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেল তার সমস্ত অনুভূতি। জ্ঞান ফিরতেই বসন্তর চোখ গেল দেওয়ালের ওপর আড়াআড়িভাবে রাখা দুখানা শেকেলে তলোয়ারের ওপর। এই দুটি তলোয়ার আগেও দেখেছে সে, কিন্তু কোথায়? ভাবতে ভাবতে তার মনে পড়ল, রত্নার লাইব্রেরির দেওয়ালের ওপর এই তলোয়ার দুটো সে আগেও দেখেছে কয়েকবার। আর কিছু মনে পড়ছে না। বসন্ত আবার দুটো চোখ বুজে ফেলল, তারপর আবার তাকিয়ে দেখল তার দৃষ্টির সামনে জলজল করছে সোহনলালের দুটো ক্রূর হিংস্র চোখ। আর তারপরই সে শুনতে পেল সোহনলালের কণ্ঠস্বর,
মামলাটা আমি মন্দ খাড়া করিনি, কি বলো বসন্ত?
বসন্ত তৎক্ষণাৎ সচেতন হয়ে চারিদিকে তাকাল। হ্যাঁ, সে রত্নার লাইব্রেরিতেই আছে বটে, আড়ষ্ট ভাবে বসে আছে একখানা কাঠের চেয়ারের উপর, আর শক্ত করে দড়ি দিয়ে তার সর্বাঙ্গ বেঁধে ফেলা হয়েছে চেয়ারের সঙ্গে। বাঁদিকে তাকিয়ে সে দেখল সেই রকম বন্দী অবস্থায় সুবোধ বসে আছে আর একখানা চেয়ারে। তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে সে ডান দিকে তাকিয়ে দেখল সেদিকেও একটা চেয়ার, তার উপর বসে রত্না, তারও সর্বাঙ্গ দড়ি দিয়ে বাঁধা। ঘরের আর এক কোণে নির্বিকারভাবে বসে আছে গুন্ডার মতো দেখতে একটা লোক। এরপর বসন্ত তাকাল ঘরের ওপরের দিকে, সেখানে জ্বলছে উজ্জ্বল বিদ্যুতের আলো। সে রাধাপুর এসেছে সকালবেলায়, তবে এখন কি সন্ধে নেমে গেছে? সে এতক্ষণ অজ্ঞান হয়েছিল।
বসন্ত বাবু, আশা করি আপনি এতক্ষণে মাথার আঘাতটা সামলে নিতে পেরেছেন।
নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু সোহনলাল বাবু, আপনার এই অভিনয়ের আসল উদ্দেশ্যটা কি?
কৌতুকাভিনয়? ভুল বন্ধু ভুল, আপনাকে আর সুবোধকে এখনই পরলোকে পাঠাবার ব্যবস্থা করা হবে। টেলিগ্রাম করে ফাঁদে ফেলবার জন্য আপনাকে যে এখানে ডেকে আনা হয়েছে তাও কি আপনি বুঝতে পারেননি?
পেরেছি বন্ধু, পেরেছি। নাটকের চরম দৃশ্যে কি হতে পারে সেটা আমি আগেই আন্দাজ করে নিয়েছিলাম। তুমি যে জাভা পুলিশের কর্মচারী নও, তুমি যে সেখানকার ফেরারি আসামি, এই সব তথ্য আমি আগেই সংগ্রহ করে তারপর এখানে এসেছি। তুমি যখন বোকার মতো বকবক করে আমাকে রূপকথা শোনাচ্ছিলে, তখন পকেটের ভেতরে আমার হাত ছিল রিভলভারের ট্রিগারের ওপরে। তোমাকে যখন গ্রেপ্তার করতে যাই তখনও আমি প্রস্তুত ছিলাম, কিন্তু পেছন থেকে হঠাৎ করে এই লোকটা আমাকে আক্রমণ করবে এটা আমি আন্দাজ করতে পারিনি।
মাঝে মাঝে আমরা সকলেই ভুল করে ফেলি না বসন্ত?
ঠিক, কিন্তু এর পরেও যথাসময়ে তুমিও যে কোনো একটা মারাত্মক ভুল করে বসবে এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপর কি হবে জানো? দুলতে হবে তোমাকে ফাঁসি কাঠের দোলনায়।
কিন্তু বসন্ত, এটা তুমি বলতে বাধ্য, শ্যামলের বিরুদ্ধে আমি একটা ভালো মামলা সাজাতে পেরেছি।
একদমই নয়, এমন দুর্বল মামলা আমি কোনোদিন দেখিনি।
বেশ, হলেন পরিচয়তে। এখন শোনো, চন্দ্রকান্ত চন্দ্রকে জমালয় পাঠিয়েছি আমি নিজেই, কারণ আমার লোক হয়ে সে আমাকেই ঠকাতে চেয়েছিল। ভেবেছিল আমার চোখে ধুলো দিয়ে সে একসঙ্গে রত্না আর গুপ্তধন হস্তগত করবে, তারপর রত্নার ঘরের জানলা লক্ষ্য করে সেই রিভলভার ছোড়ার ব্যাপারটা। ভুবন সে কাজ করেছিল আমারই নির্দেশে। আমি ঠিকই আন্দাজ করেছিলাম যে সরাসরি রত্নার ওপর আক্রমণের চেষ্টা হলে তুমি ভয় পেয়ে তপবনের ভিতরেই আড্ডা গাড়বার চেষ্টা করবে, তার মানে তোমার সঙ্গে থাকব আমিও। বাড়ির ভিতরে থাকবার সুযোগ পেলে আমার অনেক সুবিধে হবে, সেখানে ভুবনের সাহায্যে তোমাকে আমি পথ থেকে সরাবার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তোমার কাল পূর্ণ হয়নি বলে তোমার বদলে মরতে হল মন মথকে। তারপর গুপ্তধনের লোভে ভুবন বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়, সে আমার হুকুম না মেনে রত্নাকে হরণ করে, তারপরে সে রত্নাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর মধ্যে আছে নিশ্চয়ই শ্যামল আর বিনয়ের কারচুপি। তখন হাটে হাঁড়ি ভেঙে গেছে দেখে ভুবন অত্যন্ত ভয় পায়, কারণ সে বুঝে নিয়েছিল যে তাকেও আমি হত্যা করব চন্দ্রকান্তের মতো।
তারপর ঠিক কি হয় ভেতরের ব্যাপারটা আমি পরিষ্কার বুঝতে পারিনি। আন্দাজে কেবল এটুকুই বলতে পারি, বিনয়ের সাহায্যে শ্যামল তাকে প্ররোচিত করে আমাকে মারবার জন্য। তোমাদের উপস্থিতিতেই আকস্মিক অন্ধকারের সুযোগ নিয়ে ভুবন আমাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কেমন করে আমি বেঁচে গিয়েছিলুম সে কথা তোমাদের আগেই বলেছি। তবে একটা কথা তুমি জানো না, নিজেকে সামলে নিয়ে সেই মুহূর্তেই আমি ভুবনের ছোড়াটা তার হাত দিয়ে তার বুকেই বসিয়ে দিয়েছিলাম। এই জন্যই ছোড়ার ওপর পাওয়া যায় কেবল ভুবনেরই আঙুলের ছাপ।
চমৎকার সোহন, চমৎকার। তিন তিনজন সাক্ষীর সামনে রোগীর মুখেই রোগের কাহিনী ব্যক্ত হচ্ছে।
আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে? তোমাদের দুজনকে তো এখনই মহাপ্রস্থান করতে হবে, বাকি রইল কেবল রত্না। সে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো সব মুশকিলই আসান হয়ে যাবে, নইলে সেও হবে তোমাদের মহাপ্রস্থানের সঙ্গিনী। কামিনীর জন্য আমার কোন আকিঞ্চন নেই, আমি চাই কাঞ্চন, আমি চাই গোবিন্দ দাসের কোটি টাকা।
বটে বটে, কিন্তু সে টাকা তুমি পাবে কেমন করে?
তাও বলছি, কিন্তু আমার কাহিনীর আরো কিছু বাকি আছে, সেটুকু শুনে রাখো। আমার দলের দুজন লোক বিশ্বাসঘাতী হলো দেখে আমি আবার এক নতুন দল গড়ে তুলি। এক সন্ধ্যায় বনের ভিতরে গিয়ে আমি তাদের বুঝিয়ে দিচ্ছিলাম কেমন করে রত্নাকে আবার চুরি করতে হবে। সেই সময় কাছের একটা ঝোপের আড়াল থেকে একটা ছায়া মূর্তিকে সরে যেতে দেখি। খুব সম্ভব সে পাদ্রি বিনয়, কিন্তু আমাদের কিছু কিছু কথা বোধহয় সে শুনতে পেয়েছিল। তখনই আমি ঠিক করলাম তাকেও মরতে হবে। তারপর তোমার নির্দেশে তাকে কলকাতায় পাঠিয়ে আমার বড় দুশ্চিন্তা হল, সে পুলিশের কাছে নিশ্চয়ই আমার কথা ফাঁস করে দেবে। চটপট গাড়ি চালিয়ে পুলিশের আগেই আমি কলকাতায় এসে হাজির হই, আর তারপর বিনয় বধের ব্যাপারটা পাকা করে ফেলি। কথা রইল আমার কয়েকজন লোক পুলিশের আস্তানার কাছে পাহারা দেবে, তারপর বিনয় এলেই শ্যামলের নামে তাকে ফোন করে রাস্তায় ভুলিয়ে নিয়ে আসবে। তারপর যা হয়েছিল তোমাকে তো আর বলার দরকার নেই, এ সমস্ত শুনে এখন তোমার হাসি পাচ্ছে বোধ হয়।
হাসি পাচ্ছে কি সোহন? মনে মনে আমি হাসছি, খুব হাসছি। তোমার আসল রূপ তখনই আমি জেনে ফেলেছিলাম।
তাই নাকি? তাহলে তুমি হচ্ছে একটা নিরেট বোকা, সব জেনেও তুমি হাত গুটিয়ে বসেছিলে।
তোমাকে অ্যারেস্ট করার আগে তোমার বিরুদ্ধে আমি আরো প্রমাণ সংগ্রহ করছিলাম।
বাহ বাবা, কিন্তু যেসব প্রমাণ কাজে লাগাতে পারবে না তা সংগ্রহ করেও কোনো লাভ নেই। যাক, বাকি কথাও শুনে রাখো। গুপ্তধনের জন্য রাধাপুরে আসবার আগে কলকাতায় আমার বাড়িতে একটা ছোটখাটো মিটিং করেছিল। আমার সঙ্গে উপস্থিত থাকবার কথা ছিল ভুবন আর চন্দ্রকান্তের, কিন্তু ভুবন উপস্থিত থাকতে পারেনি। কি একজন অপরিচিত আগন্তুক এসে ভুবনকে অজ্ঞান করে ফেলে তার স্থান গ্রহণ করে অজ্ঞাত সারে। আগন্তুক আমাকে চিনতে পারেনি, কারণ আমার মুখ ছিল রুমালে ঢাকা। কিন্তু তার আগমনে আমার একটা উপকার হয়, যাবার গোয়েন্দা বিভাগের একখানা আইডেন্টিফিকেশন কার্ড, তার নামের জায়গা ছিল খালি, সেইখানে নিজের নাম বসিয়ে আমি সাজি জাবা পুলিশের লোক। বসন্ত, তুমি আর কিছু জানতে চাও?
না।
তাহলে গোবিন্দ দাসের ওই ক্যাশ বাক্সটা বিনা বাক্য ব্যয় আমার হাতে সমর্পণ করো।
তুমি তো জানোই ক্যাশ বাক্স আছে থানার মালখানায়।
তুমি ইচ্ছে করলেই ক্যাশ বাক্সটা এখনই এখানে আনাতে পারো।
কেমন করে?
টেলিফোনের রিসিভারটা তোমার মুখের সামনে ধরছি, থানার অফিসারকে জানাও ক্যাশ বাক্সটা যেন তপোবনের বাগানে আমার হাতে অর্পণ করা হয়।
তোমাকে অতটা এন্টারটেইন করার ইচ্ছে আমার একদম নেই।
সাবধান বসন্ত, আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না।
আর আগুন নিয়ে খেলা করতেই তো আমি ভালোবাসি সোহন।
সোহন গম্ভীরভাবে এগিয়ে গিয়ে দেওয়ালের ওপরে টাঙানো একটা তলোয়ার হাত বাড়িয়ে নামিয়ে নিল, তারপর ফিরে এসে অত্যন্ত কঠিন গলায় বলল,
বসন্ত বলো, এখনো তুমি আমার কথা মতো কাজ করতে রাজি আছো কি না? যদি না রাজি হও
তাহলে আমি প্রথমেই কচ করে তোমার একটা কান কেটে নেব, তারপরেও রাজি না হলে তোমার আরেকটা কানও কাটা যাবে। তারপর তুমি একে একে হারাবে নাক, ঠোঁট, চোখ, তারপর
শোনলাল চকিতে তলোয়ারটা রত্নার গালের ওপর টেনে দিল, আর দেখতে দেখতে তার গাল আর গলা বেয়ে রক্তধারা নেমে এসে জামা কাপড়ও ভিজিয়ে রক্তাক্ত করে তুলল। নিষ্ফল আক্রোশে বাঁধন ছেঁড়ার ব্যর্থ চেষ্টা করতে করতে বসন্ত চেঁচিয়ে উঠল,
ইউ কাওয়ার্ড, পুরুষদের ছেড়ে অসহায় নারীর ওপর আঘাত করছো?
মা ভই, পুরুষদেরও ছাড়বো না, আমি এখানে ছেলে খেলা করতে আসিনি। চাই, সেই ক্যাশ বাক্সটা আমার চাই, চাই। বলো, এখনো বলো, তুমি আমার কথা মতো কাজ করতে রাজি আছো কি না?
না না, কিছুতেই না।
তাহলে এই তোমার ডান কানটা উড়ে গেল, ভগবানের দিব্যে আমি কিন্তু যা বলছি তাই করব।
তোর আবার ভগবান, আরে নরকেও ঠাঁই হবে না রে।
শোভনলাল বাঁ হাতে বসন্তর ডান কানটা টেনে ধরে তলোয়ার তুলল। ঠিক সেই সময় পেছনে একটা ভারী দেহ পড়ার শব্দ হল। চমকে পেছন ফিরে শোভনলাল দেখল তার গুন্ডার মতো অনুচরটি মাথায় রিভলভারের ঘা খেয়ে ঘরের মেঝে জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে শ্যামল, তার দুহাতে দুটো রিভলভার।
তুমি? তাছাড়া আর কে হবে?
শোভনলালের হাত থেকে তলোয়ারটা মাটিতে পড়ে গেল ঝনঝন শব্দ করে। দুটো রিভলভারই শোভনলালের দেহের ওপর উদ্যত করে আদেশের স্বরে শ্যামল বলল,
শিগগির ওই দেওয়ালের কাছে গিয়ে আমাদের দিকে পিছন ফিরে দাঁড়াও। হ্যাঁ, যাও যাও, ব্যাস এবার হাত দুটো ওপরে তোলো। হয়েছে, একটুও না নড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে।
শ্যামল একটা রিভলভার নিজের পকেটের ভেতর ফেলে শোভনের দিকে এগিয়ে গেল, তারপর তার দুই পকেট হাতড়ে বার করল দুটো অটোমেটিক পিস্তল। সে দুটো নিজের এক একটা পকেটে রেখে দিয়ে সে বলল,
তুমি যদি কোনো রকম চালাকি করো তাহলে এখনই তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মেরে ফেলবো, বুঝলে?
এতক্ষণ পর সে ভালো করে ঘরের অন্যান্য দিকে তাকাল। রত্নার মুখ দেখেই সে শিউরে উঠল। কয়েক মুহূর্ত নীরবে তার মুখের দিকে তাকিয়ে সে নির্মম কণ্ঠে বলল,
তোমাকে এভাবে আঘাত করেছে? দুরাত্মা, তোমাকে আঘাত করেছে? আচ্ছা আচ্ছা।
তারপর সে ঘরের মেঝে থেকে তলোয়ারটা তুলে নিয়ে বন্দিদের দিকে এগিয়ে গেল এবং একে একে সকলের বাঁধন ছিন্ন করে দিল ক্ষিপ্র হস্তে। হঠাৎ বসন্ত চিৎকার করে বলল,
শ্যামলবাবু সাবধান!
ইতিমধ্যেই শোভনলাল ক্ষিপ্র হাতে দেওয়ালের ওপর থেকে আর একটা তলোয়ার টেনে নিয়ে বাঘের মতো শ্যামলের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বসন্ত সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গেই শ্যামল সাত করে একদিকে সরে দাঁড়াল। শোভনলালের তলোয়ারের প্রথম আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে সশব্দে টেবিলের ওপর গিয়ে পড়ল। তার পরমুহূর্তেই শ্যামল দূর থেকেই নিজের হাতে তলোয়ারটা এত জোরে শোভনের দিকে ছুঁড়ল যে তলোয়ারের একটা প্রান্ত তার গলার একদিক দিয়ে ঠুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। বিকট চিৎকার করে শোভনলাল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, আর তারপর তিন চারবার ছটফট করেই তার দেহ একেবারে আড়ষ্ট হয়ে গেল। ঘরের ভেতর থেকে তখন শোভনলালের মৃতদেহ এবং তার সঙ্গীর অচেতন দেহটা সরিয়ে ফেলা হয়েছে।
এইবারে আমাদের পালা।
কিন্তু শ্যামলবাবু, আপনি তো থানায় আটক ছিলেন, এখানে এলেন কেমন করে?
আমার আসল পরিচয় দিয়ে, মানে আইডেন্টিফিকেশন কার্ডটি দেখাবার পর থানার অফিসার আমাকে মুক্তি দিয়েছেন। কেবল তাই নয়, এ বাড়ির চারদিকেই এখন পুলিশের লোক পাহারা দিচ্ছে।
আপনার আসল পরিচয়? আপনার আবার নতুন কিছু পরিচয় দেবার আছে নাকি?
রত্নাদেবী, আপনি শ্যামলবাবুর আসল পরিচয়টা জানেন না। উনি হচ্ছেন আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে একজন পদস্থ ডিটেকটিভ। নিজেকে লুকিয়ে সকলের অগোচরে ওকে কাজ করতে হয়। কর্তব্য পালন করার জন্য ওকে পৃথিবীর নানা দেশেই ঘুরে বেড়াতে হয়েছে। ভারতের কোন শত্রু রাজ্যের গুপ্তচর বোম্বাই শহরে ধরা পড়েছিল, কিন্তু তার গোপন অভিসন্ধি নিশ্চিতভাবে জানা যায়নি।
সেই জন্য ছদ্মবেশে ওকে বোম্বাইয়ের জেলখানায় কিছুকাল বাস করতে হয়েছিল। বাইরের সকলে জানত উনিও একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই অন্যান্য কয়েদিরাও অকপটে ওর সঙ্গে মেলামেশা করত। উনি সেখানে ছিলেন সেই গুপ্তচরের পেটের কথা আদায় করবার জন্য। শেষ পর্যন্ত উনি সফল হয়েছিলেন।
আমার আসল পরিচয় জানবার জন্য আপনাকে দেখছি অনেক গবেষণা করতে হয়েছে।
সেটাই আমাদের কর্তব্য নয় কি শ্যামলবাবু?
সদ্য স্বর্গগত, না বলা ভালো, সদ্য নরকস্থ, সদ্য নরকস্থ সোহনলাল সম্বন্ধে কানাঘুষোয় আমি কোনো কোনো কথা শুনেছিলাম। তাই কৌতূহলী হয়ে তার বাসায় এক পরামর্শ সভায় ছদ্মবেশে যোগ দেওয়ার আমি একটা সুযোগ গ্রহণ করেছিলাম। তার মুখে কালো রুমাল ঢাকা ছিল, তখনও পর্যন্ত আমি তাকে সচক্ষে দেখিনি। পরে তাকে শনাক্ত করতে পারবো বলেই আমি জাভা পুলিশের একখানা নামহীন আইডেন্টিফিকেশন কার্ড ফেলে রেখে এসেছিলাম, কারণ আমি নিশ্চিত জানতাম কার্ডখানা পরে সে নিজের কাজে ব্যবহার না করে ছাড়বে না। আর আমার অনুমান মিথ্যে হয়নি। পরে যখন শুনলাম সে নাকি জাভা পুলিশের লোক, তখন থেকেই তার সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ রইল না।
বিনয়বাবুর পরিণাম আপনি শুনেছেন কি?
পরিণাম কেন, কি হয়েছে?
বসন্ত সংক্ষেপে বিনয়বাবুর মৃত্যু কাহিনী বর্ণনা করল। শ্যামল কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর করুণ স্বরে বলল,
হতভাগ্য বিনয়বাবু, যদিও তাঁর চেহারা আর কোনো কোনো ব্যবহার হাস্যকর ছিল, কিন্তু খাঁটি মানুষ হিসেবে তিনি ছিলেন চমৎকার আর অবশ্যই অত্যন্ত নির্ভরযোগ্য। এখানে একমাত্র তাঁর কাছেই আমার আসল পরিচয় আমি প্রকাশ করেছিলাম। পাদ্রি হয়েও তাঁর মতো শখের গোয়েন্দাগিরি শেখবার জন্য আমি আর কারুকেই তেমন আগ্রহ প্রকাশ করতে দেখিনি। তিনি হয়ে পড়েছিলেন আমার অনুগত শিষ্যের মতো। তাঁর কাছ থেকে আমি অনেক মূল্যবান সাহায্য পেয়েছি। লোকে যাতে আমাকে সন্দেহ করতে না পারে সেই জন্য আমার সামনে তাঁকে আমি রেখেছিলাম শিখণ্ডীর মতো। আমি নিজে আড়ালে থেকে তাঁকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি। আমার পরামর্শেই তিনি ভুবনকে উত্তেজিত করে রত্নার বাড়িতে পাঠিয়ে আলোটা নিভিয়ে দিয়েছিলেন যথাসময়। কিন্তু আমরা ভেবেছিলুম এক আর হল আরেক। সেইখানেই শয়তান সোহনলাল মারা না পড়ে প্রাণ দিতে হল ভুবনকেই, বেচারা।
আপনার কাছে আরেকটা বিষয় জানবার আছে, রত্নাদেবীকে আপনি কিভাবে উদ্ধার করলেন?
ভালো করে সব কথা পরে শুনবেন বসন্তবাবু, এখন কেবল দু চারটে ইঙ্গিত মাত্র দিয়ে রাখি। রত্নাকে যখন মোটরে চুরি করে নিয়ে যাচ্ছিল তখন আমি নিজের গাড়ি থেকে তাকে দেখতে পেয়েছিলাম। তারপর আমার গাড়িখানা ধ্বংসের মুখে পাঠিয়ে আমি তাদের গাড়ির ভেতরে লাফিয়ে পড়েছিলাম। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর তারা আমাকে সেই অবস্থাতেই কি একটা ওষুধ খাইয়ে অনেকক্ষণ নিষ্ক্রিয় করে রাখে। জ্ঞান হওয়ার পর আমি দেখি আমি কোনো এক অজানা বাড়ির একটা ঘরের মেঝেতে শুয়ে আছি। তারপর পাশের ঘরে রত্নার সঙ্গে আরো কয়েকজন লোকের গলার আওয়াজ পাই। তারা বেশ নিশ্চিন্ত ছিল আমার যে জ্ঞান হয়েছে সেটা কেউই সন্দেহ করতে পারেনি। তারপর আমার গায়ের জোর, বক্সিং আর জুজুৎসুর জ্ঞানের ওপর নির্ভর করে আমি অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে দুজনকে বক্সিং এর নক আউট গ্লো মেরে আর আরেকজনকে লাথি চালিয়ে চোখে নিমেষে মাটিতে ফেলে দিই। আর ওই চতুর্থ ব্যক্তি, তাকে ধরাশায়ী করি জুজুৎসুর প্যাঁচে। তারপর একখানা লোহার চেয়ার দিয়ে উপরি আঘাত করে চারজনকেই একেবারে কাবু করে ফেলি। তারপর রত্নাকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে একেবারে রাধাপুরে চলে আসি। সেখানে হাজির ছিল ওই সোহনলাল। আমি ওই মজা আরো কতখানি গড়ায় এইটা দেখবার জন্য যেচে তার হাতে আত্মসমর্পণ করি।
তপবনের বাগান, বাগানের ভেতর অপেক্ষা করছে একটা মোটর গাড়ি। শ্যামল বলল,
রত্না, এইবার আমার বিদায় নেওয়ার সময় এসেছে।
রত্না মাথা নামিয়ে স্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর মাথা তুলে ধীরে ধীরে বলল,
আমাকে এখানে একলা ফেলে তুমি কোথায় যাবে শ্যামল?
নিজের কর্তব্য পালন করতে। এখানে আমার কাছে গুপ্তধনের চেয়ে তুমি হয়ে উঠেছিলে বেশি মূল্যবান। কিন্তু কর্তব্য আমাকে ডাকছে রত্না, এখন আমাকে বাঁধন ছিঁড়তেই হবে।
কিন্তু আমার প্রতি কি তোমার কোনো কর্তব্যই নেই?
শ্যামল অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
তোমার জন্য যা করবার আমি তো তা করেছি রত্না, আমার কি আরো কিছু করবার আছে?
সে কথা তুমি জানো, আর জানেন আমার ভগবান।
তুমি কি বলতে চাইছো রত্না?
আমি জিজ্ঞাসা করতে চাই, কায়া যদি চলে যায় ছায়াও কি তার সঙ্গে সঙ্গে যায় না?
শ্যামল খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল মূর্তির মতো, তারপর আকাশে চোখ তুলে দেখল চাঁদ উঠেছে, তারপর অনুভব করল বাগানে ফুল ফুটেছে, কান পেতে শুনল কোথায় যেন পাখি ডাকছে। সে মনে মনে ভাবল, কবিরা কল্পনায় মেতে যা বর্ণনা করেন তার সঙ্গে মানুষের বাস্তব জীবনও মিলে যায় নাকি। রত্না গাঢ় স্বরে বলল,
শ্যামল,
রত্না,
শ্যামল, এখন আমি কি করব?
শ্যামল কোনো উত্তর না দিয়ে দুহাত মেলে ধরল, লুকিয়ে ফেলল নিজের মুখ। শ্যামলের আলিঙ্গনের মধ্যে নিজের অস্তিত্বকে যেন হারিয়ে ফেলল রত্না।
সানডে সাসপেন্সে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গুপ্তধনের দুঃস্বপ্ন। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যক্ষের ধন, জয়ন্তর কীর্তি, আবার যক্ষের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্প পাঠে শেখর, বসন্ত কুমার নীল, শ্যামল ঋতব্রত মুখার্জি, সোহনলাল জো ব্যানার্জি, রত্না সুনয়না, ভুবনবাবু পুষ্পল, বিনয়বাবু ইন্দ্রনীল ভাদুরী, সুধাকান্তবাবু উৎপল সরকার, চন্দ্রকান্তবাবু অরিজিৎ, অন্যান্য কণ্ঠে শেখর ও অভিজিৎ ও সঙ্গে মির্চিটি। ধ্বনি পরিকল্পনা আবু, সঙ্গীত সৌম শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস, প্রচার অলঙ্করণ জয়েন্ট দ্য ডট, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তা সৃষ্টি ও অভিজিৎ, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।